This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেল যাহা বলিব সত্য বলিব একেবারে আনকোরা আরো একটি পর্ব। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, যিনি আজকে কনফেস করবেন তার জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধগুলোকে। প্রিয় শ্রোতা, আমরা সেই জায়গায় যাব। যাবার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব আপনার অনুষ্ঠান, যেখানে এসে আপনি আপনাকে তুলে ধরতে পারেন একজন মানুষ হিসেবে, যে মানুষের জীবনে অনেক অনেক ভুল রয়েছে, অপরাধ রয়েছে। আমরা আজকে যে অতিথিকে পেয়েছি তার জীবনেও ঠিক একইভাবে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী অপরাধ থাকবে, ভুল থাকবে, এবং সেই ভুলের কারণগুলো থাকবে, ভুলের পরে তার যে পরিণতি হয়েছে সেই পরিণতিগুলো থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্রথমেই আপনাকে ওয়েলকাম করছি। এবং প্রিয় শ্রোতা, আপনি নিশ্চয়ই জানেন যাহা বলিব সত্য বলিব তা আসার নিয়ম হচ্ছে, আপনি যদি আপনার জীবনের অপরাধ কিংবা ভুলগুলো স্বীকার করতে চান তাহলে মোবাইলে বা সেলফোনে গিয়ে লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম, ABC স্পেস আমাদের অনুষ্ঠানের কোড, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। এবং প্রিয় শ্রোতা, এখানে এসে মানুষ তার জীবনের ভুলগুলো স্বীকার করে, অপরাধগুলো স্বীকার করে। আমরা খুব যত্ন সহকারে, খুব সচেতনভাবে বলে থাকি ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, যেটা আপনারা যখন অনুষ্ঠানটা শুরু হয়, অনুষ্ঠানের শুরুতে, অনুষ্ঠানের শেষে এবং একেবারে শেষে আমরা এই থিম ডায়ালগুলো বাজিয়ে থাকি, যেখানে আমরা বারবারই বলে থাকি যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। এবং মানুষের জীবনে ভুল থাকতেই পারে, ভুলের যখন শেষ হয়ে যায় কিংবা ভুলের মাঝখানে যখন আপনি থাকেন, আপনার বিবেকটা যখন জেগে যায়, ঠিক সেই মুহূর্তে আপনার অনুভূতি হয় আপনি কি ভুল করেছেন এবং কত বড় ভুল করেছেন। আর এই ভুলের শাস্তি যদি সমাজ, রাষ্ট্র কেউ আপনাকে দিয়ে না থাকে, তবে বিবেক সেই মুহূর্তে যে শাস্তি আপনাকে দেয়া শুরু করে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সেই শাস্তি আপনি প্রতিনিয়ত পেতেই থাকেন। আমরা কিন্তু এটা বলছি না যে আপনার শাস্তি লাঘব হবে, আমরা এটা বলছি যে আপনার মতো ভুল কেউ না করুক, এই মানবিক সত্তা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি আসতে পারেন, আপনার জীবনের অপরাধগুলো অকপটে স্বীকার করতে পারেন, ভুলগুলো অকপটে স্বীকার করতে পারেন এবং বিলিভ করতে পারেন যে আপনার মতো ভুল থেকে অন্তত আপনাকে শোনা হাজার হাজার মানুষ বেঁচে যাবে। আপনার জন্য আসনটি হচ্ছে যাহা বলিব সত্য বলিবর আসন, আপনার জন্য মঞ্চটি হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে আজকে কে আছেন তার সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে বলে নেই আজকের অনুষ্ঠানটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আমাদের সঙ্গে শুনবেন, এই সমাজেরই বিশেষজ্ঞ এবং তিনি আজকে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে থাকছেন, তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই জন্য। এবং প্রথমেই আজকে আমরা তাকে ওয়েলকাম করব, আমরা ফোনে একটু কথা বলে নিতে চাই তার সঙ্গে। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি।
এবং আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান নিয়ে আপনি শুনবেন এবং শেষে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ আপনাকে এবং আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, এক্সপার্ট প্যানেল থেকে কে থাকছেন তার পরিচয় তো হয়ে গেল, কিন্তু কে রয়েছেন আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করবার জন্য, অপরাধ বোধ প্রকাশ করবার জন্য, চলুন তার সম্পর্কে আমরা জেনে নেই আর জে সুমনের কাছ থেকে।
কমলাপুর রেল স্টেশনে ছোট এক বালক তার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। হঠাৎই বালকটি খেয়াল করল কিছুটা দূরেই বানর খেলা দেখানো হচ্ছে। সেই বানরের আকর্ষণে বালকটি চলে গেল খেলা দেখতে। অন্যদিকে হঠাৎই বাবা আবিষ্কার করল ছেলে তো পাশে নেই। শুরু হলো খোঁজাখুঁজি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বাবা দেখলেন ছেলে তার মুগ্ধ হয়ে বানর খেলা দেখছে। ছোটবেলায় এমনই এক ঘটনা ঘটিয়েছিলেন আমাদের আজকের অতিথি মোবারক। তাই বলে কিন্তু ভাববেন না মোবারক বেশ দুষ্টু ছিলেন। ছোটবেলায় সে খুবই শান্ত স্বভাবের ছিল, এতই শান্ত যে কারণে অকারণে প্রায় বন্ধুদের কাছে মার খেত, কোনো প্রতিবাদ করা ছাড়াই। তবে কাবাডি খেলতেন বেশ ভালো। অবসর সময়ে মোবারক রেডিও শুনতে ভালোবাসেন। বর্তমানের ইচ্ছের কথা জানতে চাইলে একটা দীর্ঘশ্বাস ফেলে মোবারকের উত্তর, 8-10টা সাধারণ মানুষের মতো নিজের একটা সংসার চাই, তবে এখন আমি একা, অনেক একা। সবার মাঝে থেকেও আজ কেন মোবারক একাকিত্বে ভোগেন তা জানাতে হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
আমরা জেনে নিলাম মোবারক সম্পর্কে। মোবারক আজকে আমাদের এখানে রয়েছেন যাহা বলিব সত্য বলিবতে তার জীবনের অপরাধ বোধ কিংবা অপ্রিয় সত্যগুলো প্রকাশ করবার জন্য। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলতে চাই, পুরো অনুষ্ঠান জুড়েই থাকছে SMS পোল। পুরো অনুষ্ঠান জুড়েই আপনি টেক্সট করতে পারেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে প্রকাশ করবার জন্য। সেজন্য নিয়মটি আমি প্রথমেই বলে দিয়েছি, তারপর মাঝখানে আমি আরো একবার বলে দেব। এবং SMS পোল যখন দেওয়া হবে খুব দ্রুত আপনি সেখানে অংশগ্রহণ করবেন, আপনার মতামত জানিয়ে দেবেন, কারণ আপনার মতামতের উপরে অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতার লেভেলটা পরিমাপ করা হয়, যে আপনি কতটুকু বিশ্বাস করছেন কিংবা আমরা কতটুকু সার্থক হতে পেরেছি। যাই হোক, আমি প্রথমেই মোবারককে যে প্রশ্নটি করতে চাই, মোবারক, এরকম একটি অনুষ্ঠানে আসা নিঃসন্দেহে অনেক সাহসের ব্যাপার এবং চ্যালেঞ্জের ব্যাপার। আপনি যাহা বলিব সত্য বলিব অনেক শুনেছেন আমরা বিশ্বাস করি, সেখান থেকে আপনি আমাকে প্রথমেই বলুন যে এরকম একটি অনুষ্ঠানে আসার সাহস আপনার কিভাবে হলো।
এরকম একটা অনুষ্ঠানে, আমি অনুষ্ঠান সম্বন্ধে তেমন কিছু জানতাম না। আমার এক ছোট ভাই, বন্ধু বলতে পারেন, যে ছেলেটা আমার সাথে আসছে, নাবিল আহমেদ, ও এক সময় বলল যে মোবারক ভাই, তোমার তো জীবনে যা ঘটছে তুমি কি চাও কাউরে বলতে? হ্যাঁ চাই, বলতে চাই। তারপরে আমার এই তো ওদের মাধ্যমে আসা।
আচ্ছা, আপনি তো অনুষ্ঠানটা সম্পর্কে জানতেন, রাইট?
জি।
এবং এই অনুষ্ঠানে জীবনের অপ্রিয় সত্যগুলো, সত্য কথাগুলো বলে যাবার পরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া হয়। লাখ লাখ মানুষ এই মুহূর্তে আপনাকে শুনছে, তারা অনেকেই আপনাকে ভৎসনা করতে পারে, অনেকেই আপনাকে গালমন্দ করতে পারে, তো সেই ব্যাপারে আপনার কি বলার আছে?
আমি আমার সত্য কথা বলার পর যদি কেউ আমায় গালমন্দ করে আমার কোন দুঃখ নাই।
প্রিয় শ্রোতা, ওর কোন কষ্ট নেই, আপনি চাইলে গালমন্দ করতে পারেন, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আজকে মোবারক এখানে এসছে, মোবারক না আসলেও পারত, মোবারককে আমরা ধরে বেঁধে এখানে নিয়ে আসিনি, মোবারক তার বিবেকের তাড়না বোধ থেকে এখানে এসছে। মোবারকের একটাই মাত্র উদ্দেশ্য যে মোবারকের মতো ভুল, মোবারকের মতো অপরাধ এই সমাজে আর কেউ না করুক। কি সেই অপরাধ, কি সেই ভুল, আমরা সেটা জানবো মোবারকের কাছ থেকে। মোবারক, আপনি কোথা থেকে শুরু করতে চান?
যে আমি আমার একেবারে ছোটবেলা থেকেই শুরু করতে চাই।
জি প্লিজ।
আমি খুব দরিদ্র ফ্যামিলির একটি ছেলে, যেমন আমার বাবা ভৈরব এলাকায় একটি জব্বর জুট মিল ছিল, ওইখানে কাজ করত। গ্রামে আমার মা, আমরা চার ভাই দুই বোন থাকি, আমার বাবা ওখানে কাজ করত। তে অবস্থায় যখন আমি ক্লাস থ্রিতে পড়াশোনা করি তখন আমার বাবার চাকরিটা চলে গেল।
আচ্ছা, আপনি আরেকবার বলবেন আপনার বাবা কিসের চাকরি করতেন?
আমার বাবা জুট মিলে চট তৈরির কাজ করত।
আচ্ছা,
তারপর গ্রামে চলে আসে, উনি মানে জীবনের বেশি সময় ওই চটকলেই পার করছে। তারপর আব্বা বলতেছিল যে আমি কৃষি কাজ কাম তো পারম না, যা শিখছি ওই কাজই করে আমার চলতে হইব বাবা, তোরা আমারে জ্বালাতন করিস না, আমি যেভাবে চলি ঠিক এভাবে চলতে দে। আমি আবার বলতাম মাঝে মধ্যে, আপনি এই গ্রামে চলে আসতেন, শহরে তো কোনো কাজ করতে পারতেন, যে না বাবা আমি গ্রামে থাকুন। মানে ওইখান থেকে কিছু টাকা, পেনশনের কিছু টাকা পাইছিল আমার বাবা। দেখা গেল বছরখানি পার হইতেই যে টাকাটা ছিল তার হাতে শেষের দিকে, তেমনি করে মানে আমি ক্লাস ফোরে তখন দেখলাম আমার সমবয়সী যারা আছে আমার এলাকায় ওরা আমার চাইতে খুব ভালো চলে, মানে ওদের কাছে 10-5 টাকা থাকে, ছেলেবেলায় তো সবাই খরচপাতি টুকটাক করে, তা আমি ওইটা তেমন পারতাম না। যেমন হুজুর মসজিদ ইমাম সাহেব, আমি ওনার বললাম হুজুর আমার প্রাইভেট পড়াবেন, আমি তেমন ক্লাসে ভালো পারতাম না, আমি যদি ওই সময় একটু প্রাইভেট পড়ি হুজুরের কাছে দেখা গেছে যে আমি পড়তে পারি ভালো। তা হুজুর খুব ভালো লোক, যদিও অল্প শিক্ষিত, আমাদের যে সমাজ এই সমাজে প্রায় 100 ঘর, 100 ঘরের প্রত্যেকটা ঘরে মানে ওনার ভাত খাওয়াই, তো আমি ভাত খাওয়ানো ওনার ভাত আনা দায়িত্বটা নিলাম, যে আমি ভাত আনো উনি আমার পড়াইব প্রাইভেট।
আচ্ছা আচ্ছা।
এভাবে আমি 4-5 এই প্রাইমারি লেভেলটা শেষ করলাম, তারপর জায়গায় আমি আর স্কুলে ভর্তি হতে পারলাম না, আমার বাবার সামর্থ্য নাই। তখন আমার গ্রাম সম্পর্কে এক দাদি, উনি বলতেছে তুই কি করছ এখন? আমি বললাম যে দাদি আমি তো স্কুলে ভর্তি হতে পারলাম না, যে তুই তোর চাচাই শহরে একটা দোকান দিছে মদি দোকান, যদি তুই দোকানে কাজ করস তো করতে পারস। তা আমি বললাম যে দাদা এটা কিরকম? দেখ তুই তো গ্রামে থেকে পড়াশোনা করতে পারবি না আর তোর বাবা পড়াইতে পারবো না, তুই যদি তোর চাচার এখানে থাকস হয়তো তোর চাচা একটা স্কুলে ভর্তি করে দিলে, পড়লি পাশাপাশি দোকানে কাজ করলি। আমি বলে দিব আমিও তো থাকতেছি তোর সাথে ঢাকা, আমিও যাবো ভাই। তারপর আমার চাচা ঈদের দিন, ওই সময় কোরবানি ঈদ, ঈদের দিন সকালে গেছে বাড়িতে, তখন আমারে একজন লোক পাঠাইছে যে ওর আইতে কম। তা আমি গেছি, দাদি কি হয়েছে? তুই যদি যাওয়ার ইচ্ছা থাকে আজকেই যা।
আচ্ছা
ঈদের দিন আজকে যাবো মানে আজকে ঈদের দিন একটু হিমশিম খেয়ে গেলাম যে ঈদের দিন কেউ কি কোথাও যায়, হ্যাঁ আমার বন্ধু বান্ধব সবাই এলাকায় ঈদ করবো আমি কোথায় যাবো এরকম। তারপর ধরে বাড়িতে আসলাম যে মা ওই চাচার দোকানে কাজের কথা যে বলছিলাম, মার কাছে বলছিলাম এর আগে যে আমার দাদি এরকম বলছিল, মা বলছিল যে দেখো বাবা তুমি ছোট মানুষ শহরে কোথায় থাকবা, ওই শহরে থাকতে পারবা কিনা? আমি বললাম যে হ্যাঁ মা পারুম, যেহেতু আমার সমবয়সী অনেকেই বাইরে কাজ কাম শিখতেছে আমি পারুম, দোকানে থেকে আমি যদি পড়াশোনা করতে পারি মা ভালো। আমার মা কান্নাকাটি শুরু করে দিল যে তুই ছোট মানুষ কই যাবি এই অবস্থায়। আব্বা তখন মানে আমার বাড়ির উঠানে দাঁড়ানো ছিল, তার তেমন কিছু বলার ছিল না, যে যাইতে চায় ছোট মানুষটা, যাক যদি ওর কাছ থেকে ভালো হয় তো ভালো, আমার ভাইটা তো এত খারাপ না। ওই যে আব্বার আবার এমনিতে চাচা তো ভাই তো জানে আব্বা উনি খুব ভালো লোক, ওর কাছ থেকে ভালো হইব। তা আমি ঈদের দিন সকালে মা আমি আসতেছিলাম, মা জড়াই ধরে কান্না করছিস তুই ছোট মানুষ ঈদের দিন কেউ কি বাবা যায়, তুই যাইতেছস? আর আমি বললাম যে মা ঠিক আছে সমস্যা নেই, এই তো কয়েকদিন পর আবার যদি আসি দেখা হইব, আসি মা। আমি বাইরে থেকে বেরিয়ে গেলাম চাচার সাথে ঢাকা, এই প্রথম আমি ঢাকা মহাখালীতে আসি।
কত বছর বয়স তখন আপনার?
তখন আমার 12 শেষের দিকে।
ওকে।
তারপর চাচার মুদি দোকান কাজ করি মানে কর্মচারী হিসেবে কাজ করতেছিলাম, তখন তার একটা ভাগিনা থাকতো ওই দোকানে আমার আগের থেকেই। আমার চাচা কিন্তু ওই দোকান করতো না, আমার চাচা ওই মহাখালীতেই এক প্রতিষ্ঠানে চাকরি করতো, আর আমার ওনার ভাগিনা আর আমি ওনার ভাতিজা এই দুইজন মিলে ওই দোকানটা চালাইতাম। দোকানটা উনি চাচার, ওর মামা আমার চাচা। দেখলাম যে ওর মামা আমার চাচা, আমি কিন্তু ওই অধিকারেই আসছি যে আমার চাচার দোকান, অন্য কারো দোকানে কাজ করার জন্য আসি নাই, চাচার দোকানে। দেখলাম যে ও বরাবর মানে আমার সাথে কেমন জানি শুরু করে দিল খুব ভোরে। আমি যেদিন ঈদের দিন গেছি দিন তো খুব ভালো ব্যবহারই করছে, কোন রকম খারাপ ব্যবহার করে নাই। তারপর দিন ঈদের দিন শেষ, তারপর দিন ভোরে বলতেছে এই শোন ভাই প্রত্যেকদিন কিন্তু ভোর 6টায় উঠতে হইব। হ্যাঁ ঠিক আছে। তা আমি সাধারণত গ্রামের ছেলে, এত ভোরে উঠিও না আবার খুব রাত্রে ঘুমায়ও না, সন্ধ্যায় ঘুমায় পড়ি। তো বলতেছে যে খুব ভোরে উঠতে হইব, খুব ভোরে উঠা তোমার দোকান গোছাইতে হইব, দোকানের কাজকাম শেষ করে নাস্তা পানি করতে হইব। আমি কিন্তু ওইসব পারি না, তারপর আমার পারতে হইত। আমি আসছি যেহেতু গ্রাম থেকে শহরে, এই কয়দিন যাক আমি আমার চাচার বললাম চাচা আমার এই কোথাও ভর্তি করে দেওয়া যায় কিনা, আমি ক্লাস করলাম পাশাপাশি আপনি কাজও করলাম, আমি ওই কথাটা বলার সুযোগ আর পাইলাম না, উনি আমার দিল না। আমি গ্রাম থেকে যে জামা কাপড় নিয়ে আসলাম মহাখালীতে, মাসখানি চলে যেতেছে ওর দোকানে কাজ করি, কিন্তু আমার ওই জামা কাপড় গুলো নষ্ট হয়ে গেছে, নতুন জামা দিতে আসে না। দেখলাম যে গরিবের ছেলের কেউ আসলে ভালোবাসে না, মানে উনি তো চাচা হইলো বড় লোক মানুষ, আমার প্রতি ওই দরটা তার নাই যে আমার ভাতিজা ওর এটা ওটা দরকার। এক সময় বিকেলে সারাদিন কাজ একসাথে এক জায়গায় বসে থাকলে কিন্তু বাইরে বের হতে হয়, ওই শহীদ ভাই উনি বললো যে যা ঘুরে আয়, টাকা পয়সা দিত না এমনিতেই।
আচ্ছা
ঘুরে আসতাম দোকান থেকে বাড়িতে চাইলেই বলতো দাঁড়া এই পকেট হাত দিত, এই তোর কাছে টাকা আছে কিনা? না ভাই, ভাই আমি গরিবের ছেলে হইতে পারি, আমি চুন না, আমি আপনার মামার দোকান থেকে একটা পয়সা আপনার কাছে না বলে নিমু সেই মানুষ ভাই আমি না। বড় বড় কথা কস তুই তো নেস টাকা। আমি না ভাই নেই না, তো আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আমার দেখতে পারেন চেক করে, যদি টাকা পান আপনি যা খুশি করেন আমার সমস্যা নাই, উনি প্রায় চেক করতো।
আচ্ছা
আমার কাছে মনে হচ্ছে আমি কি চোর, আমার চোরের মতো মানে দোকান থেকে বাইরে গেছি বাইরে ডাকতে যাই দিকায়, তারপরে এই শার্টটা গায়ে দিস দেখি শার্টটা পকেট হাত দিত, প্যান্টটা দেখি কি অবস্থা ভাই আমার পকেট হাত দিয়েছেন যে না ঠিক আছে যা এই 10 মিনিটের ভিতরে ভাই চলে আসিস আমি আবার এক জায়গায় যাবো। একদিন আমি গেলাম কারণ বাজারে দোকানের কিছু কেনাকাটা করতে, আমার কাছ থেকে মানে 400-500 টাকা নিয়েছিলাম দোকানের মাল কিনতে হইব, 500 টাকার মতো আর কি কেনাকাটার পরে ছিল অতিরিক্ত টাকাটা। কি হয়েছে আমি বলতে পারলাম না, পকেট মারি নিছে না হারাই গেছে, এই দোকানে হিসাব দিতে পারিনি। আমি ওনার কাছে এইভাবে বললাম উনি আমার দুই তিনটা থাপড় দিল, চোর আমার ওই ভাইটা।
ওকে,
আমি তো ভাই চুরি করিনি, আপনি বিশ্বাস করেন, আমার দেখতে পারেন, চেক করে দেখেন।
আচ্ছা, ওনার সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল?
আমার 13-25।
ওকে, মানে ও বড় ছিল আপনার?
বড়, অনেক বড়।
আচ্ছা,
তারপর পরে চাচার কাছে বলছিল যে এরকম এরকম টাকা হারাই ফেলাইছে বলতেছে, উনি তেমন আর ব্যাপারটা করতে চায় না, ঠিক আছে হারাই গেছে গেছে। তো এর মধ্যে বর্ষাখানি পার হয়ে যায়, আর ওনারা দোকানটা মানে ছেড়ে দিবার করবো না এরকম। আমি তখন বর্ষাখানি হয়ে গেছে, আমি আব্বার সাথে বাড়িতে চলে আসলাম। তিন চার দিন থাকার পরেই ওই আবার শহরে চলে আসলাম দোকানে।
দোকান তো বন্ধ করে দিল?
না না, দোকান বন্ধ না, তখন মানে ছেড়ে দিব, তারা করবো না এরকম,
ছেড়ে দেওয়ার প্ল্যান করছে।
এখনো ছাড়ে নাই ওনারা। দোকান ছেড়ে দেওয়ার পর ঠিক দোকান আমি আরেকজনকে বুঝাই দিলাম, আমরা সবাই দোকান ছাড়া চলে আসলাম, আমি গ্রামে চলে আসলাম। এইভাবে গ্রামে বেকার, মানে ছোট মানুষ যদি পড়াশোনা করি না, এমনিতে ছোটাছুটি ঘোরাঘুরি করি, মানে কোনো কাজে মন বসতা ছিল না। তখন আমার এক ফুপা হয়, মানে আমার এলাকার কাছেরই ফুপু, ওনাদের দোকান আছে পলাতিয়া বাজারে, লাইব্রেরি, বইয়ের লাইব্রেরি। তো এখানে আমার বলতেছিল এরকম, তুই যদি কাজ করস তো করতে পারস, একটা ছেলে থাক তো থাকবো না, তুই তো এক দোকানে কাজ করছস, দোকান কাজের সম্বন্ধে তো মোটামুটি ধারণা আছে, করবি নি।
এই যে কাজগুলো আপনি করতেন, এই কাজগুলো করতে কি আপনার পড়াশোনা বন্ধ হয়ে যায়নি?
হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, আমি তো পড়াশোনা করলাম না।
তাহলে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়লেন?
আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত।
ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে আপনি এই লাইনে মানে টাকা রোজগারের জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তারপর ওই লাইব্রেরিতে কাজ করি, লাইব্রেরিতে যেমন বই পড়াশোনা না করলেও মানে জ্ঞান সংগ্রহ করা যায়, এই নানান পদের বই টই আছে বইটা। পরে আমার ফুফাটা খুব ভালো লোক, উনি ঠিক ছেলের মতো দেখতো, তো আমার নতুন জামা টামা কিনা দিত, খুব আদর করতো, খুব ভালোই ছিলাম। আমার বেতন কত দিত আমি জানি না, মানে এটা আমার মায়ের সাথে হয়েছিল, যা দেওয়ার আমার মায়ের কাছে দিব ওনারা।
ওকে,
তারপর এক সময় দোকানে মানে লাইব্রেরিতে বেচা কিনে হইতো, যেমন বই খাতা কলম, একজনের কাছে আমি 260 টাকা বিক্রি করছিলাম দিনে, ওই টাকাটা বাকি।
আচ্ছা,
বাকি টাকাটা আমি দোকান বন্ধ করে যখন বাসায় ফিরতেছিলাম, ঠিক তখন ওই লোকটার সাথে দেখা যে বললো যে তোর টাকাটা নিয়ে যা, 260 টাকা দিল, পরে আমার টাকাটা ওই পকেটে রেখে দিলাম। আর দোকানে আমি তো দোকানে আর না, বাইরে বাসা চলে যেতেছি, ওই শার্ট আমার বাড়িতে ছিল, পরের দিন অন্য শার্ট পরে আর কি দোকানে আসছিলাম, তখন আমার শার্টের মধ্যে টাকাটা পাইছিল ওরা। টাকাটা পাওয়ার পর মনে ওরা মনে করছে আমি চুরি করছি, আমি কিন্তু টাকাটা চুরি করি নাই, আমার চুরি করার কোন মতলবই নাই যে 2 টাকা কারো চুরি করে খামো, আমার টাকার দেয় কোনো দরকার না।
প্রিয় শ্রোতা, আমরা এখন পর্যন্ত যে মুবারককে আমরা এখানে পাচ্ছি, সেই মুবারকের জীবনে কোনো অপরাধ নেই, কিন্তু যে জিনিসটি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তার শৈশবে কিংবা কিশোর বয়সে, সেটা হচ্ছে দারিদ্র। এবং এই দারিদ্রের কষাঘাতে সে জর্জরিত, পকেটে 2-4 পয়সা যখন কো ইনসিডেন্টলি চলে আসছে, সেটাও মানুষের দ্বারা প্রশ্নবিদ্ধ হচ্ছে তার সারাউন্ডিং এর দ্বারা, এবং সেটার জন্য তার এমনও হতে পারে যে সেখানে তার থাকা খাওয়া বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা আমরা দেখছি। তার মানে এখন পর্যন্ত যে মোবারককে আমরা আবিষ্কার করলাম, সেই মোবারক কিন্তু একজন এমন কিশোর, যে কিশোর আমাদের সমাজে লাখো কিশোর রয়েছে এরকম নিদারুণ টানাপোড়েন অবস্থার মধ্যে থাকে। আপনাদের সবাইকে বলছি, যাহা বলিব সত্য বলিবতে আজকের মুবারক এখানে আছে, এবং মুবারক তার জীবনের অপ্রিয় সত্যগুলো একের পর এক প্রকাশ করে যাবে, এবং সেই অপ্রিয় সত্যগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ড, আমরা বলি যে একটা সত্য, চরম সত্য কিংবা একটা অপরাধ বোধের পেছনে কিছু কারণ লুকিয়ে থাকে, যে কেন আমি অপরাধটা করেছি, কি অপরাধটা করেছি এবং সেটার ফলাফলটা কি ছিল, আমরা এখন পর্যন্ত কেনর মধ্যে রয়েছি এবং কিভাবে ধীরে 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 আমরা সামনের দিকে যাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। মুবারক, তারপরে কি হলো?
তারপর মানে ওই যে আমার ফুপার যিনি বাবা, উনি দোকানে আসছে, আমিও কিন্তু দোকানে কাজ করতেছিলাম, তো বলতেছে আমার কিন্তু এর মধ্যে প্রায় বর্ষখানি চলে গেছে।
আচ্ছা, ওই টাকাটার জন্য কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করলো?
না, আমি তো জানি না যে বর্ষায় টাকাটা এরকম হয়েছে।
ওকে,
দোকানে আসছে আমার ওই দাদা আর কি, ফুপার বাবা, উনি আসছে বলতেছে মোবারক তুমি বাড়িতে চলো। ঠিক আছে, কেন? আমার ফুপা বলতেছে যাও বাড়িতে যাও, মানে ওনাদের মধ্যে যে কিছু একটা হয়েছে আমি সেটা জানি না,
কিন্তু আপনাকে বাড়িতে পাঠিয়ে দিল।
হ্যাঁ, পাঠিয়ে দিল কি উনি সহ আমাকে বাড়িতে নিয়ে আসবে।
জি,
তো ওই বাড়িতে আসলাম, আসার পরে মানে আমার ওই ফুপোটা আমাদের এলাকার পাশাপাশি, তো ফুপোদের বাড়িতে বলল যে আমি কিন্তু ওনাদের আত্মীয়, এই হিসাবে নিছিল আর কি দোকানে। বলতেছে দেখো এই ছেলে ভালো বই জানিয়েছিলাম, ও তো ভালো না, ও চোর। তখন আমার সবচেয়ে খারাপ লাগছে যে আমি চুরি না করে চোর, কি ব্যাপার, আমি চোর হয়ে গেলাম গা, আমার গ্রামে থাকুন কিভাবে, আমার বয়স সবাই আমার চোর টুর এরকম একটা মন্তব্য করব। আমি খুব একটা উনি হিমশিমের ভিতরে পড়লেন, আর আমি চুর হয়ে গেলাম গা।
আপনার ফুফা আপনাকে যে কারণে বাড়িতে নিয়ে আসলো সে কারণটা আপনাকে বললো না, কিন্তু গ্রামে নিয়ে এসে আপনাকে একটা ব্র্যান্ড করার চেষ্টা করলো যে আপনি চোর।
হ্যাঁ,
চারপাশে আপনার ফ্রেন্ডদের মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে আপনাকে বলে দিল যে এই ছেলেকে রাখবো কিভাবে, ছেলে তো চোর।
হ্যাঁ,
ওকে।
তারপর ওরা আমারে রাখলো না, আমি চোর। টাকাটা যে কিভাবে আসলো ওইটা দেখলো না, আমি চোর হয়ে গেলাম। ঠিক আছে, দোকান থেকে চলে আসলাম, বাড়িতে থাকি, অনেক বন্ধু বান্ধব মানে এরকম জিজ্ঞাসা করে, কি রে তুই নাকি টাকা চুরি করে চলে আসছ। আমার খুব লজ্জা লাগতো যে আমি চোর, আমি গ্রামে কিভাবে থাকি। আগে তো যাই হোক গরিবের ছেলে আর যাই হোক মানে থাকতে পারতাম, বন্ধু মহল ওই বয়সে আমি চোর হয়ে কিভাবে থাকি, আমি আর চোর হয়ে থাকতে পারতেছি না। তখন এর মধ্যে আমার বাবা আবার ওই শহরে যে আমার দেখে আসছিল যে জায়গায় থাকছি, কিন্তু গ্রামে তিনি গ্রামের কাজ কাম তেমন করতে পারতো না, ওই চট মিল এখানে কাজ করতো, কৃষি কাজের প্রতি তেমন একটা আগ্রহ না তার। চলে আসলো শহরে, আমি যে জায়গায় থাকতাম মহাখালী ওইখানেই। তখন আমি চিন্তা করলাম আমি তো আর গ্রামে থাকতে পারি না, শহরে চলে যাব, আমি চুরি না করে চোর হয়েছি আব্বার কাছে চলে যাই।
আপনার আব্বা তখন শহরে কি করতো?
শহরে ওই গার্মেন্টে চাকরি করতো।
আচ্ছা,
ওই যে চাচার হাত ধরে আমি শহরে আসছিলাম ওই চাচাই কিন্তু আমার আব্বার আবার কাজে লাগাই দিছে।
আচ্ছা আচ্ছা।
তারপর আমি নিজের উদ্যোগে মার কাছ থেকে 20 টাকা নিয়ে চলে আসলাম মহাখালীতে।
ওকে,
এসে দেখলাম যে হ্যাঁ আব্বা একটা বাসা নিছে থাকতেছে। বাসায় আসি বিকেলের দিকে, তখন আব্বা বাসায় ছিল না। তারপরে রাতে আব্বা আসছে বলতেছে যে তুই লিগে বাবা তুই কি শহরে কি করবি, তুই যে ছোট মানুষ তোর তো কোনো কাজ নাই, দোকান করতি ওইটা একটা আলাদা বিষয়, আর তুই এখন কি কাজ করবি। আব্বা আমি পড়াশোনা করতেছিলাম না, আমি কি কাজ করবো, আমার একটা কাজে লাগাই দেন। মানে আব্বা কি কাজে লাগাই দেবো মানে এরকম কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারপরে একজন বলে দিল যে আপনি যত গার্মেন্টস চাকরি করেন সেটা লাগাই দেন, কাজ করুক যেহেতু শহরে চলে আসছে। আব্বা বলো তো গার্মেন্টস কাজ করবি? আমি হ্যাঁ করুম, সমস্যা নাই, আমার গার্মেন্টসে কাজ কাজ তো কাজই। আমার আব্বা চাকরি করতো মডার্নে, আমি নোবেলে হেল্পার গার্মেন্টসে কাজ করতেছি। এ অবস্থায় প্রথম 600 টাকা বেতন ধরলো আমার, যে তুই 600 টাকা বেতন পাবি কাজ কর।
কতক্ষণ কাজ করতো আপনার? কতক্ষণ কাজ করতো?
সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, তারপর ওভার টাইম।
মাস শেষে 600 টাকা?
জি।
কত সালে?
এটা 98-এর দিকে।
ওকে,
তখন আমার 14-15 বছর বয়স। তারপর করলো কি, আব্বা বলতেছিল যে দেখ তুই কাজ কাম শিখতে পারবি, যে গার্মেন্টসের কাজ। আমি বললাম যে হ্যাঁ, আমি তো প্রায় শিখাই ফেলেছি, মাঝখানে হয়ে গেছে এর মধ্যে। আমি কাজ ওই প্লেন মেশিনের কাজ, তারপরে ওভারলক, তারপরে টুনিডেল, এই সমস্ত মেশিনের কাজ কাম আমি টুকটাকি বুঝি, যদিও অপারেটর না, কাজ বুঝি, হেল্পার। আব্বা বলো যে তুই যদি মেশিনের কাজ করতে পারো অন্য কোথাও ইন্টারভিউ দিয়ে দেখ পারস কিনা। তখন আমি বনানি চেয়ারম্যান বাড়িতে একটা গার্মেন্ট ছিল আলকম ইন্টারন্যাশনাল লিমিটেড, ওই গার্মেন্টে আমি ইন্টারভিউ দিই, ব্যাস ইন্টারভিউ পাস করি। আমার এই 1400 টাকা বেতন ধরে ওরা। আমি বললাম 600 টাকাতে 1400 টাকা খুব ভালো, মানে খুব খুশি আমি কাজ করতেছিলাম। এ অবস্থায় মাঝখানি কাজ করা হয়েছে, পরে আমি দুদিনের ছুটি নিলাম, বাড়িতে আসুন। তো বাড়িতে আসতেই 2 দিন বেড়াইনি, যে আজকে আসছি বাড়িতে, কালকে আবার চলে আসছি মহাখালীতে ঢাকায়। তারপরে বাসায় আমি ঢুকতেই এক ছেলে বলতেছে তোর আব্বা যে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে মানে কি অ্যাক্সিডেন্ট করছে ভাই? আমি তো মানে আব্বার অ্যাক্সিডেন্ট হই নাই, মানে ফুল স্টক হয়ে গেছে। আমি কিছু বলতে পারতেছিলাম না ওর কাছে যে কোথায় বা কিভাবে। ওই বলতেছে যে তোর বাবা তো ভাই মেট্রোপলিটন ক্লিনিকে ভর্তি আছে, এরকম রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট। তারপর আমি দৌড়ে ওই ক্লিনিক পর্যন্তই গেলাম, যা দেখি দোতলায় আমার বাবা মানে বেডে শুয়ে রয়েছে, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মুখে থুতোর নিচে ব্যান্ডেজ, মানে সারা শরীরে ব্যান্ডেজ, পাটা খুব আহত হয়েছে বুঝাই যেতেছে, একবার সারা পা ব্যান্ডেজ দিয়ে পেছানো।
কিসের অ্যাক্সিডেন্ট ছিল এটা?
রোড অ্যাক্সিডেন্ট, জিপ গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গেছিল।
ওহ।
তারপর আমি দেখলাম যে আব্বা, আমার বাবা কথা বলতে পারতেছিল না, যেমন আমার দেখছে মানে একটু তাকায় দেখলো, তারপর আবার চোখটা যেমন বন্ধ আসল আগের মতোই বন্ধ রাখলো, মানে চোখ মুজা ফেলাইলো। আমি তো তখন শেষ যে নিশ্চিত কিছু একটা হয়েছে, আর ভাসবো না। এই অবস্থায় কি করে মানে চিকিৎসা করুম, কেমনে ভালো করুম, আমাদের তো আমার হাত ক্যাশও নাই, অনেক টাকা দরকার, যদি আমার বয়স তখন অল্প। আমি এটা বুঝি যে চিকিৎসা করতে অনেক টাকা লাগবো, এই টাকা কি কোম্পানি ব্যাগ দিব এরা, এই সমস্ত খরচটা, এই চিকিৎসার খরচটা।
জি, আপনি কি আপনার পরিবারের সবচেয়ে বড় ভাই ছিলেন?
জি, আমি সবার বড়।
ও, তার মানে আপনার ছোট সবগুলো?
জি, আমার ছোট 3 ভাই, তার ছোট 1 বোন, আমার বড় 1 বোন।
ওকে,
তারপর আমি দৌড়ে নিচে নামলাম, নামে চিন্তা করেন একজন লোক আছে ওই জায়গায় খুব ভালো ভদ্রলোক, উনি আমার এমনিতে চিনে ওই দোকান করি সময়তে। ওনার বললাম যে কাকা আমার আব্বা তোর অ্যাক্সিডেন্ট করছে, তো কি করে পারি এখন? উনি বলতেছিল যে তুই টেনশন করিস না বাবা, তোর বাবা তো আর এমনিতে অ্যাক্সিডেন্ট মানে যে কোম্পানির কাজ করতো কোম্পানি চিকিৎসার যত খরচ দিব, সমস্যা নেই, তুই চিন্তা করিস না। তো আমি চিকিৎসার খরচ দিব কই, তারা তো কেউই নাই, মানে আমি গেছি সময় কোম্পানির কোন লোকই ছিল না। আমার বাবা একা শুয়ে আছে আর সাথে একটা ওই মেডিকেলেরই নার্স, মানে উনি দেখতেছিল আর আমি গেছি। আমি ওনার কথা মতো কোম্পানির কাছে চলে আসলাম যে হিউসাব নামের একজন লোক আছে, মানে উনি কোম্পানির যত শ্রমিক যে কোনো অসুবিধায় ভোগে ওইখান থেকে দেওয়া হয় টাকা, ওই দায়িত্বে উনি ইউ সাহেব নামে লোকটা।
ওকে,
তা আমি ওনার কাছে গেলাম যে স্যার আমার বাবার যে অবস্থা, হ্যাঁ আমি তো ভর্তি করে রেখেছি, তুমি চিন্তা করো না কোনো সমস্যা নাই, এটা আমরা দেখতেছি তো আমি খুশি দেখতেছে, তাও তো ভালো চিকিৎসাটা যদি আমার বাবা পাওয়া যায়, যদি শহরও থাকতে না পারে গ্রামে যা হয়তো কিছু একটা করে খেতে পারবো। তারপরে আমার লোকটা খুব আদর টাদর করে দিল, আমি ভাবলাম যে এরা খুব ভালো লোক, চিকিৎসা তো অবশ্যই করবো। ওই যে দিন মানে আব্বার অ্যাক্সিডেন্ট ওই দিনই কিন্তু আমি আব্বার কাছে যাই, আর ওই দিনই ওনার সাথে ওই হিসাবের সাথে কথা হয়, ওই দিন রাতটা থাকে। তারপর দিন সকালে আব্বা আমি গেছি আব্বার কাছে, যে আব্বা কি অবস্থা আপনার, আব্বা বলো যে ইউসাব রে বাবা তুই একটু বোঝায় বলিস আমার চিকিৎসাটা করে, আর তুই ছোট মানুষ হয়তো কথাটা শুনবো। আমি ইউসাব রে বললাম যে স্যার আমার বাবা তো আপনাদের এখানে কাজ করতো, আপনারা অন্য চিকিৎসাটা যদি করাই দিতেন, মানে আপনাদের এখানে তো সবল লোক দরকার, এত আর সবল থাকবো না, যেমন পা ভেঙে গেছে যদি তার ভাঙা পাটাই ভালো হইতো মানে স্বাভাবিক থাকতো, কাজকাম হয়তো বাড়িতে গিয়ে করতো না চাই করতো অন্য কিছু করতো, যদিও আপনাদের মতো বাড়ি কাজ করতে পারবো না। না ঠিক আছে আমরা চিকিৎসা করাইতেছি, তো এইখানে তো বাবা অনেক টাকা খরচ, মেডিকেল প্রতিদিন দেখা, তুমি এক কাজ করো বাসায় নিয়ে রাখো, বাসায় আমার তো বাসা তেমন ভালো না, এই বাসায় এই ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে থাকলে খুব খারাপ। তখন উনি বলতেছিল যে সমস্যা নাই থাকো, এইখান থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ খুইলে আবার চিকিৎসা হবে, সমস্যা নাই তুমি।
আচ্ছা ওই সময়টাতে কি ডাক্তার পারমিশন দিয়েছিল মানে বাসায় নিয়ে যাওয়ার জন্য, নাকি উনিই যাচ্ছে
বাসায়? উনি উনি ওই সাহেব।
আচ্ছা ওই সময়টাতে খরচ উনি দিচ্ছিলেন, রাইট?
হ্যাঁ হ্যাঁ উনি দিচ্ছিলেন। পরে ডাক্তার আসছে মানে সকাল 10টার দিকে, ডাক্তার আসছে পরে আমি বললাম কি যে স্যার আমার বাবার তো অবস্থা, ওনারা তো চাইতেছে বাসায় নিয়ে যেতে। হ্যাঁ উনি বলতেছে না না ঠিক আছে, এখানে শুয়ে থাকা যে কথা বাসায় শুয়ে থাকা একই কথা
ডাক্তার।
হ্যাঁ তুমি ওষুধটা নিয়মিত খাওয়াও আর 3 দিন পরে নিয়ে আসবা, এই ব্যান্ডেজ খুলে আবার ব্যান্ডেজ করা হইব, নতুন ব্যান্ডেজ। মানে ওনার সাথে আমার কথা শেষ, যে ডাক্তারও বলতেছে এরকম, এটা তো ওনাদের কথা ইউসাবদের কথা যে ছুটি আজকে ওনারে রিলিজ দিবেই, তারা টাকা দিতে পারবো না, তা রাখবে কি করে তারা।
ওকে,
তারা বাসায় দিয়ে গেল ওই অফিসে।
অ্যাক্সিডেন্ট হওয়ার কতদিন পরে ওরা চাচ্ছে যে আপনাকে রিলিজ করে?
আজকে অ্যাক্সিডেন্ট করছে, তারপর দিন সকাল 10টায়।
মাত্র একদিনের মধ্যে এই অবস্থা?
হ্যাঁ একদিনের মধ্যেই। ওনারা বলতেছে এরকম, মেডিকেল থাকলেও যা বাসায় থাকলেও তা, তুমি ওষুধটা খাওয়াইলেই তো হইতেছে।
আচ্ছা
ওনারা অফিসের একজন লোক ছিল আব্বার, আর মেডিকেল একজন আর আমি, বাসায় দিয়ে গেল। আব্বা বাসায় বেড়ে শুয়ে রয়েছে, তখন আমি চিন্তা করলাম যে এই অবস্থায় থাকলে তো আব্বা এই টয়লেটে যাইতে হয়, তারপর খানা খাইতে হয়, মানে উঠতেও পারে না নড়তেও পারে না, ওই শুয়েই থাকে। বাইরেলার বললাম যে কাকা এরকম এরকম আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে। বাইরেলা বললো আমি কি করুম বাবা, আমি আমার ইচ্ছাই আমার নিজের ইচ্ছাই গেলাম ওই সাহেবের কাছে যে স্যার আমার আব্বার চিকিৎসাটা আপনারা করাইলেন না, তাহলে কাজ করেন কিছু টাকা দেন, আমি কোন নর্মাল ক্লিনিকে নিয়ে যাই, মানে ওটা তো উন্নত ক্লিনিক, ওখানে টাকা খরচ বেশি, আমি নর্মাল কোন ক্লিনিক আমার কাছে টাকা নাই কোনো। উনি বলতেছে যে তুমি বেশি বুঝো মিয়া, তুমি খুব বেশি বুঝো, তুমি বেশি বুঝো না, বেশি বুঝলে বেশি ভালো হইব না, চিকিৎসা পাইতেছ চিকিৎসা পাইবা সমস্যা নাই।
হঠাৎ করে ছুটে গেল।
আমি দেখলাম 10,000 টাকার মতো প্রথম দিন রাত, তারপর দিন সকাল পর্যন্ত 10,000 টাকার মতো মেডিকেলের
খরচ
হয়েছে, কিন্তু উনি টাকা নিয়েছে প্রায় 29,000 টাকার মতো ওই মেডিকেল খরচ।
এটা কিভাবে আপনি জানলেন?
আমি জানলাম কেমনে, ওই যে টাকাটা যে দিতে গেছে আমি তখন ছিলাম, ওই 29,000 টাকা বলতেছে, ওই দিন তো আর কোন অ্যাক্সিডেন্ট হয় নাই ওনার কাছে, উনি নিজের অ্যাক্সিডেন্ট হয় নাই যে ওনার কাছে টাকা পায়, এটা তো আমার বাবার টাকাটা দিতেছে, যে উনি আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই টাকাটা দিতেছে।
আচ্ছা
29,000 কত টাকা জানি এরকম দিতেছিল। তারপর আমি ওনার বললাম যে স্যার তো কালকে না পরশু দিন তো এরকম ব্যান্ডেজ করবো, তখন আপনি থাকবেন তো? হ্যাঁ আমি থাকুম সমস্যা নেই। আর একজন লোক অফিসে পাঠাই দিছে, ওই লোক আমি রিক্সায় করে আবার আবার মেডিকেল নিয়ে গেলাম 2 দিন পর। মোট 3 দিনের দিন ব্যান্ডেজ খুললো, ব্যান্ডেজ খুললে দেখলো মানে এক্সে দেখলো যে পায়ের হাড় ফাইটে গেছে, এটা আবার ওনারা ব্যান্ডেজ করে দিল, যে বললো যে 1 সপ্তাহ পরে এই ব্যান্ডেজ আবার খুলতে হইব।
ওকে,
এই অবস্থায় মেডিকেলে রাখা যাবো না, বাসায় নিয়ে যাবো, 1 সপ্তাহ পর নিয়ে আসবা, এই ব্যান্ডেজ খুললে আবার নতুন ব্যান্ডেজ করতেও পারে নাও করতে পারে, যদি ভালো হয়ে যায় করতে হবে না, হাড় তো ফাইটে গেছে আর সারা শরীর তো ঘাসি। আমি চিন্তা করলাম যে 1 সপ্তাহ আমি এক গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টস শ্রমিক, আমি সকাল 8টায় আমার অফিসে যাইতি, 1 মিনিট পরে গেলে লস, মানে আমার লেট 3 দিন লেট করলে একদিন অ্যাবসেন্ট, 1 মিনিট পরে যাওয়া যাইব না।
ওকে,
আর এই 8টার মধ্যে আমার সকালের নাস্তা পাকাইতে হইতো, আব্বার খাওয়াইতে হইতো, আমি নিজে খাইতাম, আমি ছোট মানুষ পারতেছিলাম না, যা গ্রামে রেখে আসি যদি হয়তো এক সপ্তাহ পর আবার নিয়ে আসলাম, তখন গ্রামে যাইতে কিন্তু একটা খরচ, মানে মহাখালীতে এমনি ভালো মানুষ যদি আসে তা অল্প খরচ, একাই চলে আসলাম। আব্বার এই অবস্থায় এক গাড়ি রিজার্ভ নিয়ে এইভাবে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে নিতে হইব। তখন আমি আব্বা বলতেছিল যে দেখ বাবা আমি গ্রামে চলে যাই, তুই এখানে কষ্ট করবি? আমি বললাম যে আব্বা দুই চার দিন থাকেন, সমস্যা নাই, আমি তো আপনার খুব অসুবিধা হইতেছে। আব্বা বলতেছে না অসুবিধা না, তারপর তোর খুব কষ্ট হইতেছে।
তখন আপনার ইনকাম কত ওই সময়?
আমি তখন 1400 টাকা বেতন পাই।
তখন আপনি 1400 টাকা মানে ওই যে 1400 টাকা দিয়ে আপনি সেকেন্ড ইয়ার গার্মেন্টসে জয়েন করলেন। আপনার বাবা কত পেত?
2000 টাকা পেত।
তার মানে এই 3400 টাকা দিয়ে আপনি আপনারা চলতেন এবং আপনাদের পুরো ফ্যামিলি চলতো।
জি জি।
এখান থেকে 2000 টাকা কমে গিয়েছে, প্লাস হচ্ছে আপনার বাবার আরো এক্সট্রা খরচ দরকার হচ্ছে কারণ সে ট্রিটমেন্টের মধ্যে আছে, এবং এই টাকাটা কোনটাই আপনার বাবা যে গার্মেন্টসে কাজ করতো সেখান থেকে দেয়া বন্ধ করে দিল।
হ্যাঁ হ্যাঁ।
তারপর
আব্বার এক বন্ধু এলাকার, আব্বা খুব নামাজি লোক ছিল আর কি, তো উনি বলতেছিল যে কাবিল ভাই, আমার আব্বার নাম মোহাম্মদ কাবিল মোল্লা, তো বলতেছিল যে কাবিল ভাই আপনি তো গ্রামে চলে যাবেন, আপনি তো মসজিদে অনেকদিন নামাজ পড়লেন, শহরের মানুষ তো ভাই কেউ গরিব না, যে কত বাড়িওয়ালা আছে, আর যারাই শহরে থাকে কেউ গরিব না, সবাই মোটামুটি সচ্ছল, আর গ্রামে তো ফিরে গেলে আপনি কিনিয়া যাইবেন, আপনি ভাঙ্গা পা তো কাজকাম করতে পারবেন না, মসজিদে ইমাম সাহেবের কাছে বইলা যদি কিছু টাকা কালেকশন করতে পারতেন হয়তো আপনি কিছুদিন ভালো চলতে পারতেন। তা আব্বা বলো যে এটা করে দেবো কে ভাই, মসজিদ ইমাম তো আপনি চিনে, আপনি করান। তখন আব্বা আমি মসজিদে গেলাম, জুম্মার দিন নামাজ পড়তে গেলাম, আব্বা মসজিদের বড় ইমাম সাহেব বললো যে হুজুর আমার তো এরকম এরকম পা ভেঙে গেছে, সারা শরীরে দেখতে আছেন, আমার তো হাতে টাকা পয়সা নাই, যদি আপনি মহল্লাবাসী বলে কিছু টাকা কালেকশন করে দিতেন হয়তো আমার উপকারিত। হুজুর বলতেছিল এরকম, দেখেন ভাই এই মহল্লায় তো এরকম কোন নিয়ম নেই কাউকে টাকা তুলে দেওয়ার মতো, আপনার তো সবাই দেখতে আছে, আমি ব্যাপারটা বললাম, যদি কেউ দেয় দিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে টাকা তোলা যাইব না, এটা নিয়ম নেই। তারপরে আবার এই ব্যাপারে কিছু বললো না, কিছু টাকা অল্প কিছু টাকা উঠলো।
এটা কিভাবে উঠলো?
এটা মানে মসজিদে যে মুসল্লি আছে নামাজিরা এরাই দিছে অল্প কিছু টাকা। দেওয়ার পর আমি বললাম আব্বা এই সামান্য কয়টা টাকা দিয়ে কি হবো, না যাইতে পারবো, গাড়ি ভাড়া হয় না, যে বাড়িতে দেবো আপনার নিয়ে, ফালাই দেন টাকা, দরকার নাই টাকা। আব্বা বলতেছে যে অনেক টাকা নাই বাবা একটা হাতে, এই টাকাই অনেক টাকা, তো টাকাই কাজে লাগবো, তাই খা দি। এক কাজ করো বাবা, আমার যে সারিউ সাহেব ওনার কাছে যা বল কাজে, আমি বাড়িতে যেতেছি কিছু টাকা জানি দেয়। ওই এক সপ্তাহ কিন্তু ছুটি আছে আব্বার মেডিকেলে।
জি।
তখন আমি ওই সাহেবের কাছে গেলাম যে স্যার আমরা তো বাড়িতে চলে যেতেছি, যে আব্বা বলছে তো কিছু টাকা পয়সা দিতেন, আমাদের কাছে টাকা নাই। আব্বার কাছে সব আছে টাকা ছিল তখন, আর এই সাহেব বলতেছে যে ওনার পকেটেই 100 টাকা দিছে, যে নাও এটা দিয়ে নাও, এটা টাকাটা নাও। মানে আমি বলতেছি স্যার 100 টাকায় কি হইব স্যার, ঠিক আছে লাগবো না। আমি দেখলাম এই 10,000 টাকা বিল হয়েছে বাবার, 29,000 টাকা তুললো, বিল করলো, এই টাকাটা কিন্তু উনি অফিসটা তুলে নিছে ঠিকই। আর উনি এই অবস্থায় আমি যদি ছোট ব্যাপারটা মানে মুখে মুখে তর্ক করা পারতেছিলাম না, উনি কিন্তু নিশ্চিত টাকাটা তুলে নিছে আর আমার 100 টাকা দিতেছে। একটা মানুষ ফুঙ্গ হয়ে গেছে গা, ওনাদের সাথে প্রায় একটা বছরের বেশি ছিল, ওনার ইচ্ছা করলে আব্বার সমস্ত চিকিৎসার টাকাটা তুলে দিতে পারতো এত বড় একটা ফ্যাক্টরিতে, কিন্তু তা করলো না। তারপর আমি বললাম এই শহরে এসে আমার বাবা একজন সুস্থ মানুষ আসলো, তিনি হয়ে গেলেন ফুঙ্গ, এই পঙ্গ বাবার নিয়ে গ্রামে চলে যেতেছি, কিন্তু আপনিও সাহেব স্বাভাবিক সুস্থ থাকবেন আর আমার বাবা পঙ্গ হয়ে ঘরে বসে থাকবো, আপনি ইচ্ছা করলে পারতেন আমার বাবার চিকিৎসাটা করাইতে, আপনি শুধু আমি এটুকু বোঝাই দেবো পা ভাঙার ব্যথাটা কেমন।
আপনি এভাবেই তাকে সরাসরি বললেন সামনাসামনি?
না, আমি সরাসরি কথা বলি, আমি ভিতরে ভিতরে আমি নিজে নিজে বুদ্ধি করলাম,
মানে নিজে নিজে প্ল্যান করছেন যে আপনার বাবার এই যে ব্যাপারটা পঙ্গু বাবা তার যে কষ্ট সে কষ্টটা আপনি তাকে বুঝিয়ে দেবেন।
হ্যাঁ হ্যাঁ। যে পা ভাঙ্গার যে ব্যথা উনি বুঝলো না, ওনার আমি পায়ে পা ভাঙে দেবো, আমার বাবা তো অ্যাক্সিডেন্ট করে ভাঙছে, আমি ওরে হাতুড়ি দিয়ে হোক উপায় হোক যেভাবে হোক আমি ওর পা ভাঙিয়ে বুঝাই দেবো যে পা ভাঙার ব্যথাটা কেমন। আমি ওই আমার বাবার গ্রামে রেখে আসলাম, ব্যান্ডেজ করার অবস্থায় গ্রামে নিয়ে আসলাম।
বাবার কি পা কেটে ফেলেছিল?
না না না, পা ভেঙে গেছিল, হাড় ভেঙে গেছিল।
আচ্ছা।
তারপর গ্রামে রেখে আমি শহরে চলে আসলাম, আমি কিন্তু নিয়মিত কাজ করতেছিলাম, এই অবস্থায় একটা টাকা নাই আমার হাতে, আমি যে কিছু খামু, আবার এদিক দিয়ে আমার বাড়িতে টাকা পাঠাইতে হইব মাস শেষে,
বাবার ট্রিটমেন্টের কোনো টাকা নেই,
না টাকা নেই, এদিক দিয়ে অসহায় মা ছোট ভাই বোন, মানে এদেরকে দেখার মতো কেউ নাই, আমি যদি টাকা দেই তবে সংসার চলে, তাছাড়া না। তারপরের দিনে আবার চলে গেলাম গ্রামে, যাব্বা আপনার চিকিৎসার দরকার আছে, আপনি যদি পা ভাঙ্গা ঘরে পুঙ্গা বসে থাকেন সবাই তো না খেয়ে মরবেনি, কি হবো আপনি, আমাদের ছোট্ট একটা বাড়ি আছে যে বাড়িটা বিক্রি করে ফেলান, আপনি চিকিৎসা করেন। আব্বা বলতেছিল দেখলে বাবা আমি অনেক কষ্টে বাড়িটা করছি, তো তোরা থাকবি, আর যদি বাড়িটা বিক্রি করে আমি তো চিকিৎসা করতে দেখি যে মারাও যাই, দেখা গেছে আমি ভালো হলাম না মারা গেলাম, তোরা থাকবি কই, তুই বাবা পাগলামি করিস না, তুই শহরে চলে যা, আর যা হয়েছে আল্লাহ চাইছিল আমি পঙ্গু হয়ে যাবো, পঙ্গু হয়ে গেছি, তুই শহরে যা, ওই যে কাজ করতেছিল কাজই করগা। ওই দিনই আসলাম, আইসা দেখতেছিলাম যে উনি বাইরে দাঁড়ায় রয়েছে, আর আমি একটা রড, মানে মোটামুটি দুই হাত, দুই হাতের বেশি হয় কম হবে না আর কি, রড মোটা 1 ইঞ্চি পুরো মোটা হবে রডটা, রডটা নিয়ে ইচ্ছা মতো ওর পায়ে, মানে যে এক পায়ে, মানে আমার কথা হলো কি, ওর পাটা পুঙ্গ করে দেওয়া, 10টা বাড়ি দিছি কমসে কম। উনি ঠাস করে পড়ে গেছে মাটিতে, ওই অবস্থায় কিন্তু আমি আরো পিটাইতেছিলাম,
শুধু একটা পায়ের উপরে,
একটা পায়ের উপরে না, এখন সারা শরীরে, যেখানে লাগুক সমস্যা নাই, সমস্যা নাই যেখানে লাগুক। ও যেহেতু আমার বাবার চিকিৎসাটা করলো না, ও একটা সিটার বাটপার, আমার বাবার টাকা ও খাইছে, চিকিৎসার নামে টাকা নিয়ে ওই চিকিৎসা করে নাই। পরে আমি কিন্তু জানতে পারছি যে আমার বাবা ঠিক ওই 29,000 টাকায় ওনার দেওয়া হয়েছে, উনি পাস করে আনছে, কিন্তু বিল আসছিল 10,000 টাকার মতো, বাকি টাকাটা খায় ও, কিন্তু ফুল টাকাটা যদি দিত আমার বাবার অনেক উপকার হইত ওই সময়, কিন্তু দেয় নাই, না দেওয়াতে আমার বাবার চিকিৎসা হয় না, আমার বাবা পুঙ্গু বাসায় করে দিয়েছে।
এবং আপনি পিটানো শুরু?
আমি পিটানো শুরু করলাম, আমার জীবনে ফার্স্ট শুরু করলাম পিটানি। আমি কিন্তু এর আগে পিটাপিটি বা কি মারামারি, কার সাথে কিভাবে ব্যাধি করতে এটাও জানতাম না। আমি ওই যে শুরু করলাম গার্মেন্টস শ্রমিক আমি তখন।
আপনি যখন পেটাচ্ছিলেন তখন আশেপাশের মানুষ কি করছিল?
তখন কেউ মানে যে যার মতো, কেউ ফিরাইব তো দূরের কথা, আশেপাশেও ছিল, আমার কাছেই ছিল না, যে যার মতো ব্যস্ত দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল। আমি কিন্তু এর মধ্যে বাসায় চলে আসছি, বাসায় ঢুকি নাই, কিন্তু
মাইরা বাসায় চলে আসছে,
হ্যাঁ বাসায় ঢুকি নেই, মানে অন্য জায়গায়। তারপর আমি যেখানে কাজ করতেছিলাম ঠিক ওইখানে 1 মাস 20 দিন আমার কাজ হয়ে গেছে, এর মধ্যে অ্যাবসেন্ট হয়েছে কিছুদিন, বেতন দেওয়ার কথা ছিল প্রতি মাসের 5 তারিখে বেতন ক্লিয়ার করে দিব, বেতন ওভার টাইম। দেখলাম 20 তারিখেও আমি না হয় অ্যাবসেন্ট করছি, আমি অসুবিধা কিন্তু অফিসে জানাইছি আমার বাবা এরকম অ্যাক্সিডেন্ট করছে, আমি ভাই 2-3 আসতে পারবো না, আপনারা ব্যাপারটা দেখবেন। সুপারভাইজার বলছে সমস্যা নাই, কিন্তু আমার এই বেতনটা তো দিব, কেউ দিতেছে না, আমারও দিতেছে না, আমার মতো সবাই কেউ বেতন পেতেছে না। তখন সুপারভাইজারে বললাম যে ভাই আমি কাজ আর করুম না, আমি চাকরি ছেড়ে দেবো। তো উনি বলতেছিল যে চাকরি ছেড়ে দিলে এই কোম্পানির নিয়ম অনুযায়ী তোমার রিজাইন দিতে হইব, রিজাইন দিয়ে তুমি চলে যাও। হ্যাঁ আমি রিজাইন দিয়ে দিলাম, রিজাইন দেওয়ার 2 দিন পর বেতন পেলাম, ওই গত মাসের বেতনটা 22 তারিখে বোধহয় বেতনটা পেলাম, পাওয়ার পর আমি 1 তারিখে এই কাজ ছেড়ে দিলাম।
আপনি রিজাইনটা কেন দিলেন? কারণ আপনার হাতে তো কোনো কাজ নেই,
কাজ নেই, তারপরে এখানে কাজ করে বেতন পাইতেছি না।
আচ্ছা
হ্যাঁ, আমি এই অফিসে কাজ করতেছিলাম কিন্তু তখন না খেয়ে কাজ করতেছিলাম, রিজাইন দিয়ে চলে আসলাম, আমি 1400 টাকা কিন্তু বেতন পাইছি, ওভার টাইম পাইনি 22 তারিখে। পাওয়ার পর ওই দোকান বাকিটাকে দিয়ে আমি 700 টাকা বাড়িতে পাঠাই দিই, আমার কাছে কিন্তু একটা পয়সা নাই। আমি জানি আমার বাবার কাছে যদি 700 টাকা পাঠাই, অন্তত আমার ছোট ছোট ভাই বোন গুলি অন্তত 4টা ডাল ভাত খায় বাঁচবো এই 700 টাকায়, কিছুটা হইলো মানে স্বস্তি পাইবো আমার বাবা, যে না 700 টাকা, আমি জানি আমার বাবার হাতে 1টা টাকাও নেই, আমি জানি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা যে মোবারক এখানে পেলাম শুরু থেকে শেষ পর্যন্ত দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এমন একটি কিশোর যার মাথার উপরে পুরো পরিবার, এবং আমরা যেটা দেখলাম যে তার বাবা একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, সেও পঙ্গু হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, তারও ট্রিটমেন্ট দরকার। আমরা এই মানুষগুলোকে দেখলাম 13-14 কিংবা 15 বছরের একজন কিশোর তার উপরে নির্ভর করে থাকতে, এবং এই কিশোরটি এমন একটি পরিবেশে কাজ করে অর্থ উপার্জন করার চেষ্টা করছে যেটি বাংলাদেশের ভাইব্রেন্ট অর্থনৈতিক খাত, আমরা বলতে পারি পোশাক শিল্প, এবং সেখানে তাকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে, সেই সময়ে 90-এর দশকে আমরা দেখলাম যে 700-800 টাকা কিংবা 1400 টাকা সে বেতন পাচ্ছে, এবং তার একটা বড় অংশ সে বাড়িতে পাঠাচ্ছে, আর সে ম্যাক্সিমাম দিনই হয়তো সকালে খাচ্ছে অথবা দুপুরে খাচ্ছে অথবা সারাদিন না খাওয়া থাকছে, এরকম একটি দিনাতিপাত সে করছে। এরই মধ্যে তাকে একটা অফেন্স করতে আমরা দেখলাম তার বাবার টাকা, সে টাকাটা মেরে খেয়েছে কোন একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, এবং তার গায়ে গিয়ে হাত তুলতে। আমরা একটা হলেও অপরাধ কিংবা ভুল দেখলাম যেটার পেছনে হয়তো অনেকেই যুক্তি খুঁজে পাবেন, হয়তো অনেকেই কোন ভুল খুঁজে পাবেন না। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে মোবারক রয়েছে আমার সাথে, মোবারক তার জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধগুলো একের পর এক আপনার সামনে স্বীকার করে যাবে, এবং দ্বিতীয় পর্বটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি মোবারককে দেখতে চান, মোবারক সম্পর্কে কিছু বলতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, আজকে কিন্তু এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন আমাদের সঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার মতামত আমরা জানব, তিনি পুরো ঘটনাটি শুনছেন এবং শোনার পর তিনি তার বিচক্ষণ মন্তব্য আপনাদেরকে শোনাবেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা সংবাদের বিরতি, একটু পরেই ফিরছি।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আর জি কে প্রিয়া আপনার সঙ্গে রয়েছে আর জি কে প্রিয়ার টিম, আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা এখন পর্যন্ত এসএমএস পোলে যাইনি, গল্পের প্রয়োজনে, ঘটনার প্রয়োজনে যদি আমাদের দরকার হয় আমরা নিশ্চয়ই এসএমএস পোলে যাব। আজকে মোবারক তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে এবং মোবারকের জীবনে প্রথম পাঠে আমরা যেটা দেখলাম যে চরম দারিদ্র্যের মধ্যে সে বড় হচ্ছে, প্রচন্ড রকম কষ্ট নিয়ে, সে পারিবারিক বোঝা মাথায় নিয়ে কি করবে না করবে, দিশেহারা একটি কিশোর, সে যুবকও নয় সেই সময়, একজন কিশোর, এবং সে ফ্যামিলি কিন্তু ছোটখাটো ফ্যামিলি নয়, বৃদ্ধ বাবা, পঙ্গু বাবা যার ট্রিটমেন্ট দরকার, এবং আরো চারজন, মোট সব মিলিয়ে তাদের আমরা বলতে পারি যে ছয়জনের মেম্বার, এবং এই ছয়জনের সমস্ত ভরণ পোষণ মোবারকের কাঁধে, কিন্তু মোবারক কি করবে কিচ্ছু জানে না। আমরা জানি না সামনের দিকে মোবারক কি ঘটনার মুখোমুখি করে আমাদেরকে, আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে যেতে চাই। আপনি যদি এসে আপনার জীবনের অপরাধগুলো, ভুলগুলো এখানে স্বীকার করতে চান, আপনি যদি বলতে চান যে কেন অপরাধ করেছিলেন, কি অপরাধ করেছিলেন, এবং সে অপরাধের শাস্তি আপনি কি পেয়েছেন, তাহলে আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনের টেক্সটে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আবারও বলছি, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার মতামত আমরা আমাদের অনুষ্ঠানের শেষে শুনব। তিনি আমাদেরকে পুরোপুরি লাইভ শুনছেন এবং আমরা শেষে গিয়ে তার মতামত আমরা শুনব। মোবারক, আপনার কাছে আমি আবারও ফিরে আসছি। আপনি যেখানটাতে ছিলেন যে দিশেহারা অবস্থা, আপনি কি করবেন আপনি কিছু জানেন না, এবং আপনি 700 টাকা পেলেন, সেই 700 টাকা পরিবারে পাঠিয়ে দিলেন, এবং আপনার বিশ্বাস যে ডাল ভাত খেয়ে হলেও আপনার ভাই বোনেরা কোন রকম বাঁচতে পারবে।
তারপর আমি ওই চাকরিটা কিন্তু এর মধ্যে ছেড়ে দিলাম।
হ্যাঁ হ্যাঁ,
ছেড়ে দেওয়ার পর মহাখালী নাবিসকো এলাকায় অন্য একটা গার্মেন্টসে চাকরি নিই, ওইখানে আমার 1600 টাকা বেতন। দেখলাম এখানে কাজটা ভালো, ওইখানে আমি মাসখানিক কাজ করি, কাজ করার পর দেখা গেল যে বেতনটা 5 তারিখে দরকার, ওইখানে ওই বেতনটা কিন্তু পেতেছিলাম না। আমি PM স্যারকে বললাম যে স্যার, টাকাটা আমার যদি ম্যানেজ করে দিতেন, বেতন তো আমার, আমি তো পামই, আমার টাকাটা যদি আপনি দিয়ে দিতেন আপনার তরফে, বেতন পাওয়ার সময় আপনি নিয়ে যেতেন, আমার বাবা এরকম পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না, নড়তে পারে না, মানে আমার সংসারে এরকম অবস্থা। উনি বলতেছে এটা তো কোম্পানির নিয়ম না ভাই, বাবা তুমি বেতন, তুমি চলো আমাদের দিক দিয়ে, তোমার কি আর কেউ নাই, আমার হাতেও টাকা নাই, সমস্যা নাই, তুমি তোমার বাবা মা চলতে পারবো, তুমি এত চিন্তা করো কে, আমার কিন্তু উনি এইভাবে সান্ত্বনা দিল, চলতে পারবো। তখন আমি আমার ওই এলাকার যে মহলে থাকতাম, ওই যে বন্ধু বান্ধব, ওর এক ছেলের কাছে, শিশির নামের এক পোলার কাছে বললাম যে ভাই দেখ এরকম আমার বাবা অসুস্থ, আমার অন্তত তুই 500 টাকা দে, আমি বাড়িতে যাই। কতদিন হয়ে গেল গ্রাম থেকে আসছি শহরে, তখন তো এই মোবাইল টোবাইল ছিল না, যোগাযোগ যেভাবে করার সুযোগ সুবিধা ছিল না। বাড়িতে এসে দেখি মোটামুটি আমার বাবা পঙ্গু হয়ে গেছে, মানে উনি এক পায়ে আর হাঁটতে পারে না, লাঠিতে বর করে হাঁটতেছিল। বাড়িতে যে কি এরকম একটা অবস্থা দেখলাম, মানে আমার ফ্যামিলির একরকম সবাই না খেয়ে দিছি। হ্যাঁ, আব্বা বলতেছিল বাবা রে তুই, আমি যদি মারাও যাই এই সংসারটা ডুবে লাগবে বাবা, আর আমার যে অবস্থা, তুই যদি এই সংসারে না দেখস তাহলে কিন্তু তোর ফ্যামিলির সবাই না খায় মরে যাবে। আমি তো চিন্তা করলাম যে আব্বা কিন্তু কথাটা ঠিকই কইছে, এই মুহূর্তে আব্বা যে অবস্থা, মানে যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে, শারীরিক অবস্থা এতই খারাপ, হাত পা কি অবস্থা, শুকায় কাট হয়ে গেছে, আমার আব্বা কোন আত্মস্বজন বলতে কি ওই 10 টাকা দিয়ে উপকার করতো না, আমার বাবা পঙ্গু অবস্থায় আমাদের এলাকায় সবজি বেচা কিনা করতো, যা হইতো কোন রকম সংসারটা চালাইতো। আমি অবস্থা দেখে আমি ছেলে থাকাও না থাকার মতো কিছু করা পারতাছি না সংসারের লিগে, আমার বাবা পঙ্গু মানুষ, প্রতিদিন প্রায় 4 কিলোমিটার খাইতে যায়, কিন্তু ও দিয়ে চলা পারতেছে না, সীমিত, একদম সীমিত, কোন হাটে 100 টাকা, কোন হাটে 150 টাকা ইনকাম, এরকম। দেখলাম যে এই শহরে আমার কাজ করতো অনেক, আমি দুপুরে না খেয়ে বাড়িতে বেরিয়ে যাই, কিন্তু আমার ওই দিনটা ছুটি,
নদীর পাড়ে আমি পয়সা কাটলাম, যে বললাম সুস্টার কাছে যে আজকে আমরা গরিব, এত গরিব আমার বাবার চিকিৎসা করানোর মতো আজকে সামর্থ্য আমার নাই, আর আমার কোন আত্মীয় নাই যে তারা আজকে আমার বাবার চিকিৎসা করে। বাবার বললাম বাড়িটা বিক্রি করে দিতে, তাও করলো না, কি যে অবস্থা। যাই হোক, আমি শহরে ডাবল পরিশ্রম করুম, তাতে ইনকাম আমার যদি ডাবল হয় বেতন পুরো টাকাটা বাড়িতে পাঠিয়ে দিতে পারুম, আর আমি যে অতিরিক্ত আয়টা করুম ওটা দাম চলতে পারুম। আমার এই মহল্লাই এখানে পাথর রাখতো, অনেক বড় একটা পাথরের পাল্লা দেওয়া, টিল দেওয়া ছিল, যেরকম একটা বিল্ডিং কাজ হইতেছিল, ওই বিল্ডিং এ রাখা পাথর ওই বিল্ডিং এর চাইতে 200 ফুট দূরে রাখা আছে, ওইখান থেকে ওই বিল্ডিং পর্যন্ত নিতে হইব এক কন্ট্রাক্টরে, এরকম প্রতিদিন কাজ করায় মানুষ দিয়া। আমার কন্ট্রাক্টর দোকান করি সময় চিনে, আমি বললাম যে কাকা আমি কাজ করুম কিভাবে আমার কাজ দেন। উনি বললো যে এক টুকরি প্রতি 1 টাকা পাবি, আর যদি করস রায়গা যা। তখন আমি কাজ করতেছি, যেমন 200 টুকরির মতো টানছি, উনি বলতেছে 100 টুকরি, হ্যাঁ ঠিক আছে 100 টুকরি, আজকে টাকা দিব না কালকে দিব, ঠিক আছে কালকে দিন। আমি তারপর দিন সকালে আবার, যেমন আমার চাকরিটা টিকায় রাখতে হইলে আমার প্রতিদিন কাজ করতে হবে, অ্যাবসেন্ট করা চলবে না, আর অ্যাবসেন্ট করলে আমার কাজে রাখবো না তারা, আর এই কাজটা তো পার্মানেন্ট না যে সবসময় আছে, আমার গার্মেন্টসের কাজটা সবসময়। তারপর 3 দিন কাজ করলাম, মানে কাজের পরে যেমন আমার সকাল 8টায় অফিসে যেতাম, 7টায় ছুটি হইতো, 7টায় আমি ওই অফিসে তারা দ্রুত আইসাই ওই ওনার কাজ করতাম। ওইখানে অনেক লেবাররা কাজ করতেছে, যেমন আমি কাজ করতাম আমারটা হিসাব আলাদা, যেমন 100 টুকরি নিতে পারলে 100 টাকা এরকম।
আচ্ছা, এই টুকরি বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, মাথায় করে এক ধরনের বোঝা নিয়ে পাথর নিয়ে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখা,
ওইটাই। পর ওই দিন আমার সাথে ওইরকমই করছে, মানে আমি নিয়েই যা, উনি তার উল্টাটা বলে যে 100 টুকরি নিলে উনি 40-50 টুকরি এরকম বুঝাইতেছে, আমি গুনি, তারপর উনি মানে আমার গোনাটা বেজার লাগাই দিতেছে। 3 দিন কাজ করার পর উনি আমার 200 টাকা দিছে, ওনার হিসাবে আমি 300 টাকা পাই, 100 টাকা বলতেছে নিচে অন্য সময়, অন্য সময় বলতে কোন শুনতে দেন যে কালকে নিস, কালকে গেছি দেয় না, পরশু দিন গেছি, মানে প্রত্যেক দিন একটা ডেট দেয়, কালকে কালকে আইস কালকে নিস এরকম, কিন্তু কালকে গেলে টাকাটা দেন ওই কাজও নাই। ওনার আমি বললাম যে কাকা, মানে কাকা বলতাম যে কাকা আপনি আমার টাকাটা দিবেন না আজকে, ভাই বেটা তুই প্রতিদিন কি টাকা চাস, 5 টাকা নিস, মানে সবসময় ডিস্টার্ব করস, নিস যা পরে নিস। আমি চিন্তা করলাম এই লোক তো এভাবে টাকা দিব না, ওনার আবার যেমন বেলচা টুকরি এসব এক জায়গায় রাখা আছে, আমি ওইখান থেকে 2টা টুকরি আর একটা বেলচা একেবারে একজনের বাঙালি দোকান, দোকানে ভিতরে নিয়ে রাখছি, ওনার কাছে আমি একরকম বিক্রি করার মতোই 100 টাকা নিয়ে আসছি, যে উনি যে আসে আপনি বেশি রাখতে পারলে রাখেন, আপনি আমার 100 টাকা দেন, আর ও আসলে বলবেন যে আমি বিক্রি করে রেখেছি 100 টাকা, আমি ওর কাছে টাকা পাই, তা ঠিক আছে 100 টাকা উনি আমার দিয়ে দিছে, আমার চিনে উনি দিয়ে দিছে। দেওয়া দেওয়ার পর ওই যা টুকরি উনি দেখছে ওনার কাছে টুকরি, কে বিক্রি করছে আমার কথা বলছে, উনি আসছে আমার রুম চিনে, যাই তুই আমার টুকরি বিক্রি করছে, হ্যাঁ করছি, তোমার কাছে আমি টাকা পাই, টাকা দাও না আমি কি করুম, আমি ওই 3টা 2টা টুকরি আর একটা বেলচা কিন্তু 400-500 টাকার মাল আমি 100 টাকায় বিক্রি করছি। তখন উনি বলতেছে তুই আয় আমার টুকরি আয় না বাইর করে দিয়ে যা, হ্যাঁ ঠিক আছে, আমি গেছি পরে ওই লোক টুকরি দিয়ে দিব। তখন কইতেছে যে টাকা কই, আমি তো 100 টাকা নিছি, মানে উনি 100 টাকা দিছে দিব না, উনি বলতেছে আমার চা খাওয়ার লেগে 10 টাকা দিতে দিব, না দিলাম টুকরি দিব না, মানে উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুই টুকরি বাইর করে দে, আর না তুই 10 টাকা আমি 10 টাকা দেবো, আমি তো 100 টাকা নিছি এর কাছে, আমি আপনার কাছে 100 টাকায় পাইতাম, আপনি 100 টাকা এখন দিলে যেহেতু দিতেছে না, 10 টাকা যদি জরিমানা দিত আপনি দিবেন, আমি দিব না, আপনি জিনিস দেহায় দিছি টাকা নিছি আপনি এর কাছে বুঝে নেন, এক কথায় দুঃখায় উনি আমার বইটা বকা দিছে ওই কন্ট্রাক্টর লোকটা, তুই টুকরি বাইর করে দিবি তোর লেগে আমি জরিমানা দিব ওকে। এই কথা বলতেই আমরা যদিও গরিব, আমার মা কিন্তু খুব ভদ্র একটা মহিলা, কোনোদিন হয়তো বাইরে কেউ আমার মায়ের মুখটাও দেখে নাই এই পর্যন্ত। এই মানুষটার নিয়ে গালাগালি, আমি তো আর তোর কাছে চুরি করে টাকা নিয়ে নেই, তোর কাছে জোর করে নেই, আমি কিন্তু প্রকাশ্যে রাখছি ও যে ব্যাপারটা সহজে বুঝে, ওর কাছে আমি জিনিসটা রাখছি, ওইভাবে টাকাটা ওর কাছ থেকে নিয়ে যাইব। তারপর গালি দিতাম, গাই মিয়া বকাবাজি করবেন না, তোর বকাবাজি করবো না, আদর করবো, আমার উনি একটা থাপ্পড় মারতে চাইছিল, মানে যেমন মারতো লাগছে হালকা, আমি বকা দিছি এই জিদ্দে। একো তো মানে ওই দিনও সকালে নাস্তা করি নাই, দুপুরে কিছু খাই নাই, বিকেলের দিকে এই ঘটনা, খোদা পেট আমি ওই বেলচাটা দিয়ে ধাম ধাম 2টা বাড়ি মারছি মুখের মধ্যে, তোর মুখ ভেঙে ফেলাম, তুই আমার বকা দেস আমার মারে নিয়ে, তোর মুখে আজকে রাখুম না, এ নাক মুখ ফেটা যায় একদম রক্তাক্ত অবস্থা, আমি ওই রেখে আসি। তারপরে ওরা তো সব দেখছি, এমনিতেই মিটমাট করে দিছে ব্যাপারটা, হেডমার্ক করে দিয়েছে, আমি দেখলাম যে কাজ করলাম তো আমার ঠকাই লই বরাবর, আবার কি একটা পরিস্থিতির মধ্যে ফেলাই দিয়েছে, আমার টাকা আমি নিমু, তারপরও কি একটা বেজাল করতেছে। ওই দিন এই গান জামাইল, ঠিক তারপরের দিন আমি আবার তার সামনে আবার রমজান ঈদ চলে আসতেছে, কাজ করতে বুঝি যেমনি হোক, কাজ ফাঁকে দেওয়া চলবো না, অ্যাবসেন্ট করলে বেতন দিব না, ঈদের সামনে বোনাস টোনাস কিছুই দিব না। আমি দুপুরে এমনি হালকা পাতলা কিছু খানা খায় বাইরে যেছিলাম, যে ওই রাস্তার পাশে একজন লোক আমার খুব ভালোভাবে দেখতো, আমার নাম জানে না, এমনি চিনে মুখে, আমিও চিনি উনারে, উনি আমার চিনে, উনি বলতেছে এই শোন আমার ছাদে কিছু ল্যাপটপ শোক আছে, ওগুলো নামাই তৈব। আমি বললাম যে ঠিক আছে চলেন, মানে উনি মুরব্বী মানুষ, মুরব্বী বলতে যেমন 50 বছর, এমনি খুব জোয়ান। গেলাম তো জাজিম ইয়ের আপনার নারকেলের যে খুব ওজন বাড়ি জিনিসটা ওনার সহ অন্যদর্শী এক সাইডে, আমি দর্শী এক সাইডে ছাদেতে, তিনতলা বিল্ডিং এর ছাদেতে নামাই যাচ্ছিলাম। নামানোর সময় ওই সিঁড়িকোটার কোন এক সাইডে বাইজা ঠানি জায়গা ছিঁড়ে গেছে, মানে অল্প সামান্য খুব অল্প জায়গা ছিটতে, উনি আমার দোষ দিতেছে তুই ছিটছস, আরে আমি ছিললাম কইতে, আপনিও তো আছেন, এই তর্ক করার সাথে সাথে আবার ছিললি তুই, দোষ দিস আমার, এর আগে কিন্তু ওনার সাথে আমার কোন ঝগড়াও নাই, কোন শত্রুতাও নাই, উনি কিন্তু আমার ডাইকা নিয়ে আসলো এটা নামানোর জন্য, উনিও দর্শের সাথে, কিন্তু আমি তর্ক করাতে আমার লাথি মেরা একটা লাথি মারছে আর কি, লাথিরে লাগছে মানে আমার পেটে, এমন পেটে ব্যথা শুরু হয়ে গেল, মানে সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো, আমি চোখে কিছু দেখতেছিলাম না, কি অবস্থা। ওনার ওয়াইফ বোধ হয় আমার একটু আদর করতে মানে চাইলে উনি এই যাও ওনার ধমকতে দিল, আমার ধরতেও দিল না। আমি কোন রকম আমি বললাম যে কাকা ঠিক আছে, ওনার জিদ তর্ক করছি, উনি আমার জানে গার্মেন্টে চাকরি করি, গরিবের ছেলেও ওরে মারলে আর কি ওইরকম ভাবনা কি ভাবছে। আমি যখন নিচে চলে আসি চিন্তা করলাম যে এই লোকটা আমার লোক এত বড় খারাপ ব্যবহার করলো, আর আমার এমন লাগতেছে যেমন আমি হাঁটতে পারতাছি না, মাথা ঘুরতেছে, চোখে দেখতেছি না, আর পেটে এত ব্যথা। আমি আমার এই কর্মস্থলে যাই, যাওয়ার পর দেখলাম আর আসে কাজ করা হবো না আমার দিয়ে, শরীরে চলে আসি বাসায়, কিন্তু ভালো লাগতেছে না, পেটে খুব ব্যথা, রাত্রের দিক দিয়ে ব্যথাটা একটু কমছে। আমি চিন্তা করলাম যে লোকটা এত খারাপ, আমার মুখের দিকে একবার তাকাইলো না। আমি কিন্তু ওই দিনও সকালে নাস্তা করি নাই, দুপুরে হালকা পাতলা কিছু মানে খাইছিলাম, ওই লোকটা আমার এভাবে মারলো। আমি কিন্তু ওনার কর্মচারীও না, ওনার কাজের ছেলেও না, এমনিতে ডেকে নিয়ে মাইটা দিল, আমি তো ওনার কোনো ক্ষতি করতে যাইনি। তারপর কিছুদিনের মধ্যেই দেখলাম মানে ওই ঈদ পার হয়ে গেল, ঈদের পরে দেখলাম যে মসজিদের সামনে ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে। তা আমি ভাবলাম এই লোকটা আমার লাঠি মারছিল এই পা দিয়ে, ওর পাটা কেটে ফেলাম। তখন আমার ওই যখন দোকানে কাজ করতাম যে সমস্ত বন্ধু বান্ধব ওরা কিন্তু এই মহল্লায় থাকে, এই মহল্লায় আড্ডা দেয়। আমার একদিকে বেতন পাই না, কাজ কইরা পকেটে টাকা থাকে না, না খেয়ে থাকতেছি দিনের পর দিন, ওরা একটা ওয়েল্ডিং দোকানের পিছনে চাপাটি ছুরি, তারপর চাইনিজ কুড়াল, এই সমস্ত মানে লোহার যে সমস্ত যন্ত্রপাতি গুলা রাখতো, আমি দেখতাম প্রায় ওরা রাখতো। দৌড়ে ওখানে এসে দেখি একটা সামুরাই সাইজে বড় খুব ভারী সামুরাইটা নিয়ে আসে মসজিদ সামনে, এই চাচা দাঁড়ান আপনি না লাথি মারছিলেন আমারে, আমি এই কথা শুনতেই দৌড় দিতে চাইছিল, আমি আর দৌড় দেওয়ার সুযোগটা দেইনি, এই পায়ের মধ্যে দুই তিনটা কোপ মার, তিনটা কোপ মারছিলাম এই ডান পাটার কোথায় তিনটা কোপ, উনি কোপ খায়া পড়ে গেল, আমি আর মারি নাই, আমিও দ্রুত চলে আসছি, আমি যে জায়গায় ওই অস্ত্রটা ছিল ওখানে রেখা বাস আমার মতো আমি সরে গেলাম দৌড়ে। এভাবে
আপনি যেখানে থাকতেন উনি চিনত না
আমারে, আমার এমনি চিনত কিন্তু কোথায় থাকি তা জানে না।
আচ্ছা,
আমি যে কোন বাসায় থাকি তা জানে না, জানতো আমি এই পথে চলি, আমার এই পথটা ছেড়ে দিতে হইলো, ওই পথে আর চলি না, এখন আমার একরকম চাকরিও শেষ আর মহল্লায়ও মানে প্রকাশ্যে চলাও শেষ এই লোকটারে মারে দেওয়ার পরে। যে এরা আসলে মানুষ না, এই লোকটা আমার এইভাবে মারতে পারে না, মুরব্বী মানুষ, আমার আসলে কোপটা দেওয়া ওইভাবে ঠিক হইল না। আমি তারপরে বুঝলাম যা করছি করছি, পকেটে টাকা নাই, বাড়িতে খরচ পাতি দরকার। এক সময় আমি একটা ভ্যান গাড়ি মহল্লার মধ্যেই আমার পরিচিত দুই তিনটা ছেলে বসা রয়েছে, আমার বলতেছে মোবারক কোথায় যাস, এই তো ভাই, ওদের সাথে কথা বলার সময় ওই এক বড় ভাই চলে আসছে, যে বলতেছে মোবারক তোমরা এখানে হ্যাঁ কি করতেছো, এই তো দাঁড়িয়েছে ভাই বসে রয়েছে, তোমরা জানো এই যে পথে 4 লাখ টাকা যেতেছে, প্রয়োজনে আনতে পারো, 4 লাখ টাকা যেই আনবা অর্ধেক তোমার অর্ধেক আমার, দুইটা ডিবা বোম আছে ককটেল, এই ককটেল দুইটা নিয়ে আর একটা 9mm পিস্তল ওনার হাতে, ওনার পিস্তল এটা ওই বড় ভাই পলক নামের বড় ভাইটার পিস্তল। বলতেছে ওরা যে লোকেরা চিন্তাই করে যেতেছে টাকাটা কিন্তু আরেক জায়গায় ধরে চিন্তাই করে আনছে, যেতেছে ওরা 5 জন বড় ভাই, ওই মহল্লারই বড় ভাই, কিন্তু সাইজেও বড়, 20-25 বছর না 25-28-30 এই বয়সের 5 জন যেতেছিল, আর আমার তখন 17-18 বছর এরকম। ওই পলক ভাই বললাম যে ভাই ওরা তো কেউ রাজি দিতেছে না, আমার ওই পরিচিত সবাই বলতেছে না ওদের সামনে আমরা ভাই যেতে পারো না, দেন ভাই ডিবা দুইটা দেন, কাজ করতে পারলো দিক দিবেন তো, হদিমো ঠিক আছে দেন, ডিব্বা দুইটা ককটেল বোম দুই হাতে পিস্তলটা কোমরে নিলাম, নিয়েই আমি চিন্তা করলাম একটা ফাটাই দিলে এটার যে কত পাওয়ার আমি জানি, দেখছি আগে পরে খুব শক্তিশালী এই জিনিসটা, বোমটা ফুটলে অনেক সাউন্ডও দেয় আর অনেক জায়গায় অন্ধকার হয়ে যায় ধোঁয়া দিয়ে। ওই রসুলবাগের ওই পাশে জঙ্গল, মানে জোর জঙ্গল আছে অনেক বিল, ওই দিক দিয়ে ওনারা খুব আয়েসে হেঁটে যেতেছে, কোনো চিন্তা নাই কেউ যে পিছনে লাগছে বা কি, ওই ব্যাপারে কোনো তাদের কোনো ভাবনা নাই। একজনের হাতে একটা হ্যান্ড ব্যাগ, কালো চামড়ার একটা ব্যাগ, ব্যাগটা একজনের হাতে, আর চারজন এমনি হেঁটে যেতেছে। আমি দৌড়ে যাই, একটা বোম ফাটাই দিই, মানে ওদের উদ্দেশ্য করে এই বোমটা ছুড়ি, বোমটা ফাটতেই ওরা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, তিনজন একদিকে দৌড় দিয়ে পালায় আর দুইজন একদিকে, যে যে দিকে দুইজন ওই দিকে একজনের হাতে ব্যাগটা, আমি ওই তিনজনের দিকে আর ছুটলাম না, দুইজনের দিকে, দুইজনের দিকে ছুটতেই দেখলাম যে একজন লোক ওই যে তিনজন যে চলে যেতেছিল গা ওই দিকতে, একজন লোক আবার এইদিকে মানে আসতে যেতেছিল, তা আমি খুব দ্রুত ওইদিকে আরেকটা বোম মারলাম যাতে উনি আর এদিকে না আসে। আমার কোমরে তো পিস্তল আছেই, এটাতে কিভাবে চালায় তখন শিখাই দিছে আমার। ওইদিকে একটা বোম মারতে ওরা তিনজন কিন্তু দৌড়াদৌড়ি লেগে গেছে, আরেকজন যে টাকাওয়ালা জন, ওই টাকাওয়ালা জন জোরের ভিতরে ঢুকে গেছে গা, মানে জঙ্গলের মতো, আর ওর সাথে যারজন আমার দেখাইলো মানে খুব দ্রুত লাফায়া রেল লাইনের উপরে উঠে যেতেছে, কিন্তু ও রেল লাইনের উপরে উঠে নাই। ওই রেল লাইনে না উঠতেই আমার তো ওর দিকে দান, আমার ব্যাগটা নিয়ে আসার কথা, ওই ব্যাগটা আনতে পারলে 4 লাখ টাকা, ওইখান দাম 2 লাখ টাকা পাওয়া যেতেছি। দেখলাম ওরা তো একটা পাত্তি খোর, মানে ও পইয়া এরকম, মানে ও তো দেখতেছে আমার, আমি আমার হাতে পিস্তল, ওর হাতে এমনি কোন অস্ত্র নাই, খোর এইভাবে উঁচা করে রাখছে, আর আমি দ্রুত ওই মানে ওর কাছে যাই। আমি খুব রাগ চোখে যে ওর ভয় না দেখালে কিন্তু টাকা ছাড়বো না, লড়বি না ওরে, কিন্তু আমি গুলি করে দিচ্ছি হাতের মধ্যে। দেখলাম ঠিক আর চাপলে গুলি বেরিয়েছে, একটা গুলি করতে মানে ওর
হাতের ঠিক কবজির উপর দিয়ে গুলিটা, এই যে দিক দিয়ে গুলিটা ঢুকে যায়,
গুলিটা ঢুকে যাইতেই ওই যে ছেলেটা নিয়ে ওই ওই পাশে আসলো ওই দিকে আসতেছিল, ওরও 2টা গুলি করি, দুটা গুলি আর লাগে, দুটা গুলি রানে লাগে। ও কিন্তু ওইভাবে পাকড়ায় ঝকড়ায় মানে কোন রকম ওই সাইড দিয়ে কেটে পড়ছে। আমি দেখলাম যে ওরা এক হাতে গুলি লাগছে, কিছুই হয় না এই গুলি তো, আর তারপরে কিন্তু আমার ও যদি ধরায় পারম না, মানে আমার মায়ের ফালাবো এমনিতেই। ব্যাগটা থাপা দিয়ে নিয়ে ওর রানে 2টা গুলি করে দিই, রানে হাঁটুর উপরে গুলি করতে ওই জায়গায় পড়ে থাকে, আমি ব্যাগটা নিয়ে দ্রুত পালায় ওইখান থেকে চলে আসি। যে ওরা কিন্তু বাহিনী অনেক, ওরা সংখ্যা অনেক, আমি বেশি সময় দিইনি, বড় জোর 3-4 মিনিট এর ভিতরে কাজটা শেষ করে চলে আসি। আসতেই সন্ধ্যা, তখন সন্ধ্যা, ওই পলক বাড়ি বললাম ভাই এই ব্যাগটা দেখেন তো ঠিক আছে, ঠিক আছে তুমি যাও, সমস্যা নাই, নো টেনশন, তুমি এদিকে আসো। পরে সামনে গ্যারেজ, পিছনে গ্যারেজে ছেলেরা থাকে, ওইখানে আমার বসায় রাখলো, বলতেছে তুমি এখানে বসে থাকো, কোনো সমস্যা নাই তুমি বসে থাকো। তা আমি জানি ওরা এই মহল্লায় যা চায় তাই হয়, বসে রইলাম। রাত 10টা বাজে, মানে আসতেছে না। আমি নিশ্চিত যে ওনার আবার একদিকটা ভালো লোক, যেমন কারোর সাথে বেমানি করে না, যার সাথে যে কথা সেই কাজ।
ব্যাগ নিয়ে চলে গেছে?
হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে গেছে তারা।
তারপর
রাত তখন প্রায় 11টা বাজে আসতেছে, হঠাৎ আসছে দুজন, পলক ভাই সাথে আরেকজন, বলতেছে ভাই তুই দ্রুত এই মহল্লা বেড়াতে, ওরা কিন্তু আমার দেখছে আমি কে। তারপর আমি ভাবলাম যে ওরা যদি আমার পায়ে এলাকায় 2-4 মহল্লায় ওরা আমারে ফেলাবো আমারে। উনি বলতেছে তুই পালাম জায়গা। আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি যে কাজটা করছি 4 লাখ টাকার, আমার তো বাঘটা দিয়ে দেন, আমি গ্রামে চলে যাই, আমি শহরে থাকুন না, আমার ফুল 2 লাখ টাকা দিয়ে দেন, আপনি তো কথা বলছিলেন যে অর্ধেক দিবেন, দিয়ে দেন 2 লাখ টাকা। উনি বলতে যাই এত কথা কসকে, যা এই 1 টাকাটা দিছি যা বাঘ। মানে দেখলাম যে বাপ খুব খারাপ, ওনার দুইজন দুজনের হাতেই পিস্তল, যে কোনো মুহূর্তে আমার গুলি করে মেরে ফেলাইতে পারে, ওদের কোনো বুক ফিট নাই।
মানে আপনাকে বলেছিল 2 লাখ টাকা দেবে,
হ্যাঁ
সেটা আপনাকে দিল
1000 টাকা।
পিস্তল টিস্তল এগুলো যেগুলো আপনার হাতে ছিল এগুলো সব ওদেরকে দিয়ে দিয়েছেন?
হ্যাঁ, ওর পিস্তল ও নিয়ে গেছে, আমি যে পিস্তল ওদের কাজ করছি কিন্তু ওর পিস্তল, পলক ভাইয়ের পিস্তল।
এই পলক ভাইয়ের সাথে কি আপনার আগে পরিচয় ছিল?
এমনি দেখতো, কিন্তু পরিচয় ছিল যে মহল্লা আমার সবসময় দেখতো।
ওকে, তারপর
আমি কিন্তু ওই টাকাটা ওর কাছে নিলাম না, যে বললাম পলক ভাই টাকাটা এখন লাগতেছে না আমার, আমি যেভাবে ওর কাছে কেটে পড়লাম, আমি বাড্ডা এলাকায় চলে গেলাম, ওই মহাখালী রসুলবাগের থেকে বাড্ডায় চলে গেলাম। বাড্ডায় চলে যাওয়াতে আমি ওর টাকাটা কিন্তু না নিয়ে চলে গেছি, 1000 টাকাও নিলাম না লাস্ট পর্যন্ত, যে না আমার 2 লাখ টাকা যেহেতু তুমি দিলা না ভাই, আমি 1000 টাকা নিব না। বাড্ডায় তখন কি করি, আমার গার্মেন্ট যে চাকরিটাও একরকম চলে গেছে, এর মধ্যে আমার ওই গার্মেন্ট যে 1 মাসের বেতন উঠাইছিলাম, আর 1 মাসের বেতন আর 2 মাসের ওভার টাইম ওর কাছে আটকা আছে, ওই PM স্যারের কাছে আটকা আছে। আমি ওই টাকাটা সরাই খাই, আমি বাড্ডা এলাকায় থাকতেছি কিন্তু এদিকে আর আসতে পারতেছি না। বাড্ডা এলাকায় আমার ফুফা আছে দুই সম্পর্কে, উনি বলতেছিল যে তুই কি করবি, রাজমিস্ত্রি কাজ করতে পারবি? হ্যাঁ পারম। তো এক কন্ট্রাক্টরের সাথে পরিচয় করাই দিল, যেমন যে ও রাজমিস্ত্রি কাজ করব, ওরে প্রতিদিন আপনার সাথে কাজে নিবেন। উনি বললেন হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই, আমার সাথে কাজ করব, উনি কন্ট্রাক্টর। তো উনি বললো আমার যে বরক তুমি কাজ করবো, প্রতিদিন 50 টাকা পাইবা, তোমার হাজিরা 100 টাকা, আর যে 50 টাকা 10 দিন পর 500 টাকা করে পাইবা। প্রতি দশ দিনে পাঁচশো টাকা পাইতেছো তুমি, আর এমনি তো প্রতিদিন পঞ্চাশ টাকা করে নিও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলতে পারুম। দশ দিন হয়ে গেল মানে উনি কিন্তু ওইভাবে আমার টাকা দিতেছে পঞ্চাশ টাকা করে, ওই পাঁচশো টাকা দিতেছেন দশ দিন, প্রতি দশ দিনে যে পাঁচশো টাকা দিতেছে একবারে ওইটা দিতেছে না।
এখন পর্যন্ত যা পেলাম সবাই মোটামুটি আপনাকে শোষণ করছে, সবাই, প্রত্যেকটা মানুষ, এমনকি সে যখন খারাপ কাজও করতে গেল তখনও সে শোষিত হচ্ছে। হ্যাঁ, তারপর
তারপর দেখা গেল উনি আমার দশ দিনে একশো টাকা দিল, যে পাঁচশো টাকা দেওয়ার কথা ওই সময় একশো টাকা দিল, যে তার যেদিন দেখো ওই দিন দিল না, তার পরের দিন দিল, জেনে আজকে একশো টাকা নেই বাবা নিস, পরে আগামী দশ দিনে নিস। তারপর দশ দিন কাজ করলাম, ওই দিন দিল আমার চারশো টাকা, কিন্তু ওই আমার বিশ দিনে এক হাজার টাকা হয়েছে, এ জায়গায় দিল আমার পাঁচশো টাকা। এইভাবে পাঁচশো টাকা যে দশ দিন পরপর দিব ওই টাকাটা দিতেছে না, ভাঙ্গে ভাঙ্গে দিতেছে দুইশো একশো, এইভাবে দিয়া বেজার লাগে ফেলাইছে উনি। আমি ওনার হিসাব দিয়ে একটা, উনি হিসাবে বেজার লাগে আরেকটা। আমি বললাম যে ভাই আপনার কাছে আমি নয়শো টাকা পাই, আপনি তো আমার হিসাব করে দেখেন। ওনার মধ্যে আরেকজন কন্ট্রাক্টর বিল্ডিং কাজ করে, উনি সাথে এই কথাটা ওনার সাথে সামনে বলাতেই আমি যা উনি বলতেছে যে তুই আমার অপমান করলি মানুষের সামনে, আরে আমি আপনার কাছে টাকা পাই অপমান করলাম কই, এটা তো অপমানের কি হলো, আরে তুই আমার বুঝাস জ্ঞান দেস, ঠাস তো স্থাপন শুরু করে দিছে, আরে আপনি আমার মারতেছেন, ধৈরা ফেলাইছি। পরে ওনার বন্ধুটা আমার একটা লাথি মারছে, মানে ওই ওনার মতো যে কন্ট্রাক্টর, লাথি মারতে সাইডে একটা ড্রেন ছিল, আমি পড়ে গেছি। দেখলাম যে ওরা আসলে আমার টাকাটা দিব না, ওরা এইভাবে এরকম করে চলে, আর টাকাটা যেভাবে বলতেছে দিব না, ফেরত দিতেছে না, আমার টাকাটা আমার দিতেছে না। আমি ওই সেন্টারিং কার্ড বাস পরে আসলো জায়গায়, মানে একটা মোটা কার্ড দিয়ে শুরু করে দিলাম বাড়ি, যে কন্ট্রাক্টরের কাছে আমি টাকা পাই ওর দাঁত তাঁত ভেঙে ফেলাইলাম একদম বাড়ি দিয়ে, দুই তিনটা বাড়ি দিছে আর লাগছে মোটামুটি ভালো, খুব জোরে বাড়িটা লাগছে।
আচ্ছা, আপনি যে একা একাই কাজগুলো করতেন, দুঃসাহসিক কাজ যেটা বলে, লোকজনকে মারছেন, পিস্তল দিয়ে গুলি ছুটছেন, আপনার তো ব্যাকআপ থাকতো না, আপনার যদি বিপদ হতো আপনার আশেপাশে কেউ আপনাকে, আপনি তো একাই করতেন এগুলো, সাধারণত এই ধরনের লোকজনকে চার পাঁচজন মিলে, বন্ধু বান্ধব মিলে করে, তো আপনি যখন বিপদে পড়তেন তখন কি হতো, মানে কখনো বিপদে পড়েছেন?
না না, আমার কোন সময় এই এখনো বিপদ হয় নাই। ওই
ওকে, তারপর কি হলো,
ওই কন্ট্রাক্টরেরও একটা কার্ড, ওটা দিয়ে আমি ওরে পিটাইলাম, ওর বন্ধুরও পিটাইলাম, দুজনরই লোকজন দৌড়ে লেগে গেল। আমি কিন্তু যেভাবে বাড়ি শুরু করছি একদম কি বলে এটা, কাউরে সুযোগই দিতেছি না, আমার ধরবো বা আমার আমার উল্টা মারবো, দুইটারে বাইরে ফেলাই দিলাম যে না আসতে, আর আমি কাজ করব না কোনো, কেউ আমার বুঝলো না, আমার অভাবে সংসারটার কেউ বুঝলো না, আমি আর কাজ করব না, আসতে আমার কাজ শেষ, এই শহরে আর আমি কাজ করব না, আমি যদি কাজ করি এই বড় লোক কাছে ঠেক দিয়ে খাম, কাজ করব না,
ঠেক দিয়ে খাবেন মানে,
মানে চিন্তাই করম।
প্রিয় শ্রোতা, নাও কাম টু দা পয়েন্ট, একজন চিন্তাইকারীর জন্ম হচ্ছে এবং জন্মের ইতিহাসটা আপনারা দেখলেন। Let's begin the story. ঘটনাটা কি ছিল?
আমার প্রথম চিন্তাই ক্যান মিউজিক ডিরেক্টর, উনি আমার এক বন্ধু জামাল ছেলেটার নাম, ও এক্সেল মোটরসাইকেল চালাইতো, ওর দেখলাম গুলশান দুই এক মাঝামাঝি, ওখানে একটা পার্ক আছে ওয়ান্ডারল্যান্ড, পার্কের এই পাশে, মানে পার্কের মুখোমুখি রোডের এই পারে, ওইটার একটা দাঁড়ানো একটা জিপ গাড়ি নিয়ে। আমি ওরে বললাম দোস্ত ওই লোকটা ওই ক্যান মিউজিক, কিন্তু আমি কিছু টাকা ফেলায় চলে আসছি, টাকাটা ওরা দেয় নাই, ওনার কাছে আমি টাকাটা চিন্তাই করুন দিয়ে মেশিনটা দিয়ে, ওর আমি জানি ওর কাছে পিস্তল থাকে, সবসময় নাইনে পিস্তল ব্যবহার করতো, তো বলতেছে তুই আমি থাকতে তুই কাজ করবি, মানে আমি কাজটা করে দিই, না না আমার কাজ আমার করতে দিই। আমি কিন্তু কোনোদিন ওদের সাথে চিন্তাই করি নাই, কিন্তু জানতাম ওরা কি কি করে, আমার এই ব্যাপারে জানা আছে, তুই জানোস না তুই পারবি না, আমি আমি না পারলে শহর আর কেউ পারবো না চিন্তাই করতে, ওর মতো উত ভালো, আমি যারে তারে চিন্তাই করতে পারো, সমস্যা নেই দিই মেশিন দিয়ে। ও কিন্তু আমার দিতে চাইছিল না প্রথম, ও ভাবছে ও কি আর পারবো, আমি কিন্তু মেশিনটা নিতেই সরাসরি ওই লোকটারে কোমরে ঠেক দিয়ে বলতেছিলাম, এমন জোরে চিৎকার দিছি একটা সাউন্ড করবি না, ব্যাগটা দি, মানে ব্যাগটা দি। উনি ভয়ে গাড়ির ভিতরে, মানে গাড়ির সাথে চাইপে গেছিল, মানে আমার যে এত বড় লাশটা আমার যে ধরবো বা আমার কিছু করবো, উনি ভয়ে কাঁপতাছিল দাঁড়ায়, যে ও যদি সত্যি সত্যি গুলি করে দেয়। উনি কিন্তু কয়েকবার আমার দেখছে, আমার ফেসটা উনি চিনি, ও যদি নড়তো আমি সত্যি ওর গুলি করে দিতাম, আমার এই ব্যাগটা ওর হাত দিয়ে বের করে দিয়ে দেয়, গাড়িতে চড়া ও দ্রুত পালাই যায়, আমি ওর এক্সেলে চড়া দ্রুত পালাই যাই, শুরু হয়ে যায় আমার চিন্তাই।
আমি কি ছিল ওই ব্যাগটার মধ্যে?
ব্যাগটা ছয় হাজার টাকা ছিল,
কেবলমাত্র ছয় হাজার টাকা,
ছয় হাজার টাকা।
এবং আপনি জানতেনও না যে আসলে ব্যাগের মধ্যে কি আছে?
আমি জানতাম না, যেহেতু ও বড় লোকের ছেলে, ওর কাছে টাকা থাকতেই পারে, ওর মানি ব্যাগ একেবারে ফাঁকা না।
এবং আপনি পরিচিত, প্রথম পরিচিত একজন লোকের সাথে এটা করলেন, ছয় হাজার টাকা,
ছয় হাজার টাকা ওরে দিলাম, দুই হাজার টাকা আমি নিলাম, চার হাজার টাকা। ও তো ভাবতেছে যে আমি আগে পরে চিন্তাই করছি, মানে না হলে এই মেশিন এইভাবে ঠেক দিয়া ঠিক একটা মানুষের চোখে চোখ, এত বড় বড় চোখ ভয় দেখানো, ও মানে আগের থেকে করছে, কিন্তু আমি যে প্রথম ব্যাপারটা বুঝাইতে পারতেছিলাম না। আমি বললাম যে দেখ, চিন্তাই আমার জীবনের প্রথম, একদম রাজপথে সরাসরি দাঁড় করে কারো কাছে টাকা রাখা, চলে আসলাম এক নম্বরে, এক নম্বর থেকে ওর বিদায় দিলাম আমি, আমি চলে গেলাম নাবিস কানসার ক্লাবে। তখন আমার কোনো বাসা নাই, আমার নির্দিষ্ট কোনো বাসা নাই, আমি আমার বন্ধু বান্ধবের বাসায় থাকি।
এই 4,000 টাকাতে আপনি কি করলেন?
4,000 টাকাটা আমার আমার সাথে ছিল।
আপনি বাড়িতে পাঠান?
না, আমি বাড়িতে পাঠাই নাই। তারপরে ওই আনসার ক্লাবে আসতেই ও বলতেছিল এরকম মোবারক কাছে একটা কাজ করছে, মোটামুটি ওর 4,000 টাকা দান দিয়েছে। তখন আমি স্মোক করতাম না, ড্রিঙ্কস করতাম না, এমনিতেই ওরা বলতেছে দোষ আজকে কিছু খাওয়াবি তো, ভালো একটা দান দিয়েছে। মানে ওদেরকে আমি আগে থেকে চিনতাম, কিন্তু এই অপরাধ জগতে চিনি নাই, এমনিতেই চিনছি। যে ওরা যে অপরাধ করে আমি জানতাম, কিন্তু ওদের সাথে কখনো অপরাধ করি নাই। কিন্তু ওই দিন আমি অপরাধ করাতে ওদের সাথে মিশা গেলাম, মানে ওদের মতো। ওরা যেভাবে চলে, যে স্টাইলে কথা কয়, যে স্টাইলে চলাফেরা করে, ঠিক ওইভাবে। তো বলতেছে যে দোস্ত তুই যেই ব্যাস, এই জামা কাপড় পরে কিন্তু এই সমস্ত চিন্তায় এইভাবে চলা যায় না। খুব স্টাইলের জামা কাপড় দরকার, দামি জুতা লাগবো, দামি প্যান্ট, দামি শার্ট, ওই হাতে ড্রেস টেস লাগে, মানে মাস্তান তো মাস্তানের মতোই থাকতে হইব, কেউ যেন তোর দেখাই পাবে। আমি না, ওইসব আমার দরকার নাই ভাই, আমি সাদা মাটা মানুষ, সাদা মাটায় থাকতে চাই। এইভাবে তো আর কি ভয় পাইব না, আমার ভয় পাওয়ার দরকার নেই। আমি স্বাভাবিক মানে এমনি সাধারণ ছেলে যেভাবে চলতো সেভাবে চলতাম, কিন্তু আমি নিয়মিত চিন্তাইকারী। ওই জামাল আমার পার্মানেন্ট ভাবে 9mm দিয়ে দিল,
পার্মানেন্ট ভাবে আপনাকে 9mm পিস্তলটা দিয়ে
দিল। তো আর যে কোনো সমস্যায় যত গুলি প্রয়োজন আমায় বলবি, তো আমি গুলির ব্যবস্থা আমি তোর করে দেবো, সমস্যা নেই। যখন যত গুলি দরকার হয় কোনো সমস্যা নাই, 100-200-500 গুলি সমস্যা নাই, তোর জালাকে আমার কাছে বলবি। তো ওই দিন আমার 20টা গুলি আর 9mm পিস্তলটা দিয়ে দিল, ডাবল ম্যাগজিন দিছি দুইটা, একটা মেশিনে পিস্তলে ভরা আর একটা এমনিতেই আলগা দিয়ে দিল। পরে আমি বললাম যে এটা দিয়ে কি করে ভাই, যদি ধরা খায় পুলিশের হাতে সমস্যা। কয়েকবারটা তোর সমস্যা আমার সমস্যা, কোনো সমস্যা নাই, তুই আমার বন্ধু না, তোর সব সমস্যা আমি দেখুন, সমস্যা নাই, কাজ কর। ও দেখছে মানে আমি যেরকম ভাবে কাজ করছি, ও ওই রকম ওর বন্ধু বান্ধবের কাছে বলতেছে আমার জীবন আমি এরকম চিন্তাই করি না, আমি 4-5 বছর এক্সেল চালাই এই শহরে চিন্তাই করি, আমি এভাবে ওই ওই সমস্ত প্লেসে চিন্তা করার সাহসই পাই নাই। আর ও দেখো একাই কিভাবে কাজটা করছে, আর ওর চাইতে কত বড় লম্বা, প্রায় 6 ফুট লোকটা, আরো 5 ফুট 4 ইঞ্চি এরকম, ও কিভাবে করলে কাজটা, আমার প্রশংসা করতেছে, ওর অনেক সাহস, ও পারে এসেই। আমি চিন্তা করলাম যে না, ওদের মধ্যে যদি আমি এইভাবে নিজের বিলাই দিই, আসলে আমার দারুণ ভাবে ব্যবহার করবো, ওরা খুব খারাপ পোলাপান, আমার যে কোনো মতো মাইরে ফেলে দেবে, আমার মতো আমার সেফ থাকতে হইব, ওদের সাথে মেশা যাইব না, আমি একা চলুম। আমি এর মধ্যে 4-5টা ছেলে বাইসা নিলাম জামার মতো, ওরা ওদের সাথে মিশে তারপর মানে আমার কাছে নিয়ে আসলাম যে আমরা যাই করুন কাজ করুন। ওই জামাল বলে দিল যে ওর সাথে তোরা থাকিস, ওরা কিন্তু সিনিয়র চিন্তাইকারী ওই জায়গায়। তারপর ওদের মধ্যে আমি একটু অন্যতম, আমার বানিয়ে দিল ওদের বড় ভাই যে তুই তোর ভাই, ও যা বলবো তাই করবি, ওর মতো কাজ করবি, ওর ডিসিশনে তোর চিন্তাই করবি, ও যে স্টাইলে চিন্তাই করতে পারে ঠিক ওই স্টাইলে চিন্তাই করবি। কিন্তু ও আমি নিলাম না, আমি আমার মতো একা একাই চিন্তাই করি। যেমন শহরে গার্মেন্টস শ্রমিকরা যখন ছুটি হয়, PM, ডিরেক্টর, ম্যানেজার পদে উপরে লেভেলে যারা চাকরি করে, ওরা বড় বড় মানুষের ঠকায়, আমি জিনিসটা বুঝতে পারলাম, ওইভাবে আমি কাজ করতেছিলাম। একটা PM গার্মেন্টস বেতনটা বাইরে আমি খোঁজ রাখতাম যে কখন বেতনটা পাইব, বেতনটা বাইরে আমি রাস্তায় ঠেক দিয়ে রেখে দিতাম, যেমন ঠেক দিতাম এইভাবে বেতনটা বাইরে দিয়েছে, ডাক দিতাম স্যার কেমন আছেন, ভালো, আপনার তো অনেকদিন দেখি না, কি করেন এখন, এই তো, তো স্যার নাস্তা পানি করুম, তো ভালোই আছেন, আসেন হোটেলে বসি, সরাসরি মানুষের সামনের থেকে নিয়ে যাইতাম, আসেন এক হোটেলে বসাইতাম, ওনারা নাস্তা করাইতাম, আমি নাস্তা করতাম, যা আছে বাইরে কর, লড়বি না, লড়বি তো এই হোটেলে লাশে পড়ে থাকবি। হ্যাঁ, দিনে একদম দুপুরে লাঞ্চ করার সময়, যে কোনো সময় আমার কোন সময়ের ই নাই, সকালও করতে পারি, আমার যখন খুশি তখন করতে পারি।
আপনি যখন এটা বলতেন তখন কি আপনি পিস্তলটা বের করতেন?
হ্যাঁ, পিস্তল আমার সাথেই আছে, সমস্যা নাই, হাতে থাকতো।
This track was downloaded from FusionBD.com.
পকেটে থাকতো,
ওকে দেখাতেন,
দেখাতাম সরাসরি, সবাই দেখতো আমার কাছে পিস্তল আছে, হোটেলে অনেকে দেখতো, বা যারা ফলো করতো সেটার কাছে কি ওইটা দেখতো পিস্তল,
চারপাশের লোকজন কিছু বলতো না,
আমার চোখের দিকে কেউ তাকাইতো না,
আপনার ফিলটা হতো কেমন যখন এত ভয় পেত লোকজন আপনাকে?
আমার মনে হতো যে ও আমার দিকে আমার চোখে চোখ রাখলে আমি আর গুলি করে দেবো। আমি মাঝে মধ্যে আয়নায় আমার মুখ দেখতাম, আমি আমার দেখলে ভয় পাইতাম। যখনই রাস্তাতে যেতাম রাগান্বিত অবস্থা আমার চোখ দুইটা এমন লাল হয়ে যেত, গাড়ির লুকিং গ্লাসে আমার চেহারা দেখতে আমি মনে করতাম এই লোকটা আমি, মানে আমার চোখ আমি দেখলে ভয় পাইতাম।
চোখটা এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা, চোখটার কথা মনে রাখবেন। ও বারবার বলছে যে লুকিং গ্লাসে যখন আমি আমার চোখটা দেখতাম সেই চোখ দেখলে আমি নিজে নিজেই ভয় পেতাম। ওকে, তারপর আপনি যখন পিএম কে ভাবে বলতেন হোটেলে, তারপর কি হতো?
হোটেল মালিক চোপ, হোটেলে যারা খাইতে বসছে ওরাও চোপ, টাকাটা বাইর করে সোজা বাইর হয়ে যা, সাউন্ড করবি না, সাউন্ড করলে গুলি করে দেবো, কিন্তু কথাটা মনে রাখিস।
এবং গুলি কি থাকতো?
হ্যাঁ থাকতো, গুলি থাকতো। উনি চোপচাপ বাইরে যেত, বাইরে যেতাম সাইডে, আবার ডাক দিতাম এদিকে, ব্যাপারটা কেউ জানে জানে না, জানলে কিন্তু তোর এই শহরে থাকা হইব না, তুই শহরতে লাশে ফিরে যাবি। আর এই জাস কিনলাম তোর কাছে 20,000 টাকা, এটা তুই মনে কর তোর জীবনে আমার সালামি দিলি, আর কোনোদিন তোর আমি ধরুম না, আমি যারে একবার ধরছি দ্বিতীয়বার ধরি নেই। এরকম আমি মোটামুটি 8-10টা পিএম এর বেতন এভাবে খাইছি।
এভাবে নিতেন আপনি? নেওয়ার পরে টাকাগুলো কি করতেন?
টাকা নিয়ে মদ খাইতাম।
বাড়িতে এই যে অবস্থা,
না আমি ভুলে গেছিলাম বাড়িতে টাকা পাঠাইতে হইব, আমি বাড়ির কথা ভুলে গেছি। ওই বন্ধু বান্ধবের সাথে মিশা প্রতিদিন সন্ধ্যায় নেশা করতাম, ওদের সাথে তালে তালে চলতাম, ওরা মেয়ে নিয়ে নাচাইতো, নাচ দেখতাম।
চিন্তায় আপনি করছেন ঠিকই, এবং পেশাদারী চিন্তায় আপনি হয়ে গেছেন চিন্তাইকারী, কিন্তু বাড়ির কথা আপনি পুরোপুরি ভুলে গেছেন। বাড়িতে আপনি এক টাকাও পাঠাচ্ছেন না, মদ গাঁজা এবং নারী এসব নিয়ে আপনি আছেন।
আমি নারী নাচ দেখতাম। পরে এক সময় আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ওই গার্মেন্টস কাজ করাকালীন একটা আপা ছিল শিরিন আপা, উনি দেখলাম বাচ্চারে দুধ খাওয়াইব, ওই টাকাটা নাই, টাকাটা তুলতেছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে যে ভাই দেখেন আমার ছেলে মেয়েটা জন্ম দিয়ে ওর বাবা পালায় চলে গেছে, আমি ওর নিয়ে তো কাজও করতে পারছি। এরকম আমি কিন্তু চিনছি ওনা, দেখেই চিনো আমি কিন্তু আগের সেই মোবারক নাই, এখন আমি অন্য এক মোবারক। আমি বললাম শিরিন আপা কেমন আছেন? উনি কিন্তু আমারে আমার ব্যাস টেস্ট দেখে প্রথম চিনে নাই, যে ও এরকম পরে চিনছে যে তুই ভাই ভালো আছো, আমার খুব আদর করতো। উনি দেখ ভাই আমি তো ঠিক তোর ভাই তো পালাই গেছে গা, বাচ্চাটা নিয়ে খুব বিপদে পড়ে গেছি গা। কিরকম বিপদ আপা? এই তো এরকম এরকম পালাই তো গেছে, কাজও করা পাইনি, দুধ খাওয়াই তো হয়, টাকা পাই কই। আচ্ছা আপনি মাসে কেমন খরচ হয়? মাসে আমার 2,500 টাকা খরচ হয়। আচ্ছা 2 মাসে 5,000 টাকা আপনার হইব বাপা? হইব, ঠিক আছে আমি সন্ধ্যায় আপনি টাকাটা পৌঁছে দিতেছি। আমি কেমনি জানি কথায় কথায় কথা দিয়ে ফেলেছি যে টাকাটা আমি সন্ধ্যায় দিতেছি। হ্যাঁ আমার কথা রাখতেই হইব যেইভাবে হোক। পরে আমার ওই এক সিনিয়র ভাই, ওনার কাছে বললাম যে ভাই ম্যাডাম আমার এই বাপাটার কথা বললাম, ইয়া ভাই এরকম আমার এক আপা তো সমস্যায় পড়ছে, যদি আমি জানি উনি চাইলে টাকাটা দিয়ে দেবো, উনি রেল লাইনে গাঁজা মদ হিরোইন তারপরে আপনার বিভিন্ন ধরনের ফ্যান্সি ডিল নানান নেশা বিক্রি করতো। তাই আমার বললাম উনি 200 টাকা দিল, এই 200 টাকায় তো কিছু হইব না ভাই, আর আমি কার কাছে চামো, আমি ওরকম লোক পাইলাম না যে এর কাছে চাইলে যে টাকাটা হয়তো দিতে পারে। তারপর আমি মনে করলাম যে না এইভাবে টাকা সম্ভব না, যায় যায় নেওয়া, আমি তো চাইলে 5 মিনিটের মধ্যে জোগাড় করে দিতে পারি, সমস্যা নেই। আমি বাসায় আসলাম, আসে আমার 9mm পিস্তলটা কোমরে নিয়ে ব্যাস মহাখালী শোয়াক পাম্পে চলে আসলাম। ওদিকে গাড়িতে তেল নেয় যারা, আর তার গরিব না, আমার এই চিন্তাধারা যে ওরা গরিব না, ওদের কাছে চাইলে হয়তো দিব। তখন এক প্রথমই এক ম্যাম আসছে, বললাম যে আমি কিছু মানে বলতে চাইছি, উনি বুঝতে পারছে, বললাম দেখেন আপা আমার এরকম এরকম আপা একটা অসুস্থ, উনি বাচ্চা হয়েছে একটা, স্বামী পালাই গেছে, মানে এরকম বলতেছি কিছু সাহায্য চামো এর কাছে যদি দেয়, উনিও তো একজন মহিলা মানুষ হয়তো দিতে পারে একজন মহিলা এরকম করুন দৃশ্য শুনে। দেখলাম আমার কথাগুলো শেষ হওয়ার আগে উনি গ্লাসটা উঠাই ফেলাইতেছিল, তখন আমি আর ফুল গ্লাসটা উঠাই দিয়ে দিইনি। আমি দেখলাম যে ওনার গলায় একটা সোনার চেন আছে, ওটা সুন্দর আমি ভিতরে গ্লাসে দুটো হাত ঢুকাই দিই, এক হাত ঢুকাইছি ভিতরে, আর এক হাতে আমি আমার ওই 9mm পিস্তলটা বাইর করে ফেলাইছি, চেনটা টান দিছি। উনি পিস্তল দেখতে গাড়িটারে কয়েকটা ঘুন্না খাওয়ায় পাম্পেতে বাইর করে ফেলাইল। উনি মনে করছে আমার পিছু লাগবো, আমি মনে করতেছি আমার পিছু লাগবো, ও একদিক দিয়ে পালাই গেছে, আমি একদিক দিয়ে পালাই পড়ছি,
মানে গলা থেকে টান দিয়ে নিয়ে গেছে।
হ্যাঁ গলা থেকে টান দিয়ে নিয়েছি, খুব শক্ত চেন, 6,400 টাকা বিক্রি করছিলাম, বিক্রি করে ওনার আমি ফুল 6,000 টাকা দিয়ে দিছি, আর 400 টাকা আমার কাছে রাখছিলাম
বাচ্চার দুধ কেনার টাকা।
হ্যাঁ আমি ওনার কথা দিছি 5,000 টাকা দেবো, কিন্তু দেখলাম আমি যদি 5,000 টাকা দিই 1,400 টাকা কি হয়তো এই যে কাজটা করছি পোলাপান অবশ্যই জেনে দেবো, আর কেউ না জানলো এলাকায় যে একটা কাজ হয়েছে কে করছে পোলাপান, কিন্তু মানে জিনিসটা বুঝতে পারবো যে কে কে করছে,
মানে আপনাদের পুরো নেটওয়ার্কটা একজন আরেকজনকে চেনে।
হ্যাঁ চেনে,
তার মানে পুলিশ যদি একজনকে ধরে তাহলে মোটামুটি আরেকজনের খোঁজ খবর বের করে ফেলতে পারবে
পারে।
ওকে তারপর
তারপর আমি ওইখান থেকে বেরোতেই একজন বলতেছে কি রে দোস্ত ধান্দাটা করলি কি কিছু খাওয়াবি না, সেরকম টাকাটা দিয়ে দিছি একজন 400 টাকা আছে, আর কি কস, মানে মোটামুটি কাছের পোলাপান তো খুব কাছে, চেক করবো। আমি না না গায়ে দিস না, 400 টাকা আছে বিশ্বাস করে, 400 টাকা আছে, লাগলে তুই নিয়ে যেতে পারবি ভাই, আমার আজকে টাকা দরকার নাই। কনা দোষ আজকে একটা হুসকি কিনবি তুই, আমরা সবাই মিলা খামু, আমি দান দাদা হয়েছে শুই নাই, আমি আশা করে ফেলাইছি হ্যান ত্যান হুসকি খামু। হপ বেটা হুসকি ফুসকি করিস না, বেশি কথা কবি কিন্তু গুলি করে দেব। মানে ও ভাবতাছে দোষটা আমি করতেছি, কিন্তু আমার কাছে গুলি করাটা কোনো বিষয় না, যারা তারা যে গুলি করাটা কোনো বিষয় না আমার কাছে, যেটা মারা যাইব বা আহত হইব এটা আমার কাছে এসব কিছু না, আমি ইচ্ছা করলেই যা খুশি করা পারি, আমি আসলে করি না। ও বিরক্ত করতেছিল এরকম বারবার যে না খাওয়াবি, এক পর্যায়ে কয় তোর কিন্তু কাজ কাম বন্ধ করে দেবো। আমার ধৈর্য শক্তি এতই কম, ওই সময় কাজ কাম বন্ধ করে দিবি মানে তুই বন্ধ করার কি? আমার এই জিনিসটা কাজ করতে খুব ভালো যে ওর বুকে গুলি করা চলবো না, যে বুকে গুলি করলে সমস্যা হয়ে যাবো, হয়তো মারা যাইব, আর পায়ে গুলি করবো, ঠাস ঠাস দুটা গুলি করে দিই আমার পায়ে, আমি মানে রানে ঠেকাই গুলি করে দিই। ও কিন্তু দুষ্টামি সালে বুঝেও নাই যে আমি ওর এর সাথে জড়াজড়ি করাতে বা একটু রাগ হয়ে যাওয়াতে আমার গুলি করবো কিনা, আমার কাছে গুলি করাটা কোনো বিষয় না। যে জামাল আমারে পিস্তল দিয়েছিল ওই জামাল দিয়ে কিন্তু আমি দুইটা গুলি করে দিই, ওর পিস্তল দিয়ে আমি ওর গুলি করে দিই দুইটা, ওই পিস্তলটা কিন্তু ওর, ওই কিন্তু আমার গুলি দেয়, আর দুইটা গুলি করে দেয় দ্রুত গুলি করে পালাই যায়। জানি ও খুব খারাপ আর ওর অনেক পোলাপান, ও মেডিকেল পর্যায়ে ভালো হয়। তারপর যে আমার ওই যে এক মাসের বেতন, দুই মাসের ওভার টাইম যেখানে পড়ে রয়েছিল ওই পিএম, আমি যে বললাম যে স্যার আপনি তো আমার টাকাটা দিলেন না, উনি তো দেখাই ভয় পেয়ে গেছে গা, যে ওরে তো কয়েকদিন আগে পেপারে দেখছি, আমি মানে গোলাগুলি করা অবস্থায় আমার ভিডিও চিত্রটা পেপারে দেওয়া হয়েছিল জনকণ্ঠে।
কাহিনীটা পুরোটা খুলে বলবে,
গার্মেন্টসের জোট নামে, গার্মেন্টসের জোট মহল্লার পোলাপান, যারা যেরকম শক্তি আছে নিতে পারবো তার, যেমন আমার 10 জন ছেলে ছিল, আমি জোট নামাইতাম, ওই জোটের টাকা আমি 10 জন ছেলে নিয়ে ভাগ করে নিব। আরো ওই সাইডের নাখালপাড়ার দিকের পোলাপান আছে, ওরাও জোট নামায়, ওগো এরকম পোলাপান আছে, ওরা যদি নামাই নিতে পারে আমার ভয় দেখায় বা আমার পিছনে রেখে ওরা নামাই নিয়ে জানিয়ে যাইব, কিন্তু আমি যদি বাধা দিয়ে আমি নামাই নিতে পারি এটা আমার এরকম জোটটা। এখানে বড় ভাইরাও কাজ করতো, বড় ভাইকে সেলটারে আমরা কাজ করতাম, যেমন জোট নামানোর সময় ওরা এক কথায় বলছিল যে জোট আজকে আমরা নামামো, তোরা থাকবি না মহল্লায় পর্যন্ত, তোরা দূরে পালায় থাকবি, পালায় থাকো মানে আমাকে এই মহল্লার জোট তোরা নিয়ে যাবি, অসম্ভব, ঠিক আছে অসম্ভব না সম্ভব দেখা যাইব। ওরা 5-6 জন পোলাপন দেখলাম বৈশা রয়েছে, জোট নামতেছে, আমার এক বড় ভাই বলতেছিল যে ওরা কিন্তু জোট নামাইতে আইসে, তোরা পারলে ঠেক দি।
জোট নামানোটা কি?
যেমন গার্মেন্টে শার্ট প্যান্ট তৈরি হয়, তৈরি করার কাটিং এর যে কাজটা হয় কাটে, অতিরিক্ত কাপড়টা কিন্তু ফালাই দেওয়া হয়,
ওকে,
এটা জোট। এটা
এটার সাথে আপনাদের রিলেশনটা কি?
মালিক পক্ষ এটা এমনিতেই মহল্লার পোলাপান নিয়ে যায়, ওরা ওনাদের কোন আপত্তি নেই।
আচ্ছা, এটা দিয়ে ওরা মূলত অন্য কাজ করে, অন্য এটাতে কি হয়?
এটা জোট, যেমন কাপড়টা দেয়া, কাপড়টা মেশিনে ফিনিশিং দেয়া,
তুলা বানায়।
আমি আবার এর মধ্যে খুব, আমার যে 10টা ছেলে আছে এরপর এই 10টা ছেলের পরিচালক আমি, আমি ওগো নিয়ে চলি, আমি আমার নির্দেশনার কাজ করে, আর আমার যে একজন সিনিয়র ভাই আছে ওনার নির্দেশে আবার আমি কাজ করি। উনি বলতেছিল যে তুমি তো জামালের সাথে ক্যামজাম করছো কিছুদিন আগে, জামাল তো তোমার বিপক্ষ, তো সে বয়ে থাকো, আর আজকে কিন্তু ক্যামজাম লেগে যেতে পারে, ওই জামাল কিন্তু তোমার হিট করব, ব্যাপারটা খেয়াল রেখো। জামাল যদি হিট করে করব, আমি তাতে ভয় পাই না ভাই, জামালের মতো পোলাপান আমি এখন আর কিছু মনে করি না, আগে যদি মনে করতাম। তো আমার যে পোলাপান ওর কাছে প্রায় পোলাপানের কাছে দিয়ে পিস্তল, আমার অজান্তে ওর কাছে পিস্তল আছে, আছে কোনো সমস্যা নাই, কাটা রাইফেল গুলো ওদের কাছে আছে, মানে আমি মনে করি আমার কাছে আছে, দেখলাম যে না ওদের কাছে আমার চেয়ে ভারী গুলো আছে, রাইফেল আছে ওদের কাছে, যেমন ককটেল রাখতেছে ওরা, আমার কাছে এসব নেই, আমি শুধু ওই একটা 9M আর গুলি, যেমন আগে তো জামাল, এখন জামালের কাছে বেঁধেছি না, আমি চাইলে হাত বাড়ালে এই সমস্ত গুলির অভাব নেই।
কোথা থেকে নিতেন?
এই যে ছেলেরা আমার সাথে কাজ করে ওরাই সংগ্রহ করে দেয়, আমি ওদের মধ্যে একটু অন্যতম, আমি চাইলে ওরা।
ওরা কোথা থেকে পেত?
ওরা ওদেরও বড় ভাইটে আছে, মহল্লার বড় ভাই, বা এমনি তেমনি ওরা বিভিন্ন জায়গায় চলে ফেরা খায় ছিনতাইকারী, ওরা বুঝেন তো, ওরা গুলি সংগ্রহ করে এইভাবেই বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কইতে
কত করে বিক্রি করতেন এই গুলিগুলো?
গুলি আমরা কিনতাম না,
কিনতেন না,
না
এমনি
এমনি পেতাম।
এই যে 9mm পিস্তলটা আপনার কাছে, আপনি কি জানেন এটার প্রাইস কত বা এটা কত
কেনা বেচা হয়? আপনাদের মধ্যে নিশ্চয়ই এগুলো কেনা বেচা হয়?
এটা খুব সীমিত, এই 15,000
10-15,000 টাকা দিয়ে 9mm পিস্তল পাওয়া যায়? হ্যাঁ, এটাতে মানুষ খুন করা সম্ভব?
হ্যাঁ।
হু, তারপর?
তারপর দেখা গেছে
জুটটার কি হবে?
হ্যাঁ, জুটটা ওই পোলাপান বলতেছে, আমার বলতেছে, এই মোবারক এদিকে শোন ভাই, তোর সাথে আমি আপোষ করি, তুই কি ঝগড়া করবি না আপোষ করবি কোনটা? আমি না ঝগড়া আপোষ কিছু বুঝি না ভাই, জোর তো আমার, এখানে আপোষের কি ঝগড়ারই কি? আপনি যদি গায়ে পরে ঝগড়া করেন তো করুন, সমস্যা নেই। তাই তোমার এই শেষ কথা? হ্যাঁ, এই শেষ কথা যে না ভাই, আমরা ঝগড়া করতে চাই না, তুই এক কাজ কর, এই জোটের যদি 40,000 টাকা 50,000 টাকা গতবার বিক্রি করছে, এবার এরকমই হইব, তুই 25,000 টাকা নে, আমরা 25,000 টাকা নিই। না না না, আপনি আমি আজকে টাস আমি নেব। উনি বলতেছে ঠিক আছে নে, পারলে নিয়ে যা। তো উনি কথা বললে চলে গেল। মানে উনি কিন্তু ওই যে পোলাপানটি বসে রয়েছে বড় ভাই, ওদেরকে বলে গেল যে জোর ধরতে আসে তোরা কিন্তু হিট করবি, মানে প্রয়োজন মারামারি করবি। দেখলাম একটা ছেলে দৌড়ে আসে বলতেছে যে মোবারক ভাই, আপনি পালান, আপনি টার্গেট করে কিন্তু আজকে গুলি করব। ওই ছোট ভাইটা আমার খুব ভালোবাসত, এই 10-11 বছর বয়স, মা বাবা নাই, বস্তিতে থাকা মানুষ, ও গ্যারেজ মিস্ত্রি, ওই সময় কিন্তু মিস্ত্রিও হয়, চিন্তাই করতো না, ঠিক ভালোবাসতো আমার অনেক, বোঝাইতো অনেক সময় যে ভাই আপনি দেখছি দোকান করছেন, আপনি কত ভালো আছিলেন, অনেক ছোটবেলা থেকে গ্যারেজে কাজ করে।
ওকে,
যে ওরা কিন্তু আজকে আপনাকে মায়েরা ফেলানের ই করছে, প্ল্যান করছে, যেমন আপনি নাকি ওগো সব বাধা দিতেছেন, বা ওগো খাবারে খাবার কেড়ে নিতেছেন, ওরা এরকম বলতেছে যে আজকে ওরে শেষ করে ফেলাম, জুট নেই পাই বা না পাই। তখন যে আমার পোলাপান গুনি ওগো দিয়ে আমি তেমন একটা ভরসা পেতেছিলাম, যে পোলাপান গুনি আমার কাছে আছে ওরা কিন্তু বরাবর ওই জামালের পোলাপান, যে আমার বন্ধু আসলে একসময় এখন শত্রু হয়ে গেছে, দুইটা গুলি করাতে ওই জামানের বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার ওরাই কিন্তু আমার সাথে কাজ করতেছে। তখন ওই গ্যারেজের ছেলেটা বলতেছে আপনি আজকে কিন্তু খুব সাবধান থাকবেন, আজকের অ্যাকশনে আপনি মারা যেতে পারেন ভাই, ওরা কিন্তু আপনার গুলিও করতে পারে, আপনার বন্ধু বান্ধব আপনার গুলি করবো, মেন কথা আপনার সাফ করে দেওয়া। ওই ছেলেটা কিন্তু সত্যি কথাই বলছে। আমি দেখলাম ওরা ওই জামালের পোলাপান এক সাইডে বসা, আমার পোলাপানের এক সাইডে বসা, দেখলাম যে আমার পোলাপান গুলি মানে আমার তেমন কিছু করতেছে না, আমার ওর অগো যে তেমন কিছু করবো কিছু করতেছে না, জোট নাই মেজে যেতেছে, অগোটা আগে উঠে যেতেছে জোট, এ জায়গায় আমার কিছুই করার নেই, এই পোলাপান গুলি লড়তেছে না। আরে মোর, তোরা কিছু করছ না ভাই, কি জোট তো নিয়ে যেতেছে, কারণ কি করুম, তোর লিগা জীবন দিই মু, আরে মোর জীবন দিই মানে আজকে নিতেছে আমার ভাই, নিয়ে যাক। আমার পোলাপান এগুলি কেউই না, মানে আমার পক্ষ না, আমি কথা কইলে এই জায়গায় মারি খেতেছি। তখন আমি চলে আসলাম, আমি একটা সেফ জায়গায়, যেমন আমার ছোট ছোট কিছু পোলাপান আসলো, যেমন ও গ্যারেজে কাজ করতো, ওরা আমার খুব ভালোবাসতো, মানে ও ডাক দিলে যে কোনো বিষয়ে আমি যে কোনো অবস্থায় আরো থাকুক আয় পড়বো আমার কাছে। দুইটা পোলা ডাক দিলাম যে ভাই এরকম এরকম আমার পোলাপান দূরে গেছে, জোট কিন্তু আজকে আমার চাই, আর আমি যদি আজকে একশনে নামি এই জায়গায় কই কে মরবো কে বাঁচবো আমি ওইসব বুঝি না, আমার জোর চাই আজকে। জাকির ভাই একটা লোক আসলো, জাকির ভাই বলতেছে যে কি রে তোর অবস্থা, পোলাপান তো সব তোর কাছে সরে গেছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, জোট নামাই তুই আর আমি দুই ভাই নামাই, 50,000 টাকার মতো যদি বিক্রি করি তো 25,000 টাকা তুই নে, আর 25,000 তুই আমার দিয়ে দিস, উনি আর কি আমার শেয়ারটা দিব, আমি ওনার এইভাবে দুজনে ব্যাপারটা মাইনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে। তখন ওই যে গ্যারেজে দুই তিনটা পোলাপান আর আমি, ওর কাছে মানে অস্ত্রপাতি নেওয়া আছে, ও আবার কিছু ককটেল ব্যবস্থা করছে, শুরু হয়ে গেল প্রথম, আমি আমার পোলাপানটি হিট করলাম এই ককটেল দিয়া। ওই সময় কোন ফাঁকে সাংবাদিক ছবি তুলছে তা তো আর আমরা জানি না, তারপর সকালে দেখতেছি যে গোলাগুলি করা শেষ, জুটো গেছে গা, জুটো আমার আন্ডারে চলে গেছে, টাকা পাই গেছি সন্ধ্যার পরে। তারপরে টাকাটা তো বুঝা পেয়ে গেলাম, আমি ওই জাকির বাইরে 20,000 টাকা দিলাম, আর পোলাপানটি দিয়েছি 10,000, আমি নিয়েছি 20,000, মানে 50,000 টাকা একটু বেশি হয়েছিল, ওই টাকাটা ওই যে লেবাররা একটু সাথে কাজ কাম করছে যেমন ট্রাকে, ওরা নিয়ে গেছে, দিয়ে দিচ্ছে ওদেরকে। জাকির ভাই বলতেছে ভাই তুই যে শহরে বাস করবি খুব সাবধান, এই শহর কিন্তু তোর লেগে নিরাপদ না।
পত্রিকায় পরের দিন ছবি উঠে গেল এবং সেই ছবিটা আপনার ছিল?
হ্যাঁ ছিল, মানে আমার ছবি তো চেনার মতো ছবি না, যে এই লোকটা আমি, আমি পেপার দেখলাম এই লোকটা আমি, আমি আমার কোন আত্মীয় স্বজন দেখলো চিনব না যে লোকটা আমি,
মানে ওটা কি ছবি বোঝা যাচ্ছে না?
হ্যাঁ স্পষ্ট বোঝা যায়,
কিন্তু আপনাকে চেনা যাচ্ছে না?
না
কেন,
চেহারা ফুল চেঞ্জ, আমার চেহারা মনে হয় না এটা আমি, আর চুলমুল অন্যরকম, মানে পোশাক আশাকের বেশ মনে হয় শহরের অরিজিনাল সিনতেগের ছেলেটা, আমি বলে কেউ চিহ্নিত করা পারবো না ছেলেটা আমাদের ওই মোবারক।
প্রিয় শ্রোতা, ভেতরের মধ্যে না মানে ভেতরে ওর মনের ভেতরে একটা সাধারণ মানুষ ছিল, যে ওই যে সহজ সরল মুবারক বিভিন্ন জায়গায় গিয়ে কাজ খোঁজ করছে সেই মুবারক, কিন্তু ওকে যারা উগ্র বানালো বা ও নিজে যেভাবে ধীরে ধীরে এরকম দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠছে, সেই মানুষটা, সেই না চেনা মানুষটা কখনো কখনো চেনা মানুষের সামনে পড়ে যেত, সামথিং লাইক ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড ক্যারেক্টারের মতো। এবং যখন পড়ে যেত তখন ওর নিজের চেহারা দেখে ওর নিজের বিশ্বাস হতো না যে এটা কি আমি, এটা এই মোবারকটা কি আমি, এই মোবারক তো আমি না, এটা তো আমাকে কেউ চিনবে না। অদ্ভুত বিষয়। এবং আমরা বারবারই বলছিলাম যে একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনার পেছনে কারণ থাকে এবং সেই ঘটনার ফলাফল ঘটনা ঘটার পরেই ঘটে। ফলাফলটা কি হয়েছে সেটা জানার সময় এখন পর্যন্ত হয়নি, আমরা ঘটনার মধ্যেই রয়েছে। তারপর কি হলো?
তারপর যেমন আমি আমার মতো একা হয়ে গেলাম যে না
না, পত্রিকাতে ছবি আসার পরে কি পুলিশ আপনাদেরকে ধরা বা
আমার খোঁজাখুঁজি হইতেছে না, মানে আমি তো আর পুলিশের সামনে না, আমি আমার মতো সেবে থাকতেছি, পুলিশের কাছ থেকে দূরে দূরে থাকতেছি, পুলিশ দেখলে তো ধরবেই। তার চার পাঁচ দিন পরে পুলিশের সাথে আমি অ্যারেস্ট হইলাম, নাভিস্কোতে অ্যারেস্ট হইলাম। এরকম যে ওই পুরানা দুই চারটা ছেলের সাথে, ওই নাখালপাড়া ছেলেদের সাথে আমার ঝগড়া ছিল, জোট নিয়ে ঝগড়া ছিল, ওরা পায়ে গেছে আমারে। তখন পাইছে পরে দেখলাম বেবি ট্যাক্সি তখন ছিল শহরে, ওই বেবি ট্যাক্সির ভিতরে বসে আমি দেখছি, দেখে আমি মানে আমার মতো সেভ হয়ে গেছি যে না ওরা হয়তো আমার আঘাত করতে পারে, ওদের কাছে দা চাপাটি এসব থাকে, ওরা বেবিতে ঘুরা ঘুরা চিন্তাই করতো শহরে। তখন দেখলাম একটা পোলা আমার ডাক দিল, ডাক দিতে দুইটা গুলি ঠাস ঠাস দুইটা গুলি শব্দ পাইলাম, মানে ডাক দিয়ে আমি ঘুরছি পরেই দুইটা গুলি শব্দ পাওয়ার পরে আমি ওই যেমন কারেন্টের থাম্বা আছে না, ওই থাম্বার ধরে আমি সেভ হয়ে গেছি, গুলি আমার লাগে নাই। দেখলাম আমার বেবি নিয়ে খুব দ্রুত পালাই গেল, খুব স্পিড, ওরাই বেবি ড্রাইভার ওরাই যাত্রী, এভাবে কাজ করতো ওরা। কিন্তু আমার ওরা ভাবছে যে আমি গুলি খাইছি বা পড়ে গেছি এরকম কিছু, আমার কিন্তু লাগেই নেই গুলি। আমি ভাবলাম যে না, শহরে থাকা সম্ভব না, যে ছেলেটা আমার গুলি করছে আমি ওর চেহারাটা দেখছি, মানে ওই পিছনে যে হোটেল পিছন থেকে কত জায়গা ফাঁকা থাকে না, ওই দিক দিয়ে গুলিটা করছে, ওর মুখটা ফুল দেখছি আমি, হাত বার করে এই গুলিটা করছে, কিন্তু গুলিটা আমার লাগে নেই। তারপর আমার চিন্তা হলো যে একটাই, আমি শহরে থাকুম না, আমি শহরতে চলে যাবো, কোন গ্যাঞ্জামি আর আমার দ্বারা হইব না, ওই পোলাটা আমি একটু সাইজ করতে যাবো, যে পোলাটা আমি আমার পরে নাখালপাড়া পাইলাম। ওরা পাওয়ার পরে ওখানে আমি ডাক দিলাম, যাই তুই আমার গুলি করছিলি, হ্যাঁ মেরে ফেলার উদ্দেশ্যে কাহা করছিলাম, তুই কি করবি, আমি তো তোর কি কিছু করুম না, তোর দুই চারটা কিস করে ভাই চলে যাবো, তো দৌড় দে, তুই যদি বাঁচতে চাস দৌড় দে, পালা, কাই কথা ভালোভাবে বল, মানে আমার গরম হয়ে গেছে আমার উপরে, যাই মানে ওর মহল্লায়ও আমার কাছ তো কোনো মহল্লা নাই, কোনো কিছু নাই, আমি যে কোনো জায়গায় যাই আমি, আমার যে কোনো ক্ষতি করবো আমার এইসব ব্যাপারে কোনো খেয়াল নেই, আমি ওর মহল্লায় আমি চার পাঁচটা গুলি করি, আমার গুলি করবো অসম্ভব, ওর তো এমনি মাথা নষ্ট হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, আমার দেখে ওর গুলি বাইরে মেশিন বের করবো, কমর মেশিন আছে বাইর করার সাহস পায়নি, মানে আমার দেখে ও তো ফুল আতঙ্ক যে আজকে শেষ, আমি আজকে বাইর করা মানে আরো বেশি গুলি খাওয়া।
আপনি যে উরুতে গুলিগুলো করতেন ম্যাক্সিমাম গুলি, এবং এটা কি আপনি মাথা চিন্তা ভাবনা করেই করতেন যে উপরে যদি করি তাহলে তো মারা যায়?
হ্যাঁ হ্যাঁ।
কিন্তু এটা তো আপনার জন্য আরো বড় থ্রেট হতে পারত, যে লোকটাকে আপনি গুলি করছেন তাকে আপনি বাঁচিয়ে রাখছেন, প্রত্যেকটা যে লোকগুলো বেঁচে আছে বা প্রত্যেকটা লোকই তো একটা আপনার জন্য মৃত্যুকূপ, তার যে কোনো মুহূর্তে আপনাকে মেরে ফেলতে পারে।
একটা জিনিস খুব ভালো শিখছিলাম যে কাউরে যদি একবার ভয় দেখান যায় ও আর মানে সামনাসামনি হবে না কোনোদিন,
এটা আপনি বিশ্বাস করতেন। প্রিয় শ্রোতা, বিরতির আরেকটা ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, আমরা বিরতির পরে আবারও ফিরে আসব। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। একজন ছিনতাইকারীর জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে প্রকাশ পাচ্ছে, অপরাধগুলো এখানে প্রকাশ পাচ্ছে। আমরা বারবারই বলে থাকি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই অপরাধ, কিন্তু সেই ভুল এবং অপরাধের পেছনে অসংখ্য অসংখ্য কারণ থাকে, সে কারণ কখনো যৌক্তিক কিংবা অযৌক্তিক, সেটা আপেক্ষিক। আপনার কাছে মনে হতে পারে এটা যৌক্তিক, কারো কারো কাছে সেটা অযৌক্তিক, কিন্তু অপরাধ তো অপরাধী, ভুল তো ভুলই। আমরা সেই ভুলের জায়গাটা থেকে আজকে মোবারককে জায়গা দিয়েছি যাহা বলিব সত্য বলিবতে, অপরাধের জায়গা থেকে আজকে মোবারককে আমরা আমন্ত্রণ জানিয়েছি লাখো মানুষের সামনে কনফেস করবার জন্য। মোবারক পুঙ্খানুপুঙ্খভাবে সেই কাজটি করছে। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। এই ফাঁকে বলছি আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন, আমাদেরকে মেইল করবার ঠিকানা হচ্ছে JBSB8920
jbs8920@gmail.com আমি আবারও বলছি jbs8920@gmail.com মেইল করে আপনি জানাতে পারেন আপনার জীবনের অপরাধ বোধ কিংবা ভুলগুলো। আপনি যদি চিঠি লিখতে চান চিঠিও লিখতে পারেন, আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 99, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে সবচেয়ে সহজতম উপায় টেক্সট করতে পারেন, টেক্সট করে জানাতে পারেন আপনি এখানে আসতে চান এবং আপনি কনফিউজ করতে চান। সহজ নিয়মটি হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরে আবারও ফিরছি মুবারককে নিয়ে, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে যিনি কনফেস করছেন নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো, অপরাধ বোধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরছেন, সেই মানুষটি হচ্ছে মোবারক। মোবারকের কাছে আমরা ফিরে যাব। যাবার আগে বলতে চাই আপনি চাইলে চলে আসতে পারেন মোবারককে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। মোবারক, মোবারকের জীবনের যে অপ্রিয় সত্য সেটা উঠে আসছে। আর এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন যিনি পুরো ঘটনাটি শুনেছেন এবং শুনে যাচ্ছেন, তিনি হচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি ফোনে কানেক্ট হবেন এই অপ্রিয় সত্য উদ্ঘাটন হবার পর, তারপর তার মূল্যবান মতামত আমরা আপনাদেরকে শোনাব। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি মোবারকের কাছে। মোবারক, আমি যেটা প্রশ্ন করেছিলাম আপনার কাছে সে প্রশ্নের উত্তর তো আমরা পেলাম যে আপনার ধারণা ছিল যাকে একবার ভয় দেখানো হয় সে কখনো আর সামনে আসবে না। এই যে ফ্যামিলি টানা পড়েন, এই যে চরম দারিদ্র অবস্থার মধ্যে বড় হচ্ছেন আপনি এবং হবার পরে একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন, আপনি যখন চলে গেলেন ছিনতাইকারী হিসেবে, যখন আপনার চারদিকে পরিচয় হয়ে গেল, তখন আপনি ফ্যামিলির দিকে আর একটা বারের জন্য কি ফিরে তাকাননি সেই সময়টাতে?
আমি সে সময় যে সমস্ত টাকা ইনকাম করতাম সব আমি মনে করতাম এসব অবৈধ। আর আমার পঙ্গু বাবা, আমার অবৈধ ইনকাম তিনি খাইব বা ব্যবহার করবো ওনার নিত্যদিনের কাজে, আমি সেটা চাইনি। আমার মা একজন সৎ মহিলা, উনি আমার এই অসব টাকাগুলি নিব, উনি তো বুঝতেছে না যে এই টাকাগুলি কোথেকে আসতেছে। আর আমি বলতেও পারবো না যে আমি টাকাগুলি চিন্তাই করছি বা এরকম অবৈধ টাকা, ঝুটনা মায়া, এরকম যে টাকা যেদিক থেকে আসুক আমার ওই সময় ইনকামগুলো সব অবৈধ। ইনকামটা আমি আমার বাবা মারে এই জন্য। আরো
তাহলে আপনার ফ্যামিলি চলতো কিভাবে?
চলতো, আমার বাবা তখন সবজি বেচা কিনা করতো,
ওই পঙ্গু পানি,
হ্যাঁ, সবজি বেচা কিনা করতো, ওইভাবে চলতো। আমি সংসারের আর কোন খোঁজ খবর নেইনি। এই অবস্থায় শহরে থাকাকালীনই আমি মানে এক সময় বাড়িতে আসলাম, দেখলাম যে আমার বাবা মানে খুবই অসুস্থ হয়ে পড়ছে, ওইভাবেই পঙ্গু পানি এই সবজি ব্যবসাটা করতেছে হাটে, সপ্তাহে দুই দিন কোন রকম সংসারটা চলতেছে। আমার ছোট ভাইয়েরাও পড়াশোনা করতে পারে নাই, আমার ছোট ভাইটা আমার যে আমার ছোট যেটা ফার্নিচার কাজ করতেছিল, আর তার ছোটটা আব্বার সাথে এই সবজির ব্যবসা করত, আর তার ছোটটা আর ছোট ভাই আর ছোট বোনটা পড়াশোনা করতেছিল। দেখে আমার খুব খারাপ লাগলো যে দেখো আমার ভাইয়েরা, আমি পড়াশোনা করতে চাইছিলাম পারি নাই, ওরাও পড়াশোনা করতে চাইলেও পারে নাই, আমরা এইভাবে হয়তো আমার সংসারটা মধ্যে এইভাবেই হয়তো আমার আমার মালিক, আমার স্রষ্টা, আমার বিধাতা যেই যাই ভাবি আমার যিনি বানাইছে হয়তো চাইছে আমার সংসার এইভাবেই চলবো। আমি নানান কল্পনায় জল্পনা আসলে আমি কি পাইলাম এই জীবনে, কি চাইলাম কি পাইলাম, এবার শহরে যাই আমি আমার সব গোটায় চলে আসুন গ্রামে, এরকম একটা সিদ্ধান্ত নিলাম যে এবার যেতেছি আর কোনো গ্যাদারিং করুন না, চলে আসুন। আসলে গ্যাদারিং আমার মতো ফ্যামিলির ছেলে না, ছেলেদের জন্য না, গ্যাদারিং করব তারা যারা নি গ্যাদারিং এর বাবা গ্যাদারিং করে, মা গ্যাদারিং করছে, বাবা খারাপ মা খারাপ, আমার বাবা মা তো খারাপ না। আসলে আমি আমি আমার বাবা মা কিন্তু জানতো না আমি এরকম। আসলে আমি এই ফ্যামিলির একটা ছেলে, এত ভালো মানুষের একটা ছেলে। আমার বাবা পঙ্গ পানি আর সবজি বিক্রি করে খায়, কারো কাছে 10 টাকা চায় না। কত মানুষ আছে কিন্তু আমি দেখলাম এই অবস্থায় মানে মানুষের কাছে টাকা চাই চলতে পারে, আত্মীয়-স্বজনের কাছে দেখবে আমি চলতে পারতাম এরকম। আমার আব্বার ওইটা নাই, নিজে পরিশ্রম করে চলতো, যত কষ্ট হোক নিজে আয় করে চলতো, কারো কাছে যাইতো না। আমি ওই সিদ্ধান্ত নিলাম গ্রামে চলে আসুন, হয়তো বাবার সাথে কিছু কাজ যা পারি বাবার সাথে কাজ করুন। শহরে আসতেই আবার একটা গ্যাঞ্জামের মোকাবেলা করতে হইল, অকারণেই একটা গ্যাঞ্জাম ওই জামাল আমার ছেড়ে দিছে। আমি যদি শহরে থাকি আর প্রতি মাসে 20,000 টাকা দিতে হইব জামালে, যে জামালে আমি 2টা গুলি করছিলাম, ওই জামালে প্রত্যেক মাসে 20,000 টাকা দিত আমি শহরে থাকতে হইলে।
মানে এটা কেন দিতে হবে?
ওটা দিতে হইব যে ওরা ট্যাক্স দিতে হইব, ওরা ট্যাক্স
দিয়ে এটা গুলি খাওয়ার পরেও এই অবস্থা।
হ্যাঁ,
ওকে।
তখন আমি ও জানে আবার আমি খুব মানে আমি খুব ভালো, আমার ইচ্ছা করলো মাইরা ফালে পারি, এটাও জানে ও সরাসরি, কিন্তু ওর মুখ থেকে শুনিনি আমি। ও বলছে 20,000 টাকা প্রত্যেক মাসে দিতে হবো। শিশির নামের এক বন্ধু আছে আমার, ওই কথাটাও আমার কাছে বললো যে মোবারক তুই তো গ্রামে ছিলি 2-3 দিন, জামান কিন্তু একটা সিদ্ধান্ত নিছে, তুই যদি শহরে থাকোস তার এখন আসছস তো শহরে যদি তোর থাকার ইচ্ছা থাকে জামানরে কিন্তু প্রত্যেক মাসে 20,000 টাকা দিতে হবো তোর কেলিগারে বাইরে দিতে হইব, কেলিগা তো কিছু জানি না, তোর ওরে ট্যাক্স দিয়ে চলতে হইব। তাই না? জামাল কই থাকে ওখানে? আমি তো জানি না, কয় ও তো থাকে নাখালপাড়ায়। আমি কই শুন, জামাল নাখালপাড়া কোন জায়গায় থাকে? কয় নাখালপাড়া এরকম কে তুই আর কি করবি? আমার কই থাকে ঠিকানা দি। আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে, ও যেখানে থাকবো আমি ওর জামাই ফেলাম, আমার আমার ট্রেড করবো মানে। শিশু করলো কি দেখ আমার কাছে এরকম আবেগে পরে বলুক আর বাস্তবে বলুক, কিন্তু ব্যাপারটা সত্য, তাই কিন্তু টাকাটা চাইছে আর না দিলে কিন্তু সমস্যা হইব। ঠিক আছে ঠিকানা দিয়ে আমারে, ও ঠিকানা দিল না, কই থাকে তা জানলাম না, কিন্তু এমনি রাস্তাঘাটে দেখা হয় প্রায়। আমার কিন্তু কিছু বলতেছিল না, এইভাবে সপ্তাহে চলে যায়। আমি কই না শহর আসলে আমার লেগে শহর না, গ্রামের যে পরিস্থিতি দেখে আসলাম আমার গ্রামে চলে যাওয়া, আমি যদি মারা যাই এই শহর থেকে আমার বাবার লাশ টাকার মতো সামর্থ্য নাই, আর আমার তো হাত কেস এক টাকাও নাই। হোটেলে খাই, লন্ড্রি দোকানে কাপড় ধোয়াই, মানে কেমন জানি হন্য জীবন। আমি শহরে আর থাকবো না, চলে যাবো গ্রামে। তারপর একটা মেয়ে, মেয়েটা নাম ছিল সুমি, আমারও বললো যে মোবারক ভাই আপনার আমি খুব পছন্দ করতাম, এখনো করি। ওর বাবার বাড়ি আছে রসুলবাগে, আপনার প্রথম ভালো লাগতো, আপনি খুব ভালো মনের মানুষ দেখতাম, ইদানিং নষ্ট ছেলেদের সাথে মিশা কেমন জানি অন্যরকম হয়ে গেছেন, আপনি কি বুঝেন আমি যে আপনার পছন্দ করি? না আমি এইসব বুঝতে যাবো, তুমি আমার পছন্দ করবা কে? আমি কোন কেউ পছন্দ করি না, আমার এইসব পছন্দ।
একটু আগে যেটা বলছিলেন আপনি যে মেয়েদের টাকা পয়সা রোজগার করে তো আপনি কোথায় যেন নাচ দেখতে যেতেন, এটা কি ছিল?
এটা যেমন এমনি নষ্ট নারীরা নাচ দেখাইতো টাকার বিনিময়ে,
কিশোর নাচ দেখাতো, কিভাবে নাচ
দেখাতো, মিউজিক বাজতো, বক্স বাজতো, সবাই ওই মেয়েরাও ড্রিঙ্কস করতো, আমার বন্ধু বান্ধব করতো, এমনি খোলা জায়গায় নাচ করতো।
খোলা জায়গায়?
হ্যাঁ,
মানে কি ধরনের
খোলা জায়গায়? ধরেন ওই আনসার ক্লাবের ওই দিকে ফাঁকা ফাঁকা জায়গা আছে, যেমন 20% প্লট, 50% প্লট এরকম তখন ছিল, ওই ফাঁকা জায়গাতেই এমনি বক্স ভাড়া নিয়ে এই চেয়ার পাওয়া যেত ভাড়া, ওই ভাড়া চেয়ার নিয়ে।
এটা কি প্যান্ডেলে হতো?
প্যান্ডেলে না, এমনি খোলা জায়গাতে
সবাই দেখতে পারে, ওপেন?
হ্যাঁ ওপেন, না না আরে কি বলেন ওপেন, আমরা যে জায়গায় আছি ওপেন, কেউ আসবো না জায়গায়।
ওকে,
মানে আমরা যেহেতু দেখতেছি আমরা এনজয় করতেছি এখানে, ও এখানকার স্থানীয় মানুষ আসবো না, যারা স্থানীয় তারা আসবো না, আর ওইভাবে আনন্দটা হইতো। দেখা গেল ওই মেয়েটা ওইরকম, আমি আর সাড়া দিতেছিলাম না, উনি বলল যে দেখেন মোবারক ভাই আপনার কিন্তু আমি মন থেকে পছন্দ করতাম, খুব ভালো লাগতো আপনার কথা, আপনার চলাফেরা।
এই মেয়েটার সাথে আপনার পরিচয়টা হয় কিভাবে?
পরিচয়টা ওই যখন আমি দোকানে থাকতাম না কাকার, তখন ও ছোট, এই 10-11 বছর, আমার 2-1 বছর ছোট এরকম, তো আমি দেখতাম ও খুব ভালো, কারণ কারণে আমার কাছে আসতো,
আশেপাশের বাসাতেই থাকতো।
হ্যাঁ, না ওদের বাড়ি আছে।
ওকে,
ওদের বাড়ি আছে, ওরা দুই বোন।
বাড়ির পাশেই কি আপনার দোকানটা ছিল?
হ্যাঁ হ্যাঁ, বাড়ির পাশেই।
ঠিক
পাশেই। হ্যাঁ,
এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর?
তারপরে বললো যে মোর ভাই এই মহল্লাবাসী কিন্তু উদ্যোগ নিছে আপনার ধরাই দিব। কেমন? যেমন আমার বাবার রুমে এসে বলতেছিল যে মোবারক রে কিন্তু আর এবার জায়গা দেন যাবো না, ওর 2-3 দিন দেখতেছি না, ও আসা মাত্রই ধরাই দিতে পুলিশে, কারণ ও যেভাবে শুরু করছে। আর ওই সুমির এক ফুফাতো ভাই, ওরও আমি দিনগুলি করছিলাম একটা, কিন্তু ওটা আমি ওর ফুফাতো ভাই আমি জানতাম না।
আপনি সর্বমোট কতজন লোককে ভাবে গুলি করেছেন?
মোট 10-12 জন।
10-12 জনকে আপনি গুলি করেছেন? সবগুলো গুলি কি আপনি পায়ে করেছেন?
পায়ে, সব পায়ে, সব পায়ে, হাতে।
কেউ পঙ্গু হয়ে গেছে আপনার গুলি খাওয়ার পরে?
পঙ্গু তো আমি দেখছি 3 জন
আপনার গুলি খাওয়ার পরে।
হ্যাঁ,
আপনার কষ্ট হতো না যে আপনার ঘরে একজন আপনার বাবা পঙ্গু, এবং একটা ফ্যামিলিতে আর্নিং ম্যান যখন পঙ্গু হয়ে যায় তখন কি অবস্থা হয় সেটা আপনি জানেন?
আমি জানি আমার বাবা পঙ্গু, আমার বাবা আর ওরা অনেক পার্থক্য মানুষ। ওরা ও আমি যেরকম জানোয়ার ছিলাম, ওরা ওই রকম জানোয়ার আমার চোখে, আমার দৃষ্টিতে।
ওকে ওকে, এটা আপনার 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 জায়গা থেকে এটা এরকম।
হ্যাঁ,
তারপর কি হলো?
তারপর
পুলিশে ধরিয়ে দিবে?
পুলিশে ধরিয়ে দিব। তখন আমি বললাম যে সুমি, তুমি সত্যি শুনছো ব্যাপারটা? সত্যি এই দুনিয়ায় আপনার সাথে সবাই মিথ্যা কথা কইলো, আমি মোবারক আপনার সাথে মিথ্যা কথা কমো না। আপনি আমার যেমনই জানেন, হয়তো বুঝতেছেন যে আপনি এখন মাস্টার মানুষ, আপনার আপনার কাছে থাকার লেগে, আপনার ভালোবাসা পাওয়ার লেগে হয়তো আপনার 2-4 মিথ্যা কথা শোনাইতাছি। আপনি যাতে আমার উপর একটু নজর রাখেন, আমি দেখে দিই, ঘুরি, চলাফেরা করি, হয়তো স্কুলে যাই, এই কিছুই না। কিন্তু আমি কিন্তু আপনার মোটেও ভয় পাই না, আমি আপনার অনেক পছন্দ করি, আপনি খুব ভালো মানুষ। আসলে আপনার দরকার হয় এই মহল্লা ছাইড়ে দূরে যায় কোনো কাজ করেন গা, আসলে আপনি ভালো মানুষ। কে লিগে ওর তো একটা ভালো না, আপনার বাবার দেখছি খুব ভালো মানুষ, আপনার বাবার দেখা মনে হয় না সাধারণ ফ্যামিলির আর একেবারে গরিব মানুষ মনে হয় না, মনে হয় খুব ভালো ভদ্র ফ্যামিলির একটা লোক। আসলে আপনি এরকম হয়ে গেলেন কে, আপনারা কেমন তা তো আমি জানি না ভাই, আপনি এই মহল্লা ছেড়ে দেন। আপনি জানেন আপনার কিন্তু যদি পুলিশে নাও দাঁড়াইতে পারে, আপনার বেশি দিন টিকাই রাখবো না, মানে এই মহল্লার পোলাপানো কিন্তু আপনার খুব কেবা আমি শুনি তো। হয়তো আমি ওদের মতো ঝগড়া করি না, আপনি ওদের মতো মারামারি করি না, পিস্তল লেগে ঘুরি না, কিন্তু কে কি বলে আমি শুনি তো। আপনার নিয়ে কিন্তু এই এলাকায় এরকম কথা হইতেছে, আপনার পাওয়া মাত্রই ধরাই দিব বা
তারপর
মেরে ফেলাইব। তারপর আমি ওর ব্যাপারটা গুরুত্ব দিলাম না, মেয়ে মানুষ হয়তো কি শুনছে। ঠিক তার পরের দিনই আমার কিন্তু কোনো বাসা নাই, তখন কোনো বাসা নাই যে আমার পার্মানেন্ট না, আমার কোনো পার্মানেন্ট কোনো বাসা নাই।
কোথায় থাকতেন?
ধরেন আমি হোটেলে থাকতাম, তারপর বন্ধু বান্ধবের বাসায় থাকতাম, যেখানে ভালো লাগতো ওইখানে থাকতাম।
ওকে,
পরে আমি আমার এক বন্ধু নিয়ে সকাল বিকেলের দিক এক হোটেলে বসে, ওই আপনার মহাখালী রেলগেটে একটা দোকান আছে কাবাবের, আমি পোলাপান নিয়ে কাবাব টাবাব খাইলাম। খাওয়ার পরে মনটাও ভালো না, আমি শহর ছেড়ে দিব, আমি মানে আমার অন্তরটাই শহরে আর থাকতেছে না। আমার যে আমার দেহের ভিতরে যে মালিকটা আছে, মালিকটা কিন্তু গ্রামে গেছে অলরেডি, আমার দেহটা পড়েছে শহরে। আমার খুব নেশা জাগলো, আমি গ্রামে যাবো, যত কষ্ট হোক শহর আর থাকতেছি না। আমার ওই পোলাপানের প্রতি কোনো দ্বন্দ্ব নেই, কে কে কি মানে বলতেছে আমার কোনো সমস্যা নেই, আমি তো সব কিছু থেপি দেয় না, গ্রামে চলে যেতেছি, এরকম একটা মন মানসিকতা তৈরি হয়েছে।
ওকে,
না আমি আর শহরে থাকতেছি না, চলে যাবো। ওই দিন আমার বাসা তো নাই, তো আমার এক বন্ধুর বাসা, ওই ওর বাসায় খুব ভালো ছেলেটা, ও আমার মতো না চিন্তায় চিন্তায় ভিতরে নাই, এমনিতে ভালো, তখন কলেজে পড়তো, ও আমার অনেক সময় বুঝাইতো, আর মা ভালোবাসতো, বুঝাইতো দেখ বাবা তুই আমার ছেলের সাথে চলতি এক সময় এখনো চলস, তুই ওর মতো হয়ে যা। আমি দেখেন খেলাম আপনার ছেলে কলেজে পড়ে আর আমি চিন্তায় গাড়ি, আপনি আসলে আমার কেমন জানেন আমি জানি না। কয় বাবা তোর দেখে মনে না তুই খারাপ লোক, তুই আসলে এইসব করো স্কিল লিগে, আমাকে কিন্তু আপনি আমার প্রতিদিনের খরচটা দিবেন, মানে ওনার সাথে খারাপ ব্যাপার, তারপর উনি কষ্ট পাইতো না, আসলে ওনার ছেলের সাথে চলতাম। তারপর আমি ওর বাসায় চলে যেতেছি যে না আজকে বাসায় যেয়ে আমি ঘুমাই গেলে আর বাইরে না, ওদের সাথে আর আড্ডা দেওয়া যাবে না, ওদের সাথে থাকা মানে বিভিন্ন নেশায় করা, ওরাও নেশা করবো আমারও করাইব, আমি বাসায় চলে যাব। তো ওরা বলতেছে দোস্ত আজকে সুন্দর একটা মেয়ে আনছি, অনেক সুন্দর মেয়েটা, হোটেলতে 5,000 টাকা দিয়ে আনছি, তুই থাকবি, জীবনে তো মেয়ের রূপ দেখলি না আজকে দেখ। আমি বললাম যে দোস্ত তোরে আমি অনেক ভালোবাসতাম, এ কথাটা দ্বিতীয়বার বলবি আমার এই পিস্তলের নালটা কিন্তু সোজা তোর মুখে বইয়া দেবো, তারপর কয়েকটা গুলি করুম তোর মগজটা ওই সাইডটা কিন্তু বাইরে যাবে আমি দেহুম, আমি মেয়ে মানুষে বরাবর ভয় পাই, আমার একটা বোন আছে সুন্দরী, আমার বোনের উদ্দেশ্য করে যদি কিরকম করে আমি মেয়ের ব্যাপারে ব্যয় অফ, এসব আমার শোনাইছ না কোনোদিন, মেয়ে ব্যাপারটা আমার কাছে অফ আর সব ওপেন।
ওকে, তারপর
তারপর বাসায় আসতেছি, দেখলাম যে সামনে একটা মাইক্রো বাস থামানো, পিছনে 10-12 জন পুলিশ। আরে আমার কোনো ভয় নেই, আমি হাঁটতেছি, আমার সাথে দুইটা ছেলে আসলো, ওরাও মানে ওরা আমার শত্রু না, ওরা আমার খুব কাছের। আমার ডিবি এক পুলিশ ডাক দিল, আই মোবারক এদিকে, আমি দাঁড়াই গেছি, আমি চিন্তা করলাম সামনে ডিবির গাড়ি মাইক্রো নিয়ে দাঁড়িয়ে দিছে, পিছনে পুলিশ। ওরা তো আমার এই উদ্দেশ্য করেই এরকম আমার এই তো মহড়া দিছে আজকে, আমার কপালে ক্ষতি আছে আজকে, আমার যে কি করবো কে জানে। আমি ভয়ে একেবারে গোটাই নিতেছিলাম যে না ভয় কিসের, ওরা দশজন পাঁচজন ওরা ২০ জন আমি একা, আমার মেশিনে গুলি আছে আট নয় পিস।
মানে কি তখন আপনি প্ল্যান করছিলেন যে তাহলে গুলি করে দিবেন?
হ্যাঁ, তখন আমার যে সাথে ছেলেটা ছিল আমি দেখলাম যে দশজন পুলিশ ওরা আমার কাছে কিছু না, ওরা পুলিশ আমি সাধারণ মানুষ, ওদের কাছে অস্ত্র আছে আমার কাছে আছে, ওরা গুলি করব হিসাব করে আমার গুলিতে হিসাব নাই, ও আমার মায়েরা ফালাইব না আমি ওরা মায়েরা ফালাম, একটারে ফালাই দিল ১০টা এমনি দৌড় দিব, আমার যে হিসাব আমার কাছে যে আমি একটারে গুলি করতে পারলে ওরা এমনি ১০টা পালাইব, আর পুলিশ হোক আর যাই হোক। তখন ওই ছেলেটা খুব ভালো, আমি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওদের সাথে গোলাগুলি করুন।
ওকে,
আমি মেশিনটা আমার পিছনে রাখতাম সবসময়, আমার পিস্তল নাই ম্যাম, পিস্তলটা আমার পিছনে থাকতো।
এর মাঝখানে আপনি পিস্তলটা চেঞ্জ করেননি, মানে একটাই ব্যবহার করছেন?
এমপি চেঞ্জ হইতাছে, একটা বেশি দিন থাকতেছে না তো, আমার নাইন এমটাই থাকতো।
ওকে,
ধরেন আমার বন্ধু একজন নাইন এম ব্যবহার করে, ওটা নতুন, আমারটা একটু মানে গুলি তো অনেক খরচ হইতো, এই নষ্ট টষ্ট মানে কেমন জানি হয়ে যেত, মেশিন তো নষ্ট হইতো না, এই ভালো লাগতো না, অনেকদিন ব্যবহার করছি এরকম মনে হইতো। আর কমরে রাখতে রাখতে গামের একটা ইয়ে আছে, কালারটা কেমন জানি ঘোলাটে হয়ে যেত, চকলেট কালার নাইন এম পিস্তলটা আমার কাছে খুব ভালো লাগতো, তো এটা দেখতেও সুন্দর, এই মাঝে মধ্যে চেঞ্জ করতাম।
ওকে,
আমি মেশিনটা বাইর করতেই মানে আমি মুহূর্তের মধ্যে কিন্তু আমি মানে আমার ফুল প্ল্যান হয়ে গেছে যে আমি ওদের সাথে গোলাগুলি করুম, আমি ভিতর থেকে তৈরি করে ফেলাম আমারই যে না গোলাগুলি করতে হইব, এর থেকে মুক্তি পাইতে হইব। আর আমি শিওর যদি ও আমার গোলাগুলি করার সুযোগ দিত ওই সব কয়েকজন সোলজার আমার কাছে কিছু না, আমি ওই
জায়গাটা
ও আমার দৌড়ে ফেলাইছে, তুই আরেক পাকাবি না, তোর যাবতীয় সমস্যা আমি দেখুন। ও কিন্তু এসব পথে না, ও কলেজে এটার সেকেন্ড ইয়ারে পড়তো তখন ছেলেটা, তুই ধরা খাইলেও তোর জামিনের ব্যবস্থা আমি করুম, আর এক পাগাইছ না।
ফ্রেন্ড কি সব লাইনে ছিল
না? ও ভালো ভদ্র।
ওকে,
ওই ছেলেটাই ভদ্র, আমার এই শহরের যত সব বন্ধু আছে ওর ভিতরে ওই ছেলেটাই আমার খুব কাছের, সবসময় সৎ পরামর্শ দিত।
ওকে,
ওই দিনই আমি আর পারলাম না ওই মেশিনটা ব্যবহার করতে,
কোমরে থেকে গেল,
কোমরে হাতে নিয়েছিলাম মানে ও আমার দৌড়া ফেলাইছে, আমি
কোমর থেকে বের করে ফেলে তো পুলিশ আপনাকে পুরোপুরি শটে নেওয়ার কথা, তখন
আমার তো গেরাও করার চতুর্দিকে।
ওকে, পুলিশ আপনাকে কি বলছে?
পুলিশ
কিছু বলছে না,
বলতেছে তুই ওইটা ফালা না হয় তোরে গুলি করে দিব, আমার তো পুলিশ চিনি।
ওকে, তার মানে সিচুয়েশনটা হচ্ছে লাইক একদম মুভি সিন যেটাকে বলে, আপনি হাতে হাতে পিস্তল নিয়ে নিয়েছেন, আপনি শট করবেন, আর সেই মুহূর্তে পুলিশ আপনাকে ঘিরে ফেলে বলছে যে পিস্তল ফালা হইলে তোরে শট করে দিব, গুলি করে দিব।
ওই পুলিশ কিন্তু আমার চিনি,
পুলিশ আপনাকে চেনে?
হ্যাঁ চিনি, মাঝে মধ্যে আমার পকেটে এমনি নাম জানতো, মোবারক শোন জি স্যার এদিকে আর ডাক দিত কাছে নিত, উনি আমার পিছনে পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা বাইর করে দেখতো কত আছে, যদি হাজার খানি টাকা থাকতো ৫০০ টাকা নিয়ে যেত, ৫০০ টাকা থাকতো দিয়ে দিত মানি ব্যাগ যা এরকম,
মানে এটা ধরনের ঘুষ?
হ্যাঁ, ঘুষ চাইতো না তো আমার কাছে, উনি উনি হাত দিয়ে বের করে নিত এরকম, উনি কিন্তু আমার চিনি। তারপর ওইটা সেভ করে মানে ওই একটা বড় ধরনের ড্রেন আসলে, যেমন খুব ৪-৫ ফুট গভীর ড্রেনটা, ওই রাস্তায় যে থাকে মেন হোল খোলা ছিল ওই দিন, সময়টা ছিল ওই সন্ধ্যা, সন্ধ্যা মানে ৩ জন জড়াজড়ি করতে করতে কিন্তু মেশিনটা আমি ফালাই দিই ওই যে ড্রেনের ময়লা ভিতরে, ওইখানে ফালাই দিয়ে পরে ওরা খুঁজে পরে বাইর করছে কিন্তু
পুলিশ।
হ্যাঁ, আমার দৈরা ডিবি নিল না, আমার পুলিশের গাড়িতে ডিবি সহ পাহারায় থানায় নিয়ে আসলো, মানে ওরা বুঝে তো এই সমস্ত ছেলেদের অনেক ছেলে থাকে, গোলাগুলি করে নিলেও বোম টোম ফাটা নিলেও ওরা নিয়ে যাইব, কিন্তু ওই সময় যে সময় আমি অ্যারেস্ট হয়েছি এই সময় আমার কোনো মানে বন্ধু মহলে আমার তেমন সাড়া নাই, যেমন সবাই আমার শত্রু হয়ে গেছে, মানে আমি কাউরে কোন ভাবে টাইম দিতেছি না, যে আমার সাথে তর্ক করতেছে ওই মাইর খাইতেছে যে কোনো বিষয়। তারপর আমার তেজগাঁও থানা নিয়ে আসলো, নিয়ে এসে মামলা দিল কয়েকটা, এই সিন তাই অ্যাটেম্প টু মার্ডার নানান মামলা দিল,
মামলাটাকে পুলিশই দিল না
পুলিশ
পুলিশই দিল,
কেউ মানে আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই থানায়। তারপর আমার চালান করে দিল, ৭ দিনের রিমাইন্ড আনলো, কিন্তু আমার একটা থাপ্পড় পর্যন্ত দেয় নাই, এই অ্যারেস্ট হয়েছে যে এরা যে আমার অ্যারেস্ট করছে আমার কিন্তু একটা থাপ্পড় পর্যন্ত দেয় নাই, মারে নাই।
এরা তো মূলত জানতো যে আপনি কাজগুলো করেন।
হ্যাঁ জানতো,
পুলিশ সবকিছু জানতো, জানার পরেও এই যে আপনাকে অ্যারেস্টটা করলো, এই অ্যারেস্টটা তাহলে কেন করলো?
অ্যারেস্টটা করলো ওই কেউ আমাদের ধরাই দিছে,
যে কোনো একজন আপনাকে ধরাই দিয়েছে সে প্রভাবশালী ছিল, এটাই মূলত কারণ ছিল। কিন্তু পুলিশ আপনাকে সাথে কোনো খারাপ আচরণ করেনি?
করেনি।
এই যে আপনি জেলে থাকলেন, আপনার ফ্যামিলি সেই সময়টা জেনেছিল যে আপনি জেলে আছেন?
ওরে আমি যখন অ্যারেস্ট হই তখন আমার এক খালতো ভাই আছে আপনার বলিয়ারপুরে স্কুল হেডমাস্টার, তা আমি ওনার উদ্দেশ্যে ফাঁড়ির থানার এক কনস্টেবল বললাম যে ভাই এরকম এরকম আমার নিউজটা বাসায় পৌঁছে দিতে হবো, আমি অ্যারেস্ট হয়েছি। উনি বলতেছে সমস্যা নাই, আপনার ভাই বলার আগে এই নিউজ গেছে গা। কই, কার কাছে? যে আপনার বাসায়। আপনার বাড়ি ইয়ে না, ক্যানিগঞ্জ না? হ্যাঁ ভাই ক্যানিগঞ্জ। হ্যাঁ চলে গেছে। তারপর দেখলাম যে আমার বাবা আইছে, আমার ওই খালাতো ভাইটা আইছে। অনেকে আরে কি অবস্থা, আমার খবরটা কেমনে জানলো, কিভাবে কি হইলো কিছু বুঝলাম না, ধরে আমার থানাতে নিয়ে গেল কোর্টে, কোর্টে আবার থানায় রিমান্ডে আনছে। রিমান্ডটা দেখলাম যে আমি এই দিন ছিলাম তিন দিন, আমার এমনি জিজ্ঞাসাবাদ করছে ওই কি করতাম বা কি করছি এত কিছু না, কিছুই এমনি জিজ্ঞাসা করতো না, যে তুমি ওরে মারছিলা? হ্যাঁ মারছিলাম। ওইটা করছিলাম? হ্যাঁ করছিলাম। ব্যাস শেষ। আমি আরো অনেক সময় দেখছি আসামি মায়ের দূর করে এটা সেটা জিজ্ঞাসা আমার এরকম।
আপনি যা যা সত্য বলার বলে দিয়েছেন,
হ্যাঁ
কোনো কিছু মিথ্যা বলেন
না।
ওকে, এবং আপনাকে ওই সময়টাতে পুলিশ মাত্র তিন মাস আমি যতদূর জানি জেলে রেখেছিল, তাই তো? তিন মাস পর আপনি ছাড়া পেলেন কিভাবে?
তারপরে আমার বাবা আমার ই নেয়, জামিন নেয়।
কিভাবে জামিন নেয়? কোর্টের মাধ্যমে।
কোর্টের মাধ্যমে তিন মাস জেল খাটার পর আমার জামিন নেয়। জামিন নেওয়ার পর আমি গ্রামে চলে যাই, না এই শহরে আসলে আমার জন্য সহজ না। তারপর বললো দেখলে বাবা আমি বহু টাকা ঋণ হয়ে গেছি, আর তোর ভাইয়েরা সবাই মিলে দিছে টাকা পয়সা কিছু, আমার যা আছে সব বাবা শেষ। দেখ আমি একজন এই সমাজে যদিও দরিদ্র কিন্তু অভদ্র না।
আপনার বাবা আপনাকে বোঝাচ্ছে?
হ্যাঁ, যদি আমি বাবা দরিদ্র কিন্তু অভদ্র না, আমার এই সমাজে কিন্তু একটা ইজ্জত আছে যে আমি অমুক মোল্লার ছেলে। তারপর আমি বললাম যে হ্যাঁ বাবা আমি তো কি করবো গ্রামে থেকে। বাবা বললো যে দেখ বাবা গরিবের ছেলেরা কাজ করলে অনেক ধরনের কাজ করত, তুই খেতে নিরি কাজ কর না হয় এই।
ফ্যামিলি তখন জেনে গেল যে আপনি চিন্তাই করেন,
যেহেতু আমি একটা কেস ধরার মধ্যে ছিলাম।
রাইট।
হ্যাঁ, বাবা বুঝলো যে ওরা শহরে পাঠানো নিরাপদ না, আর কোনোভাবে আমার শহরে পাঠাইতেছে না, আমি আর যাওয়ার জন্য ইচ্ছুক না। যে না ঠিক আছে, তখন দেখলাম যে নিরি কাজটা আমি আসলে করতে পারি না, আমার দ্বারা হয় না এই কাজ। তা ভাবলাম তো এলাকার এক লোক চাচা সম্পর্কে উনি বলতেছে যে আমি রাজমিস্ত্রির কাজ করি, তুই করবি? আমি দেখলাম যে আমি এই কাজ তো কিছুদিন করছি শহরে থাকতে থাকাইলেন অবস্থায়। হ্যাঁ করতে পারলাম, সমস্যা নেই। তারপর ওনার সাথে রাজমিস্ত্রির কাজে ঢুকে যাই, রাজমিস্ত্রির কাজ করি, সারাদিন কাজে থাকি, সন্ধ্যায় বাসায় ফিরি। মানে আমার কোনো টেনশন নাই, এই কোনো গ্যাঞ্জাম নাই, মানে কেউ পিছন থেকে ডাক দিব আমার সাথে সাথে অস্ত্র বাইর করতে হইব বা কে কোন রকম, কোনো টেনশন নাই। গ্রামে একেবারে কাঁচা রাস্তা, কোনো মানে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, টিউবওয়েলের পানি কাঁচা, মানে সব বাজার বাড়িতে মানে আপনার আনাজ তৈরি তরকারি কিছু কিনতে হইতেছে না। গ্রামেই তো মাচা করে নিলে সব ধরনের সবজি করে খাওয়ান যেতেছে, খালি চাউলটা কিনতে হয়, তেলটা কিনতে হয়। আমি ঠিক আছে শহরে যেমন কষ্টের জীবন, যেহেতু গ্রামে থেকে কষ্ট করুন, এই রাজমিস্ত্রি কাজটাই পাইছে নিলাম। যে কাজটাই মোটামুটি প্রতিদিন তখন আমার 120 টাকা হাজিরা ছিল, যদি আমি ছয় মাস কাজ করি মিস্ত্রি যাই 200 টাকা হাজিরা। ঠিক আছে এই কাজটাই করুন, যত কষ্ট হোক আমি রাজমিস্ত্রির কাজেই থাকুন। রাজমিস্ত্রির কাজে ঢুকে রইলাম, কাজ করতেছি। এই অবস্থায় আমার মা একদিন বললো যে রে বাবা তুই শহরে থাকস না গ্রামে থাকস, তোর কেমন লাগে? আমার মা খুব ভালো লাগে, আমার গ্রামের জীবনটা এখন মনে যে এই জীবনটা আমার জন্য শ্রেষ্ঠ জীবন। শহরে মা আসলো, আমি এইসব বলি না কোনো মার কাছে যে এইসব করছি, বলতাম যে মা শহরে খুব খারাপ, মানে দুর্গন্ধযুক্ত জায়গা, এই সেই শহরের চাইতে গ্রামে ভালো, কোনো দুর্গন্ধ নাই, কি সুন্দর ফ্রেশ বাতাস, নিঃশ্বাস নেওয়া যায় বুক বইরা, খুব ভালো মা। তা মাই করে দেখলে বাবা তুই তো গরিবের ঘরে, তোর দেখ এখন তো গরিব মানুষের ছেলে মনে হয় না। আর আমার মা জড়াই ধরে কাঁদতো যে তুই রাজমিস্ত্রির কাজ করে আসোস বাবা, সারাদিন পর হাতে পায়ে মানে ফুসকা পড়ে যায়, কি অবস্থা, খুব ই করতো মানে বাড়ির বড় ছেলে এই হিসাবে। তারপরও আমি মা ঠিক আছে কোনো সমস্যা নাই, আমার এইসব কিছু না, এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই না, আমি যদি ইচ্ছা করি মা সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে পারি, কোনো সমস্যা হবে না আমার, আর তো সন্ধ্যায় ফিরে যাই বাসায়। এক কাজ করেন মা, আমি মামার বইলে আমার বিদেশের ব্যবস্থা করে দেন, আমি বিদেশ চলে যাই। তখন
মা বললো যে ঠিক আছে আমি যাই দেখি, আমার মামার দেহ তেমন সামর্থ্য নাই যে আমার বিদেশে পাঠাইবো, আমার স্বপ্নটা আবার ভেঙে গেল জানা। আসলে আমি নিজে কয়েকদিন চেষ্টা করলাম, আমার এলাকায় অনেকে সৌদি আরবে কুয়েত কাতারের দিকে যায় আর কি বিদেশ করে, কিন্তু আমার হইল না ব্যাপারটা। ঠিক আছে আমি যদি আমার নিজের সামর্থ্য হয় নিজে ইনকাম করে যদি কিছু আয় রোজগার করতে পারি তারপর না হয় যাবো, ওইভাবে কাজ করতে শুরু করলাম রাজমিস্ত্রি কাজ করি। হঠাৎ বছরখানি যায় রাজমিস্ত্রি কাজের ভিতরে আছি, আমার কাছে মনে হইতেছে যে আমার চোখের সামনে একটা সুতার মতো মানে ঘুরে মানে একটা ছায়া সুতা মানে সুতা আকারেরই একটা ছায়া এরকম ঘুরতে আছে
চোখে। দুই চোখের সামনে নাকি এক চোখে?
এক চোখে।
কোন চোখে?
ডান চোখে।
ওকে,
ঘুরতেছে। তা আমি ভাবলাম যে হয়তো এমনিতেই, তারপরে আকাশে যেমন মেঘ ওরে না কালো মেঘ, এই মেঘের মতো এপাশ থেকে উইরা এপাশে আসে, এপাশ থেকে উইরা এপাশে, মেনে করে উঠতেছে।
বুঝতে পেরেছি, এটা কি ডান চোখে হতো বাম চোখে হতো?
না, প্রথম এক চোখে।
প্রথম এক চোখে হচ্ছে?
হ্যাঁ।
ওকে,
এক চোখে। তা আমি ভাবলাম এটা সাধারণ বিষয়, কিছু না, হয়তো এমনি কিছু না। তারপর হঠাৎ মানে একটা মানুষে দুইটা দেখা যেত এক চোখে, এমনি কি অবস্থা, সবসময় না মানে মাঝে মধ্যে মানে দিনে দুই তিনবার এরকম আচ্ছা ঝুঁকিরি এরকম হঠাৎ করে চোখে। তারপরে দেখলাম যে এই বাম চোখে এরকম সুতার মতো ঘুরতেছে, আশ্চর্য বিষয় তো সুতার মতো ঘুরতেছে, এটা কি? কিন্তু আমি দেখতেছি সব, আবার সমস্যা হইতেছে না দেখতে, কিছু সময় এরকম থাকে আবার ঠিক হয়ে যেতেছে।
ওকে,
তারপরে আমি রাজমিস্ত্রির কাজটা বাদ দিলাম চোখে সমস্যা। তখন আমি আবার লিপকন্স কোম্পানি চাকরি আমার দিল, যেমন ওখানে ওনাদের বিভিন্ন কিছু তৈরি, যেমন বোতলের মুখা টুকায় নানান পদের জিনিস হয় ওই জায়গায়। যাওয়ার পর দেখি যে না, আমি কাজ করতেছি ঠিক যা করতেছি, আমি দেখতেছি একটা করতেছি আর একটা, মানে একটা আমার হাতের সামনে, আমি মনে করছি হাতের সামনে, আসলে হাতের সামনে না মানে একটু দূরে, আরে কি ম্যাজিক নেই এটা, আমার হাতের সামনে জিনিসটা অন্য জায়গায়, ব্যাপারটা কি? তখন আমি চিন্তা করে এলাম, আরে আমার চোখে কি হয়েছে, আর একজন দুইজন দেখতেছি ফাটা ফাটা, মানে ক্লিয়ার দেখতেছি না, আগে যেরকম দিনে দুই একবার হইতো, আর এখন ঘন্টায় চার পাঁচ বার।
ওকে,
আমি রাস্তায় হাঁটতে গেলে থমকা দাঁড়ে, আরে একটা মানুষ দেখি অনেক দূরে আবার দেখি কাছে, চিন্তা করে এলাম খুব খারাপ। তো পরে আমি এমনি ডাক্তারের কাছে গেলাম যে ভাই দেখুন তোমার চোখে কি হয়েছে, আমি যেরকম দেখতেছি। উনি দেখে বলল না ঠিক আছে তো সব,
আচ্ছা
তুমি একটা ড্রপ ব্যবহার করো। পরে আমার একটা ড্রপ প্রাথমিক চিকিৎসা একটা ড্রপ দিল, ড্রপ দিলাম সপ্তাহখানি, মানে এর কোন উন্নতি নেই, যেমন তেমনি। আমি ডাক্তার কাছে গেলাম, উনি বললো যে বাবা রে এই ডাক্তারে চিকিৎসা করতেছি এত বছর, তোর মতো রোগী তো পাইনি, তো আমি কিছু দেখতেছি না চোখের ভিতরে, তুমি এক কাজ করো বাবা, এই ঢাকা মেডিকেল হসপিটাল, এই সরকারি হসপিটাল খুব উন্নত, তুমি ওই জায়গায় যাও। তারপরে ঢাকা মেডিকেল গেলাম, পরে ডাক্তার বললো যে তোমার তো রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেছে,
চোখের রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেছে,
তাই এটা অপারেশন করতে হবে। অপারেশন করতে গিয়া আমার হাতে টাকা নাই, টাকা নাই এই মুহূর্তে, অপারেশন টাকা কই পাই, আমার আব্বা অপারেশন টাকা জোগাড় করতে পারলো না, মোটামুটি তিন চার মাস গেল গা। তারপরে অপারেশন হইলো, যেমন লেন্স চোখে লাগাইলো, যেমন তেমনই কোন উন্নতি নাই, আর এক চোখ লেজার করলো, ওই রকমই মানে চোখের কোন উন্নতি নাই, যেমন তেমনই, আমি যেমন দেখতেছি ফাটা ফাটা ওই রকমই দেখতেছি, এর কোন উন্নতি নাই। তারপর একরকম চোখের চিকিৎসা মানে টাকার অভাবে করা হইতেছে না, টাকা পয়সা নাই কোরম করছে চিকিৎসা, আব্বাও মানে এই এর কাছে ওর কাছে ধার দেনা করে মানে মোটামুটি ৫০,০০০ টাকা খরচ করে ফেলেছে আমার চোখের পিছনে, কিন্তু আমার চোখ ভালো হইতেছে না, ভালো হইতেছে না, ভালো হইতেছে না। আবার আব্বাও এর ভিতরে খুব অসুস্থ হয়ে পড়লো, খুব অসুস্থ হয়ে পড়লো। আমি কিন্তু একরকম চোখে দৃষ্টি হারাই ফেলাইতেছি, হারাই ফেলাইতেছি, একরকম চোখে দৃষ্টি একেবারে কমে গেল, মানে আমি দেখি খুব কম সীমিত, মানে আলোটা দেখি শুধু, মানে কোন এই জিনিসটা কি তা আন্দাজ করা পারতেছি না, আলো আলো শুধু আলো, এক পর্যায়ে চোখে আলোটা চলেই গেল।
কত সালে একদম ফুললি চলে
গেল? ফুললি চলে গেল আপনার ২০০৪ সালের শেষ দিকে।
২০০৪ সালের শেষ দিকে ওর চোখের আলো সম্পূর্ণ চলে যায়, যে চোখ এত বেশি বিভৎস হয়ে যেত যখন সে চিন্তার জন্য মানুষের দিকে বন্দুক তাক করত, পিস্তল তাক করত। ও বলেছে যে এই চোখ আমি গাড়ির গ্লাসে একবার দেখেছিলাম এবং সেটা যে কত ভয়াবহ হতে পারে আমি নিজেই নিজেকে চিনতে পারিনি। সেই চোখের দৃষ্টি এখন আর নেই, ২০০৪ সালে সেই দৃষ্টিটা হারিয়ে ফেলল। আপনি কি বর্তমানে আর দেখতে পান
না? আমি এখন আর আলো দেখি না, আধারও দেখি না, সবই কেবল আধার।
যে মেয়েটি আপনাকে ভালোবাসত এক ধরনের, সেই মেয়েটির সাথে শেষ পর্যন্ত কি হলো?
ওর সাথে আমার আর দেখা হয় নাই।
কোন মেয়ে কি আপনার জীবনে এসেছিল যাকে আপনি অনেক ভালোবেসেছেন?
আমি আমার অন্ধ জীবনে আমার এক বন্ধু এই যে নাবিল আহমেদ আসছে আমার সাথে। আমার বাবা মারা যায় 2007 সালে।
আপনার বাবা মারা গেল 2007 সালে?
আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায় 2007 সালে। করুণ দৃশ্যটা আমার জীবনে ওই, আমি বাবার বড় ছেলে কিন্তু বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেল, আমি বাবার মৃত দেহটা দেখতে পাইলাম না পর্যন্ত। আমি
চোখের কারণে
হাত দিয়ে নাড়াচাড়া করিয়া মানে বুঝতে পারলাম যে হ্যাঁ আমার বাবা তিনি মারা গেছে, চিকিৎসা তেমন ভালো করতে পারিনি, উনি মারা গেল, টাকা পয়সার অভাবে চিকিৎসাটা হইল না, আমার বাবা মারা গেল ব্রেন স্ট্রোক করে। মানে আমার এ নিয়ে টেনশন করছে, এই ছেলেটা চোখে দেখে না, আমার জোয়ান ছেলে আমার সামনে এখানে সেখানে বসে থাকে, কথা কইতে পারে, সব বুঝে কিন্তু শুধু দেখতেছে না। আমার একদিন বলতেছিল, বাবা রে তুই আমার সামনে বসে থাকিস বাবা, তোর বয়সে অনেকে বিয়ে করতেছে, আমি কিন্তু তোরে খুব শখ আসলো, আমি তোর বিয়ে করামু, তুই সংসার করবি, আর তুই আজকে অন্ধ হয়ে গেলি, আমি তোর লিগে বাবা কি করা পারি কত একবার। আমি বললাম, না বাবা আমি আমি ঠিক আছি তো, আমার আমার সব ঠিক আছে। আব্বা আমার জ্বরে ধরে কান্দতেছিল আর বলতেছিল, তোর জন্য আমি কিছু করতে পারলাম না রে বাবা, না পারলাম তোর এই চোখ দিলে চিকিৎসা করে ভালো করতে, না পারলাম তোর একটা ডাক্তার বলছিল আব্বার কাছে যে আপনার ছেলের একটা বিয়ে করাই দেন, তাতে হয়তো স্বাভাবিক ভাবে চলতে পারবো। মাঝে মধ্যে আমি উন্মাদের মতো হয়ে যাইতাম, যখন আমি একা থাকতাম, আমার সঙ্গী নাই, আমার সাথে কি কথা কইতেন, আমি অন্ধ বইলা আমি একাই চিৎকার দৌড়তাম, মানে কি ভাইবে কি মনে করে এইসব কিছুই বুঝতাম না। আমার মনে হতো যে এই পৃথিবী আমার জন্য অন্ধকার, আলো দেখি না, অন্ধকার দেখি না, সবই অন্ধকার, মানে মোট কথা কালো কালো, সাদাও কালো, সবই কালো, আমার কাছে কোন জিনিসের রং আর স্পষ্ট বুঝতে পারতেছিলাম না।
আমরা ধীরে ধীরে একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি একটু জাস্ট দুটো লাইন বলতে চাই প্রিয় শ্রোতা। প্রথম কথাটা হচ্ছে, একটা ছেলেকে আমরা দেখলাম, কিশোর ছেলেকে, যে ছেলে তার ফ্যামিলির জন্য কিছু করতে চায়, কিছু করতে না পেরে শেষ পর্যন্ত ঘাত প্রতিঘাতের ধাক্কা এসে ছিনতাইকারী হলো। ছিনতাইকারী যখন হলো তখন তার ফ্যামিলির কথা মাথায় থাকলো না, এবং ছিনতাইকারী থেকে যখন বের হয়ে আসলো তখন সে বাবার কথা বলছে যে বাবা আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, বাবা আবার সন্তানের জন্য বলছে তোর চোখের জন্য আমি কিছু করতে পারলাম না। এই দারিদ্রতার মধ্যে হাহাকার থাকে, কিন্তু যখন সে ছিনতাই করত তখন সে কিন্তু প্রচুর টাকা রোজগার করত, সেটার মধ্যে তার ফ্যামিলির কথা মনে হতো না, এবং একইভাবে ফ্যামিলির কথা মনে হলেও সেই টাকা দিয়ে সে ফ্যামিলি এক টাকা দিয়েও যে মানে তার টাকাটা ফ্যামিলি এক টাকাও নিক ওই সময়ের, সেটা তার ভিতরে অন্যরকম এক এথিক্স থেকে সে চাইত না। অদ্ভুত এই কেমিস্ট্রি হচ্ছে জীবন। এবং আমরা একেবারে বর্তমানটাকে জানতে চাই মোবারক, আপনি এখন কিভাবে আছেন এবং কিভাবে থাকেন?
আমার বাবা মারা যাওয়ার পর আমার মানে আমার যে বন্ধু আমার বান্ধব তেমন কেউ নাই। দেখা গেল এক সময় এই যে নাবিল ছেলেটা আমার সাথে আমার যে নিয়ে আসছে, যার হাত ধরে আমি আপনাদের এই রেডিওতে আসা হয়, যে একদিন গেল আমার বাড়িতে যে মোবারক ভাই তো তুমি তো স্মোক করো। হ্যাঁ ভাই। হ্যাঁ, ও আমার মাঝে মধ্যে সিগারেট কিনা দিত, আমার নিয়ে ঘুরতে বেরিত, তখন আমারে আমি সারাক্ষণ মানে গুমরা করে থাকতাম, কথা বলতাম না, আমার গান শুনাইতো, আমি ওর সাথে সাথে গান গাইতাম, মানে ভুলে যেতাম আমি অন্ধ মানুষ, ও আমার গান শুনাইতো, ও খুব মানে এমনি অনেক ধরনের ভালো ভালো গান গাইতে পারে, গান শুনাইতো, আমি ওর সাথে গান গাইতাম, ও যেরকম গাইতো আমি ওরকম গাইতাম। একসময় খুব ভালোই লাগতো পরে যে আসলে আমি যদি অন্ধ, এছাড়া আমার এমন ভাবে আনন্দ দিতেছে আমি ভুলে গেছি আমি অন্ধ, আমার খুব ভালো লাগতো। মাঝে মধ্যে খারাপ লাগতো এই ভাই যখন আমার নিয়ে ঘুরতে বাইরে হয়, কেউ বলতেছিল এরকম যে অন্ধ ছেলেটা নিয়ে তুই গুরস্কির লিগে ডাকাতে ফেলাই দি রাস্তায়, তখন আমার মনে হয় যে কেউ মানে তীরের মাথায় বিষ মাইকে আমার বুকের ভিতরে আঘাত করলো।
নাবিল আপনার জন্য শেষ পর্যন্ত কি করলো?
নাবিল আমার আমার জন্য শেষ পর্যন্ত ও বলতেছিল যে মোবারক ভাই তোমার জীবনটা তো একরকম শেষের দিকে, তুমি কি ভাবো তোমার নিয়ে কিছু? আমি না ভাই কিছু ভাবি না ভাই, তোমার ও এই ছেলেটা আমার নিয়ে এলাকায় সাহায্য পর্যন্ত তুলতে চেয়েছিল কিন্তু কারো কাছে যেরকম সাহায্যের ই পায় নাই আমার জন্য, যে আমি যে নষ্ট বা ভালো আজকে হয়তো কেমন সবাই জানবো সবাই বুঝবো যে আমার জীবনটা কেমন ছিল, কিন্তু গ্রামের জীবন আমার আমি কেমন ছিলাম কেউই জানে না, যে আমি এরকম একটা নষ্ট জীবনে ছিলাম, আজকে হয়তো জানবো আমার জীবন কাহিনী শুই না শোনার পরে, কিন্তু এর আগে ওরা কেউ জানতো না, আমার এই এতদিনই কেউ কোন রকম সহযোগিতা করে নাই, আমার টুকিটাকি খরচ পাত একদম ছাত্র মানুষ অর্থেও দিত আমার, আমি কোন রকম আসি কোন রকম মানে।
অন্য ভাই বোনরা কি করে আপনার এখন?
অন্য ভাই বোনরা আমার ছোট ভাইটা ও ফার্নিচার মিস্ত্রি কাজ করে, তার ছোট জন কৃষি কাজ করে,
বোন
ছোট বোন বিয়ে হয়ে গেছে, বড় বোন বিয়ে হয়ে গেছে।
মা কিভাবে চলে?
মা বিধবা, বাসায় আছি আমরা সবাই।
অন্য ভাই বোন আপনাকে কোনো খরচ দেয় না?
আমার ছোট ভাইটা গত 2 বছর যাবত বিয়ে করছে, মানে স্বল্প আয়ের মানুষ।
আপনার বিয়ে করতে ইচ্ছে হয় না?
হ্যাঁ হয়, কিন্তু আমার মতো একটা অন্ধ মানুষের বইব কেউ।
ওকে, এবার বলেন আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন?
আমি আসলাম এই জন্য যে আমার মতো একটা মানুষ আমার সম্বন্ধে কেউ জানে না, আমার এলাকায় কেউ জানে না আমি কেমন বা আমার কেমন চরিত্রের, কেউ জানতো না। কিছুটা আমি ওই নাবিলকে বলছিলাম যে দেখ আমি এরকম, যে ভাই আসলে যদি তুই নিজের পরিষ্কার করতে চাস ভাই, ভুল স্বীকার কর, তুই যে শহরে ভুল করছস গ্রামে ভুল করস নাই, সবারে জানাই দে তুই যে অপরাধ করছস, হয়তো তুই জাগো কোপাইছস জাগো মারছস, ওরা হয়তো আনুষ্ঠানটা যদি নাও শুনে হয়তো একজন শুনবো না আরেকজন শুনবো, তুই যে বললি ব্যাপারটা ওরা হয়তো অনুদত্ত হইব যে তুই আইসা তোর এই দুঃসময়টা এখন হয়তো কেউ বুঝবো, তুই সবারে সরি বলবি, সবাইরে সরি বলতে পারবি, যেমন এই বাংলা 16 কোটি মানুষের কাছে তুই সরি বলবি যে তুই ভুল করছিস, ভুল জীবনে ছিলি ভাই। আমি দেখলাম যে হ্যাঁ সত্যি আমি ভুল জীবনে ছিলাম, আজকে আমি যেমন বুঝি তখন আমি এমন বুঝতাম না, আজকে আমি যেমন ভাবি ওই সময় আমি এমনি করে ভাবতাম না, ভাবতে পারতাম না। আর যারা আমার হাতে আহত হয়েছে, মানে শুধু আহত না একদম মর্মান্তিক আহত, তাদেরকে আমি বলবো যে ভাই আমি তো ওই সময় আমার দিকে আমার গতিতে আমার মতো করে ভাবা ভাবতে শিখি নাই, হয়তো ভাবতে পারতাম না, আমি কেমন করে ভাইবে যে তোকে মারছি আমি নিজেও জানি না। ওকে যদি আমি শহরে দেখতাম, এখন আমি এখন যেরকম বুঝি আমি যদি দেখতাম ওরা কোথায় কে থাকে, হয়তো প্রত্যেকের কাছে যায় আমি ক্ষমা চাইতাম যে ভাই দেখ আমি তোর একসময় মারছি, আমি এখন এই কাজ করতেছি, তুই এরকম হয়তো অনেক সময় দিতাম, দেখতাম কেমন ওরা ওই খুবই আহত হাঁটতে পারতেছে কি পারতেছে না, আমি ব্যাপারটা দেখতাম। যদি আমার এই সময় আমার জমাজমি বিক্রি করে ওগো কোন রকম সহযোগিতা করতে হইতো আমার, মানে যে 2-3% আমি বাবার পাইতেছিলাম ওগো আমি হয়তো দেখতাম যদি কেউ এরকম সমস্যায় থাকতো।
মোবারক, এটা তো আপনার দিক থেকে, কিন্তু যারা এই যে দারিদ্রের কষা খাতে বা এই যে কঠিন মানে গরিব এরকম অবস্থায় থেকেও যারা ছিনতাইকারী হচ্ছে আপনার মতো বা হওয়ার অনেক যুক্তি থাকে যে না আমার তো খাওয়ার কিছু নাই, আমার হতেই হবে, কিছু করার নাই এবং আমি হবই, হয়েই গেলাম শেষ পর্যন্ত, তারা আজকে অনেকেই আপনার জীবনের এই অপ্রিয় সত্যগুলো শুনেছে, অপরাধ বোধগুলো শুনেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আসলে কি আমি চিন্তাই করে সুখী হইতে পারিনি, আমার দিকে ওরাও পারতেছে না, ওই চিন্তাই না করে যদি ভাবে যে না আমি গরিব, হয়তো আমার মালিক আমার গরিব করে দুনিয়া পাঠাইছে, আমার কাজ করে স্বাবলম্বী হইতে হইব, যে কোনো ভালো কাজ, এই কাজে আমার টাকা পয়সা দিল না ঠিক আছে, ওর ঝগড়ার চাটি না করে আমি এই জায়গা ছেড়ে আমি অন্য একটা কাজে গেলাম, 2-3টা কাজে ঠকলে এক জায়গায় লাইগা থাকলে ওর আর চিন্তাই করতে হইতেছে না, আর যে কোনো কাজ একটা কাজ একজন মানুষ যদি টানা 10 বছর করে ওই জায়গাতে ও একটা কিছু করতে পারবো, এটা প্রত্যেকটা মানুষই করতে পারে আর করছেও। আমি যেমন একটা কাজ টানা 2 বছর করিনি, এটা করছি কতদিন ওইটা করছি কতদিন,
তার মানে আপনি বলছেন যে যত খারাপ অবস্থায় থাকুক না কেন তুমি চিন্তাইকারীর দিকে যেও না, চিন্তাইকারী হয়েও না, মেহনত করে খাও, তা যেটা যত ছোট কাজই হোক না কেন, এবং চিন্তাই করে যে আসলে জীবনে কোনো কিছু করা যায় না সেটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনি। প্রিয় শ্রোতা, এটাই ছিল আজকে মোবারককে এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য, আমরাও ঠিক এই মেসেজটি দিতে চেয়েছি, আপনি চিন্তাইকারী হবেন তার পেছনে হয়তো যথেষ্ট কারণ থাকবে, আপনি কি মোবারকের চাইতেও ভয়াবহ রকমের কঠিন অবস্থার মধ্যে রয়েছেন, হয়তো তাও থাকতে পারেন, তবু আপনি চিন্তাইকারী হবেন না, চিন্তাইকারী এজন্যই হবেন না যে অবস্থা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য চিন্তাই করার কথা ভাবছেন সে অবস্থা থেকে তো আপনার মুক্তি হবেই না, বরং এটা আপনাকে আরো বেশি জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। সুতরাং উপরওয়ালার প্রতি ভরসা রেখে নিষ্ঠার সাথে যা পান হাতে মেহনত করে যান, এবং মেহনত করে কাজ করে যদি 2 পয়সা রোজগার হয় ওই 2 পয়সা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করুন, একটা সময় না একটা সময় আপনার মুক্তির পথ মিলবেই। এই হচ্ছে আমাদের মোবারকের জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধবোধ। আমিও আজকে মোবারকের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যদি কেউ এখানে থেকে থাকেন মোবারককে শুনেছেন যে মোবারকের জীবনের এই এই যে দুঃসময় কিংবা এই যে সবচাইতে ক্ষতিগ্রস্ত সময় কিংবা এই যে সবসময় অপরাধবোধের যে সময়টা সেই সময়টা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে মোবারক যে মাপটা আপনার কাছে চাইল সে মাপটা আপনি করবেন কি, এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমরা মোবারকের এই পার্টটি শেষ করতে চাই। তবে প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোবারকের অপ্রিয় সত্য প্রকাশের আজকের পর্বটিতে আমরা কোন SMS পোল রাখিনি বা দিলাম না, যাই বলি না কেন, পুরো ঘটনাতে আমাদের কখনো সত্য মিথ্যের দোলাচলে পড়তে হয়নি। দিস ইজ হার্ড রিয়েলিটি, এবং এ কারণেই হয়তো বা আমাদের টিম মেম্বার যারা রয়েছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে কোন এসএমএস পোলের দরকার নেই। যাই হোক, আমরা এক্সপার্ট প্যানেল থেকে যাকে পেয়েছিলাম তিনি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। এবং আজকে আমাদের যাহা বলিব সত্য বলিবতে মোবারকের পুরো যে অপরাধ বোধ বা অপ্রিয় সত্যগুলো সেগুলো তিনি পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছেন। তো এই মুহূর্তে ফোনে তাকে আমি কানেক্ট করছি, তার মূল্যবান মতামত আমরা জানব। তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, শোনার পরে এখন আপনার কি বলার আছে মোবারকের সম্পর্কে?
জি, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আপনি বলেছেন। আমরা আসলে যারা এভারেজ মানুষ, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ, আমরা অতি দরিদ্র নিরন্ন মানুষের জীবনের করুণ কাহিনী শুধু হয়তো শুনি, কিন্তু এত বাস্তব জীবনের কাহিনী খুবই কম আমরা জানি। আসলে জীবনের অনেক ধরনের অবস্থান থেকেই মানুষ খারাপ হতে যায়, কিন্তু দারিদ্রতা এবং বঞ্চনা এমন একটা পর্যায়ে চলে যায় যখন মানুষের হাতে আর পিছিয়ে হওয়াটা কোনো অবকাশ থাকে না। আপনি মোবারকের যে অবস্থানটা দেখেছিলাম সে কিন্তু মূল্যবোধ সম্পূর্ণ, নৈতিকতা সম্পূর্ণ একজন মানুষ, কিন্তু চরম দারিদ্রের কষাটাতে এত বেশি সে ক্ষতবিক্ষত হয়েছে, এত বেশি সে বঞ্চিত লাঞ্ছিত হয়েছে যে জীবনে টিকে থাকার সর্বশেষ সম্বল হিসাবে এক সময় এদেরকে কোন না কোনো একটা পথ বেছে নিতে হয়, সেই পথটা যে যত খারাপ পথই হোক না কেন। কবি নজরুল ইসলাম বলেছে যে এই দারিদ্র তুমি মনে করিস মহান, কিন্তু এটা একটা আবেগীয় বক্তব্য। মূলত যারা দরিদ্রের কাছাকাছি বাস করে তারা ওই ওই কবিতাটার মতই হয় যে পূর্ণিমার চাঁদ যেন জলসেন কবি সুকান্তের কথার মতন। এবং হতাশা ফ্রাস্ট্রেশন লিস্ট টু এগ্রিশন, এটা আমাদের মনস্তত্ত্বের একটা বড় কথা। অর্থাৎ যখন মানুষ চরম হতাশার বুকে তখন সে অনেক বেশি আক্রমণাত্মক হয় বা অনেক বেশি হিংসাত্মক হয়ে ওঠে, এবং সে এই ধরনের পথ বেশি নেয় যে পথটা খুব বেশি আক্রমণাত্মক অথবা খুব বেশি ধ্বংসাত্মক এরকম পর্যায়ে হতে পারে। আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, চিন্তায় রাহাজানি বা আরো খারাপ পথের সঙ্গে সংশ্লিষ্ট যারা থাকে তাদের বেশিরভাগেরই কিন্তু দারিদ্রতা প্রধান কারণ, একথাটা কিন্তু আমাদের জানা রাখতে হবে। একটা সুষম এবং যদি ভারসাম্যপূর্ণ মানবিক সমাজ গঠন না হয় তাহলে সমাজটাকে দারিদ্রমুক্ত করা সম্ভব না। মোবারকের উদাহরণ সেরকম।
আমি একটু জানতে চাই যে দেখুন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মোবারকের মতো অসংখ্য ছেলে মেয়ে আছে যারা প্রচন্ড দারিদ্রের কষাঘাতে বড় হয়, এবং তারা একটা সময় গিয়ে তাদের লেখাপড়া নষ্ট হয়ে যায়, ফ্যামিলির দায়িত্ব তাদের কাঁধে চলে আসে। পঙ্গু বাবার মতো যে ঘটনাগুলো আমরা দেখেছি মোবারকের ফ্যামিলিতে, সেরকম ঘটনাও সেখানে থাকে, বাধ্য হয়ে তারা এরকম রাস্তাতে চলে আসে। তারপরও তো এটা সত্য যে কিছু কিছু ছেলে মেয়ে এই নিদারুণ কষ্টের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন সময় এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করছে, গোল্ডেন পাচ্ছে, এবং চেষ্টা করে তারা ভালো রাস্তায় নিজেদেরকে ধরে রাখতে পেরেছে। আমরা নিশ্চয়ই চাইব না যে মোবারকের মতো জীবন কারো হোক, তো সেই জায়গাটা থেকে আপনার কি বলার আছে এইসব ছেলে মেয়েদের জন্য?
হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। একেবারে চরম দারিদ্রতা অথবা চরম নিঃশেষণ বঞ্চনার থাকা সত্ত্বেও যে সব মানুষ খারাপ হতে চলে যায় তা নয়। তবে মানুষ যখন এরকম অতি দারিদ্রতার নিতে থাকে তখন তারা কোন না একটা পথ খুঁজে পায়, খুঁজে দেখে থাকতে চায় যেখান থেকে সে উত্তরণ ঘটাতে পারে। এবং বেশিরভাগ মানুষই কিন্তু মোটামুটি তার যে অবস্থানটা আছে সে দারিদ্রতা অবস্থানের সঙ্গেই অ্যাডজাস্টমেন্ট করে, সহিয়ে নিয়ে নিজের অবস্থান থেকে নিজে কোনো না কোনো বেঁচে থাকার এবং সেটাকে আত্মস্থ করে সেটাকে মেনে নিয়ে একটা জীবন যাপন করার জন্য চেষ্টা করে যায়। কিন্তু মোবারক মতো কিছু লোক আছে যারা হয়তো এই চরম দারিদ্রতার সময়, অসহায়ের সময় এমন কিছু খারাপ মানুষের সংস্পর্শে আছে যারা তাকে নতুন একটা পথ দেখা, হঠাৎ করে বড় হয়ে যাওয়ার, হঠাৎ করে টাকা উপার্জন করার একটা সহজ পন্থা তাদের হাতে তুলে দেওয়া হয়, তখন তারা কিন্তু সেটা লুফে নেয়। সেই জন্য সমাজে যত বেশি বৈষম্য থাকবে, যত বেশি অর্থনৈতিক বা অন্যান্য বঞ্চনা থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু কিছু লোককে আমরা এই বিপদ থেকে রক্ষা করতে পারবো না। তারপরও এই ছেলে মেয়েদের জন্য যতটুকু উপদেশ সেটা হচ্ছে এই, একটা জিনিস তাদেরকে মোবারক দিচ্ছে, যে সে চিন্তাই করে টাকা উপার্জন করছিল, কিন্তু তার ভিতরে যে মূল্যবোধ, যে মানবিকতা, সেই কারণে কিন্তু সে অন্যায় টাকাটা সে তার পরিবারকে কিন্তু দিত না। অর্থাৎ আমরা কিন্তু মানুষ যারা আছে, আমাদের মানসিক ভিতরে মানবিকতা আছে, মানসিক ভিতরে সততা মূল্যবোধ গুলি সবসময় আছে, এটা থাকবেই, এটা এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। কিন্তু বিশেষ কিছু পরিবেশগত কারণে হয়তো আমরা বিপদে চলে যাই, কিন্তু আমাদের একটা লোভ বা হাতছানি দেয়, অন্য কোন অপরাধ চক্র আমাদেরকে একটা সুযোগ তুলে দেয় যে হ্যাঁ তুমি এভাবে থাকবা কেন, তুমি হয়তো এভাবে আমাদের সঙ্গে যোগ দিলে তুমি রাতারাতি অনেক টাকার মালিক হতে পারবা। এইভাবে এই প্রলোভন থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। মাদকাসক্তি থেকে শুরু করে এবং এরকম অপরাধমূলক সব কাজের ক্ষেত্রে কিন্তু আশেপাশের সমাজে কিছু দুষ্ট চক্র এরকম প্রলোভনের ফাঁদ তৈরি করে রাখে। আমাদেরকে এই ফাঁদ গুলি থেকে একটু সচেতন থাকতে হবে যে আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ এবং অসম্ভব অসহনীয় যন্ত্রণা হয়তো কাটতে পারে, কিন্তু এই যন্ত্রণা কিন্তু জীবনের অংশ। আমি একাই শুধু কেবল কষ্ট ভোগ করতেছি তাই না, জীবনে বেশিরভাগ মানুষকে দুঃখ কষ্ট এবং সহ্য করে যেতে হয়। অর্থাৎ খারাপ পথে গিয়ে আমি কিন্তু এটা সমাধান করতে পারবো না, তাই আমাকে আমাকে অবশ্যই কষ্ট সহ্য করে সমাজের এবং জীবনের ধর্মীয় জীবনের মূল্যবোধ সম্পূর্ণ জীবনযাপনের দিকে আমাকে নিজেকে টিকে রাখতে হবে। এই জন্য একটু কষ্ট সহ্য করতে হবে এবং সহজ জীবনের স্বাভাবিক জীবনের যে পথেই আমরা যতটুকু উপার্জন করতে পারি সেটা নিয়ে আমি যতটুকু সন্তুষ্ট থাকতে পারি বা সেটা নিয়ে আমার জীবনযাপনটাকে যাতে আমি পরিপূর্ণ করতে পারি সেই সন্তুষ্টি তৃপ্তিতে আমাদের থাকে।
জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
আমরা মূল্যবান মতামত জানলাম আমাদের এক্সপার্ট প্যানেল থেকে। ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব মোবারকের অপ্রিয় সত্য উদ্ঘাটন শেষ হলো, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। একটু পরে ফেসবুকে যারা কমেন্টস করেছেন সেই সব কমেন্টস নিয়ে আমরা ফিরে আসছি। আপনি চাইলে চলে আসতে পারেন, মোবারকের ছবি দেওয়া হয়েছে ওখানে, মোবারকের অন্ধ চোখ এবং সবকিছু মিলিয়ে মোবারককে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.